This track was downloaded from FusionBD.com.
95.0 ভালোবাসার বাংলাদেশ আপনি শুনছেন থাকে এখন 90.4 চলছে ভালোবাসার বাংলাদেশে এবার রয়েছে আপনার সঙ্গে থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত এবং আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আর এই মুহূর্তে থাকা এসএমএর সঙ্গে আছেন যে যেখান থেকে শুনছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেকে চিন্তা করছেন যে এসএমএস পাঠাবেন অথবা ফেসবুকে কানেক্টেড হবেন তাদেরকে বলছি জীবন অবশ্যই কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/90.4 এবং 16260 তো আছে লিখুন এফএম গুরু প্লিজ আপনার নাম প্লিজ আপনার লোকেশন আপনার মনে যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে আর এইমাত্র রয়েছে আপনার সব এসএমএস এবং কমেন্ট পড়ে দেওয়ার জন্য আর 16260 যারা এসএমএস করবেন তারা কিন্তু অবশ্যই আপনি নামটি লিখে তারপর এসএমএস করবেন এবং আরেকটি কথা বলতে চাইছি তা হচ্ছে আর কিছুদিন আমার তো মনে হচ্ছে আর কিছুদিন পরে ঈদ কারণ সময় এত দ্রুত চলে যাচ্ছে কিভাবে যাচ্ছে টেরও পাচ্ছি না ঘুম থেকে উঠলে একদিন চলে যাচ্ছে এভাবেভাবে সময়টা চলে যাচ্ছে তো সময় যেতে তো থাকবে এটাই সময়ের নিয়ম সময়কে বেঁধে রাখা যাবে না তো আর কিছুদিন পরে ঈদ ঈদ মানেই কিন্তু আমরা জানি যে নতুন জামা কাপড় আমরা সবাইকে নতুন জামা কাপড় আর পথ শিশু যারা থাকে তারাও কিন্তু চায় নতুন জামা কাপড় কিন্তু সবসময় তো সম্ভব হয় না অনেকের বাবা মা নেই অথবা অনেকের আছে কিন্তু তাদের দেওয়ার সামর্থ্য নেই কিন্তু আমরা তো দিতে পারি তাদেরকে তাই না অবশ্যই দিতে পারি আর আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু আমাদের এই পথ চলা সবসময়ই চাই আপনারা আমাদের ভালো খারাপ সবকিছুর সঙ্গে আপনারা থাকবেন ঠিক গতবার এবং তার আগের বার যেভাবে ছিলেন কি বন্ধু আমি বলছি পথ শিশুদের কাপড় বিতরণের কথা গতবার আপনারা ছিলেন এবং খুব ভালোভাবে ছিলেন কিন্তু এইবার আপনাদের সেই আপনারা যেভাবে আমাদের সাহায্য করছেন আমাদের সেবার একটু বড়ভাবে সেই কাজটি করতেছে তো বন্ধু আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য আর অনেকে আছেন যারা ভলেন্টিয়ার হয়ে কাজ করতে চাচ্ছেন তাদেরকে বলছি অবশ্যই ভলেন্টিয়ার হয়ে কাজ করতে পারবেন আপনি কিন্তু তার জন্য যে ছোট কাজটি করতে হবে তা হচ্ছে একটু কন্ট্যাক্ট করতে হবে নাম্বারটি এখনই আপনি লিখে নিন 01841904928 আমি আবারও বলছি 01841904928 এই নাম্বারে ফোন দিয়ে আপনি কন্ট্যাক্ট করে নেবেন যারা ভলেন্টিয়ার হয়ে কাজ করতে চাচ্ছেন আর বন্ধুরা আপনারা জানেন আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশ অতিথি বন্ধু নওশীন আজকে আমরা শুনবো তার জীবনের গল্প অলরেডি অনেকে ফেসবুকে কানেক্টেড হয়েছেন দেখি কে কে আছেন আমাদের সঙ্গে তো সীমা আবিদ আছেন আমাদের সঙ্গে মেহেদী হাসান রনি এমডি রুহুল আমিন আছেন আশিকুল ইসলাম নয়ন ক্রিকেট পাগল আলামিন আছেন জাকিয়া সুলতানা হাই জানিয়েছেন সবাইকে আরো আছেন আমাদের সঙ্গে আশিকুল ইসলাম নয়ন তার অনেক জ্বর এসেছে তার জন্য দোয়া করতে বলেছে অনেক দোয়া রইল নয়ন আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন কিন্তু ওষুধ এবং খাওয়া দাওয়া ঠিকভাবে করতে হবে তা না হলে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন না আমাদের সঙ্গে আছেন দিদি জি রুবেল আছেন আমাদের সঙ্গে রাজকুমার মামুন নবীন খান আছেন আমাদের সঙ্গে দেবদাস রাকিব ভালোবাসা নীল স্বপ্ন হৃদয় আহমেদ শফিকুল ইসলাম এমডি হাসান সেলিম সহ অনেকে আছেন এবং যারা ফেসবুকে কানেক্টেড হয়েছেন তারা কিন্তু দেখে ফেলেছেন এবং যারা কানেক্টেড হননি তাদেরকে বলছে অবশ্যই কানেক্টেড হবেন কারণ আজকে কিন্তু ভালোবাসা বাংলাদেশের যিনি গেস্ট আমাদের নওশীন সে দেখতে কিন্তু অনেক চমৎকার এবং তার চমৎকার একটি ছবি কিন্তু ফেসবুকে আপলোড করা হয়েছে সবগুলো লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না অনেকে কমেন্ট করে জানাচ্ছেন তাদের মনের কথা অবশ্যই আপনিও জানাতে পারেন আপনার মনের কথা আপনার মনে না বলা যত কথা আছে অবশ্যই জানিয়ে দিন আমাকে আর 16260 এই মুহূর্তে আছেন আমাদের সঙ্গে জনি খান আছেন আর আছেন আমাদের সঙ্গে খুশবু আছেন অমর ফারুক আছেন আমাদের সঙ্গে ইদ্রিস আছেন মাহমুদুল্লাহ হামজা আছেন মাদারীপুর থেকে দিদার আছেন উত্তরা থেকে আরো অনেকেই আছেন সবার অনেক কমেন্ট এবং অনেকে সঙ্গে সবকিছুই পড়ব কিন্তু এই মুহূর্তে তো একটি গানে যেতে চাচ্ছি ভালোবাসা মানুষটিকে সবসময় বলতে ইচ্ছে করে যে আমি শুধু চেয়েছি তোমায় আমি শুধু তোমাকেই চাই আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই এমন কথা তো সবসময় বলি তাই না আর এই মুহূর্তে এমন একটা ওয়েদার এত চমৎকার একটি ওয়েদার এবং কালকে ফ্রাইডে ছুটির একটি দিন এ সময় সবাই একটু মোটামুটি ভাবে রিল্যাক্স তো এই মুহূর্তে এই গানটি অবশ্যই কিন্তু আপনার মন ছুঁয়ে যাবে তো বন্ধু সঙ্গে থাকুন এসএমএস পাঠাবেন 16260 এবং আরেকটি কথা তা হচ্ছে যারা ভালোবাসার গল্প আমাদের সবাইকে জানাতে যাচ্ছেন আপনার ভালোবাসার গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যে কাজটি করবেন তা হচ্ছে এসএমএস করবেন এখন এসএমএসটি পাঠিয়ে দিন লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এজ দেন আপনি কি করছেন আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এই মুহূর্তে তপস্বী কানেক্টেড থাকবেন 16260 তে এবং ফেসবুকে www.facebook.com/tracker90.4। আশার বাংলাদেশ। সবাই মোটামুটি ভালোই আছেন যে আমি দেখতে পাচ্ছি। কিছু কিছু আছে যারা অনেকে একটু খারাপ আছে, অনেকে অসুস্থ। আসলে সিজনটা এরকম যে কখনো বৃষ্টি কখনো মেঘ, আবার এখন এত বেশি গরম পড়ছে, সবকিছু মিলে একটু ওয়েদারটা কেমন যেন। তো জানি না কেমন আছেন আপনি, আশা করছি অবশ্যই ভালো থাকবেন। আর অবশ্যই আমাকে জানাবেন, জানাতে হলে অবশ্যই এসএমএস করতে পারেন। লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, এন্ড আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বার। আর বন্ধু ফেসবুক তো আছে www.facebook.com/cyclefm94, আপনি অবশ্যই কানেক্টেড হবেন, যেখানে আমরা পোস্ট দিয়েছি আজকে আমাদের ভালোবাসা বাংলাদেশের অতিথি বন্ধু নওশীন। আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। নওশীনের খুব চমৎকার একটি ছবি পোস্ট করা হয়েছে, তো বন্ধু নওশীনের সেই ছবিটিতে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করে ফেলবেন আশা করছি। অলরেডি অনেকে অনেক কমেন্ট করা শুরু করে দিয়েছেন। আর আজমির হোসেন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছে ঢাকা এফএম এর সবাইকে আমার সালাম রইল। অবশ্যই আজমির, আমি আপনার সালামটি পৌঁছে দিলাম, এবং তিনি জানিয়েছে আমরা সবাই কেমন আছি জানতে চাচ্ছে। অবশ্যই আমরা অনেক ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আর বন্ধুরা, একটু আগে যে কথা বলছিলাম যে ঈদের সময় কিন্তু আমরা সবাই নতুন জামা কাপড় চাই এবং আমরা ভালো থাকি, যে একটু শান্তিতে আমরা ঈদ করতে চাই, সেজন্যই কিন্তু বলছি যে আর আপনারা সবসময় আমাদের সঙ্গে ছিলেন, সাথে ছিলেন এবং সবসময় থাকবেন, ভালো কাজে আমাদের সঙ্গে থাকবেন সেই প্রত্যাশা সবসময় করি। ঠিক এবারও আমরা তেমনটি চাচ্ছি। পথ শিশুদের জন্য আমরা যে কাজটি করতে যাচ্ছি, গতবারও আপনারা ছিলেন আমাদের সঙ্গে এবং খুব ভালোভাবে কাজটি শেষ হয়েছে, আমরা চাচ্ছি এবারও আমরা তার চেয়েও ভালো কিছু করতে পারি। তো বন্ধু অবশ্যই আপনারা সেই কাজে আমাদের সহযোগিতা করবেন, এবং যারা ভলেন্টিয়ার হয়ে কাজ করতে যাচ্ছেন তাদেরকে বলছি অবশ্যই বন্ধু আমি যে নাম্বারটি বলছি সেই নাম্বারটিতে কন্ট্যাক্ট করতে হবে। নাম্বারটি হচ্ছে 01841904928। আমি আবারও বলছি 01841904928, এই নাম্বারটিতে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। আর এই মুহূর্তে যারা ফেসবুকে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যে চাঁদাত আছেন আমাদের সঙ্গে, স্বার্থহীন বালক সাইমন আছেন মতলব চাঁদপুর থেকে, তিনি খুব কষ্টে আছে কারণ তার বেস্ট ফ্রেন্ড তাকে বিশ্বাস করতে পারছে না, খুবই কষ্ট লাগলো জেনে। আসলে বিশ্বাস এমন একটি জিনিস, কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বিশ্বাসটা আর ফিরে আসে না, তারপরও চেষ্টা করুন হয়তো ঠিক হয়ে যাবে। প্রেমরাজ আছেন আমাদের সঙ্গে বিক্রমপুর থেকে, তিনি রাজকন্যাকে সত্যি অনেক ভালোবাসে এবং রাজকন্যাকে অনেক ভালো রাখবে জানিয়ে দিতে বলেছে। আমি জানিয়ে দিলাম প্রেমরাজ, কিন্তু রাজকন্যাকে যে আপনি ভালো রাখবেন এটা আমাকে না বলে রাজকন্যাকে বলুন, রাজকন্যা অনেক খুশি হবে এবং রাজকন্যা আপনাকে সাথে সাথে সুন্দর করে আলাদা বলে দিবে। তো প্রেমরাজ এখনই জানিয়ে দিন। কিটক্যাট ইমরু আছেন আমাদের সঙ্গে, গানটা তার অনেক ভালো লেগেছে কিন্তু গানটা শুনে তার চোখে পানি এসে পড়েছে। কেন ইমরো এত কষ্ট, কেন আপনার মনে গানের সাথে কি কোনো কিছু জড়িয়ে আছে? অবশ্যই কিন্তু জানাবেন। ফারহানা পারিয়া আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আজকের স্টোরিটা ভালো হবে আশা করছি। আসলে ফারহানা, আমারও মনে হচ্ছে যে আজকের স্টোরিটা অনেক ভালো হবে, কিন্তু আজকের স্টোরিটা কেমন হবে তা জানতে কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে ঠিক রাত দেড়টা পর্যন্ত। মনসি আমান আছেন আমাদের সঙ্গে কুমিল্লা থেকে, তার মনটা ভালো নেই তারপর আমাদেরকে শুনছে কারণ তার বাবা অসুস্থ, তার জন্য দোয়া করতে বলেছে। অবশ্যই অনেক দোয়া রইল, আশা করছি আঙ্কেল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং আপনার মনটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ডিডিজি রুবেল আছেন আমাদের সঙ্গে, তিনিও লিখেছেন যে আমরা সবাই কেমন আছি এবং আমি ডিনার করেছি কিনা জানতে চেয়েছেন। না, এখনো ডিনার করিনি। ডিনার আসলে আমার বৃহস্পতিবার ডিনারটা হয় বাসায় গিয়ে মধ্যরাতে আর কি, রাত 2:30 বাজে হয়। আর বন্ধুরা, এই মুহূর্তে যারা শুনছেন অবশ্যই কিন্তু কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/cyclefm94 এবং 16260 তো আছে। লিখুন এফএম গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনে যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। সাপাওয়ান আছে নারায়ণগঞ্জ থেকে, আর আছেন আমাদের সঙ্গে সৌরভ নরসিংদী থেকে আছেন, ওমর ফারুক আছেন সাভার থেকে, রাসেল আহমেদ আছেন আমাদের সঙ্গে কিশোরগঞ্জ থেকে, আর আছেন আশরাফুল, তিনি খুব সুন্দর একটি কবিতা লিখে পাঠিয়েছেন, কবিতাটা পুরোটুকু আসেনি আশরাফুল। নাহিদ আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আমাদের সঙ্গে রেশমি, সাদি আছেন আমাদের সঙ্গে, তিনি সাব্বিরকে ভীষণ মিস করছে আর ফোন ধরছে না, ঘুমিয়ে গিয়েছে, তিনি বুঝতে পেরেছি যে মিস ইউ জান, আসলে ভালোবাসা মানুষটিকে সুন্দর করে মিস ইউ জান বা আই লাভ ইউ জান বলতে যেমন ভালো লাগে, যাকে আপনি বলছেন তা শুনতে কিন্তু অনেক ভালো লাগে। আর যেহেতু সাদিয়া আপনার ভালোবাসা মানুষটি ঘুমিয়ে পড়েছে, কি আর করার, কালকে আপনি বলে দিবেন। আর এখন একটা কাজ করতে পারেন, তা হচ্ছে তাকে একটা SMS করে রাখতে পারেন, এই কাজটি করলে খারাপ হবে না, আরো বেশি ভালো হবে। আর বন্ধুরা যারা শুনছেন অবশ্যই কিন্তু কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/FM90.4 এবং 16260 তে SMS পাঠাতে একদমই ভুলবেন না। আর যারা ভালোবাসায় বাংলাদেশে অতিথি হয়ে আমাদের সবার সঙ্গে আপনার ভালোবাসার গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু করতে পারেন এই কাজটি, কিন্তু তার জন্য আপনাকে যে ছোট কাজটি করতে হবে তা হচ্ছে SMS করতে হবে। তো দেরি না করে এখন SMS টি পাঠিয়ে দিন, লিখুন FM গুরু স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর যেহেতু আজকে খুব সন্ধ্যার দিকে চমৎকার একটি বৃষ্টি হলো, আর এই বৃষ্টিতে ভালোবাসা মানুষটিকে কাছে পেতে যারা যাদের ভালোবাসা মানুষ আছে তাদের অবশ্যই কাছে পেতে ইচ্ছা হয়েছে, এবং এই চমৎকার গানটি সেই সব সুন্দর সুন্দর কাপড়ের জন্য। সঙ্গে থাকুন ফিরছি গানে বিরতির পর।
मोहब्बत बरसा देना तू सावन आया है, तेरे और मेरे मिलने का मौसम आया है। मोहब्बत बरसा देना तू सावन आया, तेरे और मेरे मिलने का मौसम आया। सबसे छुपा के तुझे सुनने से लगाना है, प्यार में तेरे हद से गुजर जाना है। इतना प्यार किसी से पहली बार है। मोहब्बत बरसा देना तू सावन आया, तेरे और मेरे मिलने का मौसम आया। सही जाए ना क्यों हर सुबह तू मेरी सांसों में समाए ना, आ जाना तू मेरे पास बंगा इतना प्यार में, कितनी रात गुजारी है तेरे इंतजार में, कैसे बताऊं जज्बात ये मेरे, मैंने खुद से भी ज्यादा तुझे चाहा है। सब कुछ छोड़ के आना तू सावन आया, तेरे और मेरे मिलने का मौसम आया। छुपा के तुझे सुने से लगाना है, प्यार में तेरे हद से गुजर जाना है, इतना प्यार किसी से पहली बार आया है। कुछ कहते हैं दिल है खुश मेरा के ख्याल एक जैसे है, रोको ना अब खुद को यूं सुन लो दिल की बात को, डर जाने दो शाम और आ जाने दो रात को, कितना हसीन ये लम्हा है किस्मत से मैंने झुलाया आज की रात न जाना तू सावन आया तेरे और मेरे मिलने का मौसम आया आगे तुझे सीने से लगाना है प्यार में तेरे हद से गुजर जाना है इतना प्यार किसी से पहली बार आया है
Station time check. এখন সময় রাত 11টা. Roxy Fusion stylish wall finish.
Roxy paints yellow stylish wall finish. Roxy Fusion. Roxy Fusion এ আছে 9টি ক্যাটাগরিতে 200 থেকে হৃদয় করা ডিজাইন. Stencil, wallpaper, fan coating, texture, art, rainbow, splash, floral, it's work. যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর সজীব রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ
জীবন আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ ইমা রয়েছে আপনার সঙ্গে নতুন আরেকটি ঘন্টা তাই না রাত 11টা বেজে গেল এবং এই জিনিসটা আমাকে ভালো লাগবে যে আমি আসি বৃহস্পতিবার, যাই শুক্রবার, কারণ বৃহস্পতিবার আর 10:30টা প্রোগ্রাম শুরু হয় এবং শেষ হয় শুক্রবার রাত 1:30টায়। তো বন্ধু বৃহস্পতিবার থেকে শুক্রবার আমার সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে যারা শুনছেন অবশ্যই SMS করবেন 16260-তে এবং ফেসবুক তো আছেই, কমেন্ট করবেন যেখানে আমরা পোস্ট দিয়েছি সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করবেন এবং ফেসবুক অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/90.4। অনেকেই আছেন আমাদের সঙ্গে ফেসবুকে, এমডি উজ্জ্বল আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন তুমি তো আমার কথা বলো না, আপনি দেখলে তো আমি আমার কথা বল আপনার কথা বলবো, তাই না উজ্জ্বল? আপনার কথা লিখতে হবে, আপনার মনের কথাগুলো আমাকে জানাতে হবে, তাহলে তো আমি আপনার মনের কথাগুলো সুন্দর করে পড়ে দিতে পারবো। এমডি রুবি উল্লাহ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন ইমাপু তুমি বাকিটুকু, আসলে যখন আমরা বাংলা লিখি ইংলিশটাকে বাংলাভাবে লিখি তখন একটু উল্টা পাল্টা হয়ে যায় লেখাটা। দেবদাস সাকিব আছেন আমাদের সঙ্গে, এমডি তুহিন রাজ আছেন, তিনি লিখেছেন আই লাভ ইউ ঢাকা FM, অনেক ভালো লাগলো, সবসময় ভালোবাসবেন এবং ভালোবাসা মানে এই যে সবসময় সাথে থাকবেন এবং আমাদের প্রোগ্রামগুলো শুনবেন, কমেন্ট করবেন, যেটা খুবই ভালো লাগে দেখতে। আর অবশ্যই কিন্তু আজকে আমরা যে পোস্ট দিয়েছি সেই পোস্টে লাইক দিয়ে আপনি আপনার কমেন্টটি করবেন, কমেন্ট করতে একদমই ভুলবেন না। এবং আজকে ভালোবাসা বাংলাদেশে অতিথি বন্ধু নওশিন তার ছবি পোস্ট করা হয়েছে, সেই ছবিতে লাইক দিয়ে আপনি আপনার কমেন্ট করবেন এবং আপনার মনের কথাগুলো কিন্তু আমাদেরকে আপনি জানাতে পারেন। সাহাদাত সরকার আছেন আমাদের সঙ্গে, রানা রিয়ান আছেন আমাদের সঙ্গে, তিনি ওয়েট করছে, আসলে আমিও ওয়েট করছি কেমন হবে আজকে ভালোবাসার গল্পটি। সাইফুল ইসলাম জীবন আছেন আমাদের সঙ্গে, আরও আছেন আকাশের সূর্য ফাহিম, এমডি সুমন আহমেদ আছেন আমাদের সঙ্গে, রাসেল ইমন আছেন পুরান ঢাকা থেকে, এমডি শুভ বিপি আছেন আমাদের সঙ্গে, আরও অনেকেই আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা শুনছেন অবশ্যই কিন্তু কানেক্টেড হবেন, বেশি বেশি করে কানেক্টেড হবেন ফেসবুকে www.facebook.com/90.4। এবং একটা প্রায় একটা সপ্তাহ তো চলে গিয়েছে অলরেডি, যারা চিন্তাভাবনা করে রেখেছেন যে ভালোবাসার মানুষটিকে আপনার সেই সুন্দর লেখাগুলো, আপনার কবিতাগুলো আমাদের এহতেশাম করে শোনাবে, তাদেরকে বলছি অবশ্যই বন্ধু অপেক্ষার পালা কিন্তু শেষ, কারণ আপনি এখনই সেই কবিতাগুলো আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন, খুব সুন্দর করে পাঠিয়ে দিবেন, আমরা যেন খুব সুন্দর করে সেগুলো আপনাদের সবাইকে শোনাতে পারি। সো বন্ধু একদমই দেরি করবেন না, এখনই আপনার সেই সুন্দর কমেন্টগুলো আমাদেরকে পাঠিয়ে দিন। এই মুহূর্তে ফেসবুকে আছে আমাদের সঙ্গে বাংলা নূর আছেন, কষ্টে ভরা জীবন আছেন আমাদের সঙ্গে, তার এই নামটি দেখলে আমার নিজেরই অনেক বেশি কষ্ট লাগে, নামটি চেঞ্জ করবেন, কষ্টে ভরা জীবন অনেক ভালো লাগবে। অন্য নদীর মাঝে আছেন আমাদের সঙ্গে হাফেজুর রহমান, অনেক সওয়াল মুন্সী আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে এমনি জাকির হোসেন, টিটু, এসকে জাহির খান, তিনি লিখেছেন লাভ ইউ সুমি, ছোট্ট করে লিখে দিয়েছেন, তাই না? ভালোবাসার মানুষটিকে এরকম মাঝে মধ্যে ছোট করে একটা এসএমএস দিয়ে দিবেন, তার অনেক বেশি ভালো লাগবে। নাজমুল হাসান রিয়ান আছেন আমাদের সঙ্গে, এমডি আনিসুর রহমান আছেন, ওমর ফারুক আছেন আমাদের সঙ্গে, অনেক অভিযোগ যে কেন কমেন্ট পড়ি না, চেষ্টা করে কমেন্ট পড়তে, তারপরও যেগুলো মিস হয়ে যায় তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আর যে জিয়াউর রহমান রাজ আছেন আমাদের সঙ্গে, এমডি শাকিল আছেন, ফিরোজ আহমেদ আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছে আপু আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি আর আব্বুকে অনেক মিস করি, কারণ সে না ফেরার দেশে চলে গিয়েছে, কিছুই করার নেই, আর সবসময় মানুষ তো সবসময়ই থাকবে না পৃথিবীতে, এটা মেনে নিতে হবে। ফিরোজ ইজিজি রুবেল আছেন আমাদের সঙ্গে, সিতার মাহমুদ সুজন আছেন, রিয়েল অ্যাঞ্জেল আছেন আমাদের সঙ্গে, এমডি শানিয়াত সানি, শেখর দাস আছেন নরসিংদী থেকে, তার মনটা আজকে অনেক ভালো, অনেক অনেক থ্যাংকস এত সুন্দর একটি কমেন্ট করার জন্য, মনটা ভালো দেখলে নিজের মনটাই ভালো হয়ে যায়। নয়ন মির্জা আছেন আমাদের সঙ্গে, মিন্টু শেখ আছেন আমাদের সঙ্গে, আরও আছেন এমডি রিমন হোসেন বুলবুল, আর যে সোহাগ আছেন আমাদের সঙ্গে, নুসরাত রহমান ইভা, আরও আছেন কনফিউশন ফ্রেন্ডশিপ, সবার অনেকেই আছেন, আর যারা আছেন তাদেরকে বলছি অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক দিয়ে কমেন্ট করতে একদমই ভুলবেন না, আর আপনার সেই সুন্দর কবিতাগুলো অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিবেন। আর বন্ধুরা যারা ভালোবাসা বাংলাদেশে আসতে চান, ভালোবাসা বাংলাদেশে হট সিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান, তাদেরকে বলছি অবশ্যই অন্যের কাছে আপনি করতে পারেন, কিন্তু তার জন্য যে ছোট কাজটি করতে হবে তা হচ্ছে SMS করতে হবে। তো দেরি না করে এখনই SMS পাঠিয়ে দিন, লিখুন FM নুরুল স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, দেন আপনি কি করছেন, আপনি স্টুডেন্ট অথবা আপনি জব করছেন কিনা তা লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। অনেক কথা তো হলো আর অনেক কথা হবে, আপনার SMS এবং কমেন্ট গুলো এসে পড়বো, কিন্তু এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, গানের বিরতিতে সঙ্গে থাকুন।
নিভু নিভু কালোয় যে আলোয় ভেসে আসো তুমি মনে হয়েছে যদি চলে তুমি সাগরের মতো করে এবারও ফিরে যাও পাগল করো
জন্য
Black Horse, the show show.
95.4 ভালোবাসার বাংলাদেশ বাংলাদেশ সিমা রয়েছে আপনার সঙ্গে থাকবো ঠিক রাত দেড়টা পর্যন্ত। এই মুহূর্তে কেউ যেখান থেকে শুনছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ভেবে ভেবে বলতে চাই, তাই না? ধন্যবাদ। আপনি কি বলতে চাচ্ছেন, কি জানতে চাচ্ছেন অবশ্যই জানাবেন 16260 তে এবং ফেসবুকে www.facebook.com/thakaafm90.4 এ। এই মুহূর্তে অনেকে আছেন ফেসবুকে, এমডি নাকিব মোমিন আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এমডি সুমন আহমেদ। আসলে কি বললাম না, এক সপ্তাহ পর আমি আসি আর আসলে এত এত অভিযোগ, অভিযোগের লিস্ট থাকে এখানে। অর্পা রোসলেন কস্তা আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এমডি রিপন হোসেন বাবুল আছেন, তার মনটা আজকে অনেক খারাপ, অনেক খারাপ লাগছে। আমাদের সঙ্গে থাকুন, আশা করছি মনটা ভালো হয়ে যাবে। কে এম আরিফিন রুমি আছেন। আর বন্ধুরা যারা 16260 এস এম এস করছেন তাদেরকে বলছি অবশ্যই কিন্তু এস এম এস করার সময় আপনার নামটি লিখতে আপনি একদমই বলবেন না, আপনার নামটি লিখতেন, স্পেস দিয়ে আপনার লোকেশন স্পেস, আপনার এজ, আপনার মনের যত কথা আছে যাই বলতে চাচ্ছেন না কেন তাদেরকে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। শামিম আছেন মিরপুর থেকে, আরো আছেন আশা আছেন আমাদের সঙ্গে। অনেকে শুধু এস এম গুরু লিখে পাঠিয়ে দিয়েছেন, বাকি এস এম এস তার পাঠান নিতে কি হলো বলুন, একদমই হয়নি। সুন্দর করে আপনার নামটি লিখে দেন, আপনি এস এম এস পাঠিয়ে দেবেন। টুম্পা আছেন নোয়াখালী থেকে, আরো আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। নীলা আছেন গাজীপুর থেকে, তিনি আমাদের নতুন বন্ধু, অনেক অনেক ওয়েলকাম করছি আপনাকে নীলা। শরীফ শেখ আছেন আমাদের সঙ্গে নোয়াখালী থেকে, আরো আছেন সিরাজুল আছেন আমাদের সঙ্গে, আলমগীর দিনাজপুর থেকে আছেন আমাদের সঙ্গে, পলাশ আছেন মিরপুর থেকে, তিনি লিখেছেন তার এস এম এস কেন করি না, এই তো অভিযোগ খালি। শুভ আছেন গাজীপুর থেকে, রনি আছেন রনি মন্ডল সাভার থেকে আছেন আমাদের সঙ্গে, সুমন আছেন ফরিদপুর থেকে, আরো আছেন আমাদের সঙ্গে নিরঞ্জন আছেন, নিরঞ্জন রায় আছেন, মিলন বরিশাল থেকে পাঠিয়েছেন আই লাভ ইউ ঢাকা এফএম, অনেক অনেক ধন্যবাদ, সবসময় ভালোবাসবেন ঢাকা এফএমকে। সোহেল আছেন আমাদের সঙ্গে, ওয়াসিম আকরাম আছেন আমাদের সঙ্গে, জানতে চেয়েছেন আমরা কেমন আছি। আমরা সবসময় অনেক ভালো থাকি কারণ আপনারা বেশি বেশি করে দোয়া করেন যে তাই। বাহার আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই আছেন, সবার এস এম এস তো আমি পড়বো, কমেন্টগুলো পড়বো, আর যারা কমেন্ট করছেন তাদেরকে বলছি আপনার সে সুন্দর কমেন্টগুলো কিন্তু এখন আমি পাচ্ছি না, যে আপনি আপনার ভালোবাসা মানুষের জন্য কোনো এক সময় লিখে রেখেছিলেন, বা মাঝে মধ্যে হয় না ভালোবাসা মানুষটির জন্য দু একটা লাইন, মনের কষ্টে মাঝে মধ্যে অনেক খুশিতে অনেক সময় অনেক ইমোশনে এসে পড়ে মাথায়, সেগুলো আপনি লিখে রেখেছেন, আপনার সেই কমেন্টগুলো কিন্তু আমরা চাচ্ছি, কারণ আপনার সেই কমেন্টগুলো সুন্দর করে পড়ে দিলে আমাদের এত সামসা বন্ধু অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করুন। আর বন্ধুরা যারা, আমি একটু আগে বলছিলাম যে ঈদের সময় কিন্তু আমরা সবাই নতুন কাপড় চাই, এবং এই নতুন কাপড় পথ শিশুদের নতুন কাপড় দেওয়ার কাজটি কিন্তু আমরা গত 2 বছর ধরে করছি আপনাদেরকে সঙ্গে নিয়ে, এই বছরে করতে চাচ্ছি। আমরা আপনাদের সহযোগিতা পেলে আমরা অবশ্যই এটা খুব সুন্দরভাবে করতে পারবো। আর যারা ভলেন্টিয়ার হয়ে কাজ করতে চাচ্ছেন, ভলেন্টিয়ার মানে কিন্তু স্বেচ্ছাসেবক, স্বেচ্ছায় আপনি কাজটি করতে চাচ্ছেন, তো যারা স্বেচ্ছাসেবক হয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন 01841904928 এই নাম্বারটিতে। আমি আবারও বলছি 01841904928 এই নাম্বারটিতে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। আর এবার কিন্তু এলাকা ভিত্তিক কাজ করবেন আপনারা, যারা কাজ করতে চাচ্ছেন তাদেরকে বলছি, যেমন গতবার বা তার আগেবার হয়েছিল যে ঢাকা এফএম এসে আপনি আপনার কাপড়গুলো দিয়ে গিয়েছেন, কিন্তু অনেক সময় হয় যারা জব করে তারা কিন্তু আসতে পারছে না, তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই ভালো হয়েছে যে আপনি চাইলে আপনার এলাকায় যারা স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার হয়ে যাচ্ছেন তাদের কাছে আপনার পাঠানো সে কাপড়গুলো আমরা পেয়ে যাচ্ছি। তো বন্ধু যারা কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই একটু চিন্তা ভাবনা করে নিন স্বেচ্ছাসেবক হয়ে আপনি কাজ করতে পারবেন কিনা, তারপর ফোন করুন 01841904928 এই নাম্বারে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফেসবুকে আছে আমাদের সঙ্গে জি কে সুব্রত দাস, নুসরাত রহমান ইভা আছেন আমাদের সঙ্গে, আনস্মার্ট বয় শরীফ আছেন, তিনি লিখেছেন আই লাভ ভালোবাসা বাংলাদেশ, ধন্যবাদ শরীফ। রাজু আহমেদ আছেন আমাদের সঙ্গে, রবিউল ইসলাম রবি আছেন আমাদের সঙ্গে, মিজান আছেন আমাদের সঙ্গে, জুয়েল ইসলাম রাফি আছেন, হাই জানিয়েছেন আমাদেরকে, হাই রাফি, আশা করছি আপনি ভালো আছেন। এমডি আনিসুর রহমান, তিনি জানতে চেয়েছেন গুরু কোথায়, আপু গুরু তো এসে পড়বে কিন্তু অপেক্ষা তো একটু করতে হবে বন্ধু। সবুজ পাতার লোক আছেন আমাদের সঙ্গে, এমডি জলিল ইসলাম জয় আছেন, মোহাম্মদ শাকিল আছেন আমাদের সঙ্গে, আপন রকি আছেন, ডার্কনেস সোহান আছেন, আর আছেন এস রাজু আমাদের সঙ্গে আছেন, রুদ্র নীল আছেন, ফেরদৌস আলম সৌরভ আছেন, নূর খান আছেন আমাদের সঙ্গে, হাসান শিকদার আছেন, আর আছেন আমাদের সঙ্গে, তিনি হাসান শিকদার লিখেছেন মাগুরা থেকে, আপু আমার তো কোনো ভালোবাসার মানুষ নেই, তারপরও তোমার কথা শুনছি। আচ্ছা, ভালোবাসার মানুষ থাকতে ভালোবাসা বাংলাদেশ শুনতে হবে এমন কি কোনো রুলস আছে? আমার তো মনে হয় না এই পর্যন্ত এরকম কোনো রুলস আবিষ্কার হয়নি। তো হাসান, কোনো সমস্যা নেই, আপনার ভালোবাসার মানুষ থাকুক না থাকুক সবসময় সঙ্গে থাকবেন। জাসিকুল মোরো আছেন আমাদের সঙ্গে, জুবায়ের হাসান রিহাদ আছেন আমাদের সঙ্গে, এস কে আই আলী আছেন, আরও আছেন নাজমুল হাসান, রিহান, জাকির হাসান, সুজন সুজন আছেন, এম জি অন্তর আছেন, দেবেন্দ্র নাথ আছেন, আমিরুল ইসলাম আছেন, নুসরাত জাহান সালমা আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আই লাভ ইউ মাহমুদ। অনেক ভালো লাগলো আসলে, মেয়েরা কিন্তু তাদের এই মনের কথাগুলো আছে, আই লাভ ইউ মানে ভালোবাসা মানুষটিকে, এই জিনিসগুলো খুবই কম জানায়, বিশেষ করে ফেসবুকে কমেন্টগুলো আমি দেখি অনেক কম, ছেলেরা বেশি জানায়। খুব ভালো লাগলো নুসরাত, আপনি সুন্দর করে লিখে দিয়েছেন। আর বন্ধুরা যারা শুনছেন অবশ্যই কিন্তু কানেক্টেড হবেন ফেসবুকে, www.facebook.com/sakafm90.4 এবং 16260 অবশ্যই SMS করবেন, লিখুন FM গুরু স্পেস আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, দেন আপনার মনে যত কথা আছে লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, গানে বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।
আমার তোর কিনারে হারালো দিন দাহারে, সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয়, সেই পেরোতে পারি
অনেক অনেক তোর কথা হতে আমার কপালে জোটে দারুণ খুশি মন আমার তোর কিনারে হারালো দিন তাহারে সে তো আর মানছে না রে এবার ভালোবাসতে আয় তোর কায়ার সঙ্গী হব দুহাতে প্রেম কুড়োব আমাকে চুক্তি করে মনের কথা বলতে হয় আমি যেতে পারি হেসেই বেরোতে পারি অনেক অনেক কথা তোর কথা বলে আমার কপালে জোটে দারুণ খুশির দল কে তুই 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 কে তুই
ভালোবাসার বাংলাদেশ ভালোভাবে বোঝা যাবে যে আসলে কি হচ্ছে কি হতে যাচ্ছে নসীন আজকে আমাদের কেমন ভালোবাসার গল্প উপহার দিচ্ছে তো বন্ধু সঙ্গে থাকুন আর বন্ধুরা এই মুহূর্তে যারা শুনছেন অবশ্যই কানেক্টেড হবেন ফেসবুকে আপনি যা কিছু বলতে চাচ্ছেন লিখে পাঠিয়ে দিন 1626 এই নম্বরে আর বন্ধুরা যারা ভালোবাসা বাংলাদেশে হসপিটে বসে আপনার জীবনের গল্প আমাদের সবার সঙ্গে শেয়ার করতে চান তাদেরকে বলছি তারা ওই কাজটি করতে পারবেন কিন্তু ছোট্ট কাজটি যেটা করতে হবে তা হচ্ছে SMS করতে হবে আপনার সুন্দর সুন্দর কমেন্ট গুলো কিন্তু এখনো আমি পাচ্ছি না যদিও আছে কিন্তু তারপরও আরো বেশি কমেন্ট আছে তো বন্ধু দেরি না করে এখনই আপনার কমেন্টটি পাঠিয়ে দিন যে আপনার মন ভালোবাসা মানুষটিকে নিয়ে সেই না বলা কথাগুলো অথবা খুব সুন্দর কিছু কথা কি হতে হবে না যে একটা বিশাল আকারের চিঠি বা একটা রচনা এরকম কোনো কিছু না আপনার ভালোবাসা মানুষটিকে নিয়ে নিয়ে লেখা দুই তিন লাইন অথবা যে কোনো ধরনের কথা আপনি কিন্তু লিখে পাঠিয়ে দিবেন ফেসবুকে তো বন্ধু দেরি না করে এখনই পাঠিয়ে দিন ফেসবুকে আর অনেক কথা তো আছে আরো অনেক কথা হবে বেশি বেশি কথা হবে কিন্তু তার জন্য যা করতে হবে আপনাদেরকে বেশি বেশি করে SMS করতে হবে তো বন্ধু দেরি না করে এখনই SMS টি পাঠিয়ে দিন 1626 এবং ফেসবুকে কমেন্ট করবেন www.facebook.com/thakasm90.4 এবং অনেকের অনেক অপেক্ষা যে কখন আমাদের গুরু ইনতেশাম আসবে আমাদের সঙ্গে কানেক্টেড হবে সে বন্ধু অপেক্ষা যখন করেছেন আর একটু অপেক্ষা করুন আর একটু অপেক্ষা করে সবাইকে না আর অপেক্ষা করা ছিল না এই মুহূর্তে চলে যাচ্ছে আমাদের গুরুর কাছে তো বন্ধু সঙ্গে থাকুন
সাথে নিয়ে পথ চলা শুরু করেছি, আপনাদের সামনে হাজির হয়েছি ভালোবাসার ফেরিওয়ালা গুরু এতেশাম। এবং আপনারা অবশ্যই অবগত আছেন আগামী 10ই জুন আমরা আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনটা কিক অফ করতে যাচ্ছি, যে ক্যাম্পেইনের মাধ্যমে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমরা চ্যালেঞ্জ করেছি পরস্পরকে নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ, নিজেদেরকে ছাড়িয়ে গিয়ে আরো বড় পরিসরে কাজ করবার চ্যালেঞ্জ। গত 2 বছরও আমরা ঈদের সময় এই পথ শিশুদেরকে নিয়েই স্বপ্ন দেখেছিলাম, যাতে করে তাদেরকে কাউকে নতুন কাপড় ছাড়া ঈদ করতে না হয়। ঠিক বরাবরের মতো এবারও স্বপ্ন দেখেছি বন্ধু, যে নতুন কাপড়ের সাথে নিয়েই যেন আমরা এই পথ শিশুদেরকে ঈদের সেই গিফট হিসেবে এই নতুন কাপড় পৌঁছে দিতে পারি। তো ফাইনালি আমরা চেষ্টা করছি অনেক বড় পরিসরে এবার কাজটা করবার, বিভিন্ন স্পটে অলরেডি আমরা ইনফরমেশন দিয়েছি আমার কল্যাণে, বন্ধু তোমরা জেনেছো যে বিভিন্ন স্পটে আমরা ভলেন্টিয়ার নিয়োগ করছি, এবং সেক্ষেত্রে আমরা নাম্বার দিয়েছি যে নাম্বারে কমিউনিকেট করবে। দেন ফাইনালি সবাইকে সাথে নিয়ে আমরা অনেক বড় পরিসরে এই নতুন কাপড় কালেকশনে কাজটা করব, এবং অবশ্যই ঈদের আগ দিয়ে প্রত্যেকটা পথ শিশুর কাছে আমরা যেন নতুন কাপড় পৌঁছে দিতে পারি, সেই দৃঢ় সংকল্প নিয়েই কিন্তু আমাদের এই কাজের মধ্যে নেমে পড়া। এবং সবকিছু মিলিয়ে আমরা অনেক টেক্সটের মধ্যে নিয়েছি আজকের যে ভালোবাসার উদ্ভিদ, তাকে আমরা খুব অল্প সময়ের মধ্যেই হটসিট অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাবো। এবং বন্ধুরা, তোমরা প্রত্যেকটি ভালো কাজের সাথে আমাদেরকে দেখেছো, প্রত্যেকটি কাজের সাথে আমরা যেভাবে আহ্বান করেছি তার চেয়ে অনেক বড় করে তোমরা আমাদের পাশে থেকেছো, আমাদেরকে সমর্থন জুগিয়েছো এবং বলেছো যে আমাদের যে কোনো ভালো কাজের সাথেই তোমরা আছো। সেই ভরসায় দিনকে দিন আমরা আসলে লোভাতুর হয়ে উঠছি, যাতে করে আরো বড় পরিসরে আরো বড় আঙিনায় যেন আমরা কাজ করতে পারি। তারই প্রয়াস আগামী 10 জুন থেকে আমরা যে ক্যাম্পেইন কিক অফ করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে প্রত্যেকটি পথ শিশুর কাছে ঢাকা শহরে যেন আমরা নতুন কাপড় পৌঁছে দিতে পারি। আমরা কিছু টেক্সট নিই, তোমাদের কিছু ফিডব্যাক নিব, তারপর ফিরে আসবো আজকের আমন্ত্রিত দিকে সাথে নিয়ে।
জিগুর, অবশ্যই অনেক 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 এসএমএস আছে আমাদের কাছে, আর যারা এসএমএস পাঠিয়েছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা পাঠাবেন বলে চিন্তা করেছেন তাদেরকে বলছি অবশ্যই বেশি বেশি করে এসএমএস এবং কমেন্ট পাঠিয়ে দিন। আর এই মুহূর্তে যারা আছেন ফেসবুকে, ইসমান স্যার আছেন আমাদের সঙ্গে, জুবায়ের হাসান জিয়াদ আছেন, ক্রিকেট পাগল আলামেন আছেন আমাদের সঙ্গে, প্রজাপতি জানা তো তোহিন সোহানি জানা আছেন, আল ফারাবি রিয়াজ আছেন আমাদের সঙ্গে, কাজী আলমগীর, একে শান্ত আছেন আমাদের সঙ্গে চাঁদপুর থেকে, আমানুল্লাহ আমান আছেন, আরো আছেন এম জি ফারহান সাদিক আবিদ আছেন, গুরুকে সালাম জানিয়েছেন, লিখেছেন মিস করার তো কোনো কিছু নেই, গুরু তো এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, বিদয় আছেন আমাদের সঙ্গে, আজহারুল ইসলাম সোহান আছেন, ফয়াজ আছেন আমাদের সঙ্গে, দিন ইসলাম খান, আলামিন আহমেদ জিহাদ, নীলাঞ্জনা নীলা আছেন, অর্থহীন জীবন আছেন, দুঃখী বাদক আছেন আমাদের সঙ্গে, হাসান মাহমুদ আছেন, জুবায়ের মাহমুদ আছেন, জুবায়ের আহমেদ আছেন, এমডি নাজমুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরো আছেন এমডি রাজীব আছেন আমাদের সঙ্গে, প্রথম তিনি কানেক্টেড হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুকে, আশা করছি সবসময় ঠিক এভাবে আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন। আর বন্ধু, আপনারা জানেন আজকে আমাদের ভালোবাসার বাংলাদেশি অতিথি বন্ধু নওশীন, আজকে আমরা শুনবো তার জীবনের গল্প, শ্রবণ অবশ্যই সঙ্গে থাকবেন, আশা করছি খুব চমৎকার একটি ভালোবাসার গল্প আমরা আজকে উপহার পেতে যাচ্ছি, এবং নওশীন দেখতে কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর, তো আশা করছি তার গল্পটিও অনেক ভালো হবে। আর বন্ধুরা, গল্প চলাকালীন সময় কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এবং এসএমএস করবেন, কমেন্টে আপনাদের ফিডব্যাক গুলো অবশ্যই আমরা জানতে চাচ্ছি যে এই মুহূর্তে আপনি কেমন ফিল করছেন, বা তার কথার সাথে আপনার কোনো কথা মিলে যাচ্ছে কিনা, আপনার জীবনের কোনো মিলে যাচ্ছে কিনা কোনো কিছু, এগুলো কিন্তু অবশ্যই জানাবেন, জানাতে একদমই বলবেন না, কানেক্টেড থাকবেন ফেসবুকে। আবারও বলছি আমি www.facebook.com/90.4 আজিজুল ইসলাম আছেন আমাদের সঙ্গে, এমডি কামরুজ্জামান আছেন, আলামিন মিয়া আছেন আমাদের সঙ্গে, আর আছেন আমাদের সঙ্গে রাব্বি সিদ্দিক আছেন আমাদের সঙ্গে, সৈকত দাস, নূর ইসলাম আছেন, এমডি আমিন আছেন, এমডি আওলাদ রায়হান আছেন আমাদের সঙ্গে, স্বপ্নহীন রাজকন্যা আজিব ছেলে হাসান আছেন, শামীম হাসান আছেন আমাদের সঙ্গে, সাদিয়া আক্তার লিমা আছেন, রুবেল মাহমুদ আছেন, আলামিন ইসলাম আছেন আমাদের সঙ্গে, সিয়াম হোসেন হৃদয় আছেন, মোশারফ রয়েল আছেন আমাদের সঙ্গে, পুলক নজরুল আছেন, আরিয়ান চৌধুরী নাহিদ আছেন, মাসুম পারভেজ, সজীব মাহবুব রাজ আছেন আমাদের সঙ্গে, তাসির আহমেদ হৃদয়, আবু হানিফা, শামসুল ইসলাম আকাশ আছেন, এমডি শাহাবুদ্দিন আছেন আমাদের সঙ্গে, আলামিন আহমেদ জিহাদ সহ আরো অনেকেই আছেন, সবাইকে অনেক
সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং শুভেচ্ছা। এবং স্পেশালি আমরা চাই যে অবশ্যই অনেক বেশি বেশি করে লাইক করুন, বেশি বেশি করে কমেন্ট দিন, যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের প্রত্যেকটি ভালো কাজের সাথে আপনারা আছেন, আপনাদের ভালোবাসার ফেরিওয়ালা আপনাদের কাছে পৌঁছে গেছে, আপনাদের কাছে সেই ইনফরমেশন পৌঁছে দেওয়ার জন্য, আপনাদের কাছে সমস্ত তথ্য পৌঁছে দেওয়ার জন্য, আপনাদের কাছে যে ক্যাম্পেইনের উদ্যোগ আমরা নিয়েছি, যে স্বপ্ন আমরা দেখেছি যে অনেক বড় পরিসরে এবার অনেক বড় পরিসরে আমরা কাজ করব, সেই সেই প্ল্যানিংগুলো নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি আমরা। এবং ভলেন্টিয়ার যে কাজের জন্য আমরা বারবার বলছি যে বিভিন্ন স্পট থেকে আপনারা রিপ্রেজেন্ট করবেন, যাতে করে পুরো কাজটা খুব চমৎকার ভাবে গুছিয়ে আমরা তুলতে পারি। সেই ভলেন্টিয়ারের কাজটা কিন্তু স্ব ইচ্ছায় স্বেচ্ছা প্রণোদিত হয়েই কাজটা করা, কোর্স একটা ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিস, এই কাজটার জন্য কোন রকমের পেয়েবল বা কোনো বিষয়ের কোনো সম্ভাবনায় নাই, এটি নিজের থেকে নিজে উদ্যোগী হয়ে নিজের 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 স্বপ্রণোদিত হয়েই কাজগুলো করতে হবে। সেই জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করা, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ এই ভালো কাজের সাথে আমরা সংযুক্ত থাকতে চাই, এই ভালো কাজের সাথে আমরা একসাথে করেই কাজটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে অবশ্যই আপনারা আমাদের ডাকে সাড়া দেবেন এবং কে কোথায় থেকে রিপ্রেজেন্ট করছেন সেই তথ্যটা আমাদের কাছে পৌঁছে দেবেন। আমি আর কথা আর না বাড়াই বরং আজকের যিনি আমন্ত্রিত অতিথি, আজকে যাকে সাথে নিয়ে আমরা অনুষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, তাকে আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি। নওশিন,
ধন্যবাদ ভাইয়া।
সব মিলিয়ে কেমন অনুভূত হচ্ছে? এটি কিন্তু খুব ওয়ান অফ দ্য মোস্ট ডিজায়ারেবল বা এক্সপেক্টেড সিট, হট সিট বলি যেটাকে আমরা ভালোবাসার বাংলাদেশের হট সিট। ফাইনালি আপনি বসে আছেন এবং আপনার জীবনের কথাগুলো বলবেন বহু মানুষের কাছে, থাউজেন্ডস না এখানে প্রায় 40-45 লাখ পিপল একসাথে দেশ বিদেশ থেকে এই ঘটনাগুলো শুনবে। সব মিলিয়ে আপনার অনুভূতি কেমন?
ভাইয়া আমি রেগুলার শুনি, আমার খুব ভাল লাগে, আর আসতে পারবো এটা মানে শুনে মানে আমি এত শক্ত হয়ে গেছিলাম যে সত্যি আমি শুনতে মানে যাচ্ছি, আমার জীবনের কথা সবাইকে বলতে পারতেছি, মানে খুব ভালো লাগতেছে অনেক অনেক।
ওকে, আমরা আমরা নওশিনের কথা শুনবো এবং তার আগে নওশিন নিয়ে যে এমআর কিছু ফিডব্যাক ছিল সেই ফিডব্যাক গুলো আমরা আমরা একটু এমআর কাছ থেকে শুনে নিই।
জি গুরু, অবশ্যই। আসলে অনেক 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 চমৎকার চমৎকার কমেন্ট আছে নওশিনকে নিয়ে, যে নওশিন দেখতে অনেক চমৎকার এবং নওশিনে আসলে দেখতে অনেক চমৎকার, এবং আশা করছি তার ভালোবাসার গল্পটিও অনেক চমৎকার হবে এবং চমৎকার কিছু ভালোবাসার গল্প কিছু কথা আমরা উপহার পাচ্ছি আজকে ভালোবাসা বাংলাদেশে। রিপন হোসেন আছেন আমাদের সঙ্গে ফরিদপুর থেকে, আরো আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে এস কে রিয়াজুল আছেন আমাদের সঙ্গে, আরো আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি পাপ্পু ইসলাম, আজাদ নিপু আছেন আমাদের সঙ্গে, প্রত্যয় দীপ্ত রায় আছেন, রাসেল মাহমুদ আছেন, শতশ্রী সুমন আছেন, এম ডি আজাদ হোসেন আছেন আমাদের সঙ্গে, তিনি লিখেছেন আই লাভ ইউ গুরু।
সুইচ করছি আবার ওভার টু নওশিন। ওকে নওশিন, আপনার জীবনের কথা শুনবো আমরা, একটু প্রথম থেকে শুরু করি। স্পেশালি যারা ফেসবুকে আছে তারা তো দেখতেই পাচ্ছে যে নওশিন যার কথা আমরা শুনছি তাকে কেমন দেখায়, যারা ফেসবুকে নাই তাদের অবগতির জন্য আমার মনে হয় যে তথ্যটা দিয়ে দেওয়া ভালো, কারণ যখন তারা কথা শুনবে তখন কিছুটা রিলেট করতে পারবে। আচ্ছা কি মানুষের কথা শুনছি, কে সে, কোন পৃথিবী থেকে এই কণ্ঠস্বর ভেসে আসছে। ওভারঅল একটা আমি বর্ণনা দিয়ে নি, এই কালারটাকে কি বলা হয় রে ইমা? ইস নেভি ব্লু, না না রয়্যাল ব্লু নেভি ব্লু কম্বিনেশন, তাই তো? আচ্ছা বিভিন্ন রকমের নেভি ব্লু রয়্যাল ব্লু এই টাইপের অনেকগুলো কালারের কম্বিনেশন, বাট এই কম্বিনেশনটা যে মানুষটার জন্য সে মানুষটা সত্যি সবকিছু মিলিয়ে ইমা যথার্থই বলেছেন যে অনেক সুন্দরতম একজন মানুষ যার দিকে আসলে তাকিয়ে থাকতে মন চায় এবং তার চোখে মুখে নিষ্পাপ একেবারে তার অবয়বের মধ্যে চমৎকার ভাবে ফুটে উঠেছে। এবং স্পেশালি নওশিন আপনার আজকের এই উপস্থিতি আমাদের জন্য সত্যি অনেক বড় পাওয়া, যে আমাদের আমাদের লিসেনার্স কমিউনিটির কাছে আপনার জীবনের কথাগুলো পৌঁছে যাবে।
ধন্যবাদ গুরু। আর আমিও মানে খুবই হ্যাপি যে এই সবার সাথে বসে আমার জীবনের গল্পগুলো বলতে পারতেছি, আর আমার খুব মানে ইচ্ছা ছিল যে যা হয়েছে আমার জীবনে আমি সবাইকে জানাবো, তাদের লাইফেও যদি এরকম কোনো ভুল বা এরকম কোনো মানে সঠিক ডিসিশন নিতে হয় যেন আমার এইসব কথা শুনে তারাও নিতে পারে, তারা একটা সুন্দর মানে লাইফ লিড করতে পারে। আর আমি প্রথম থেকে শুরু করতে চাই। আমার জন্ম আমার নানুর বাড়িতে, আমি বড় হয়েছি ঢাকায়, আমরা স্থানীয়। আমার একটা মানে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, এটা সবচেয়ে মানে আমার বলতে পারবো সবাই যা পায় না এখানে, কারণ বর্তমানে
স্থানীয় মানে কি একটা জায়গার নাম
না, মানে আমি ঢাকায়
স্থানীয় তাই বলবেন,
ঢাকায় স্থানীয় কিন্তু আমার জন্ম নানুর বাড়িতে। আর যেটা এখন বর্তমানে হয় না, সবাই একক পরিবারই তো বড় হয়, কিন্তু আমাদের বাসাটা মানে জয়েন্ট ফ্যামিলি, আমার ফুপিরা আমরা এরকম থাকি, তো মানে সবাই চোখে চোখে রাখতো, আমাদের যেমন আদর করতো তেমন শাসন করতো, তো সেই জন্য না মানে কোনো উচ্ছৃঙ্খলপনা আমাদের মধ্যে ছিল না। আমরা যারা ভাই বোন আমাদের বাসা বড় হয়েছি, খুব সুন্দর একটা পরিবেশে বড় হয়েছি আমার, আর আব্বুর খুব আদরে ছিলাম, তো একটাই মেয়ে আমি আব্বুর, আমার দুই ভাই একজন।
হ্যাঁ বলতে গিয়ে ভুলে গেছিলাম, অনেক আদরে ধরনেরই কিন্তু আপনার মানে অভিব্যক্তি, আপনি যে অনেক আদরে মানুষ হয়েছেন অভিব্যক্তির মধ্যে একেবারে স্পষ্ট তো এটা ফুটে উঠেছে, বলে এটা যে আহলাদি বা আদরেটি।
হ্যাঁ সবাই বলে, আর মানে আমার বড় এক ভাই আমার ছোট এক ভাই, কিন্তু আব্বু খুব আদর করতো আমাকে। আমার বড় একজন বোন ছিল মারা গেছে, তো তারপরে অনেক সাধনা করে হয়েছি আরো, মানে সেজন্য খুব আদরে রাখতো, ফুপিও খুব আদর করতো। আর সে জানাচ্ছি যে আমার ছয় জন ফুপি, আমার ছয় চাচিও নাই, সবাই খুব আদর করতো আমার। তবে একটা মানে দুর্ঘটনা যেটা ছিল সেটা হচ্ছে যে আমার একজন ফুপির বেবি ছিল না, তো আব্বুর কাছে মানে আমি যখন হয়েছি তখন আব্বু আমার মানে আমার ছোট ভাই যখন হওয়ার মানে হয়নি, তখন আব্বু আমাকে ফুপির কাছে দিয়ে দিছিল, যে তার তো বেবি ছিল না, আশা করছিল যে আমার ছোট ভাইটা মানে মেয়ে হবে। গ্রামে মানুষ হওয়ার পরও লাস্টের দিকে যখন আমার ছোট ভাই হয়েছে, তখন আবার আব্বু আমাকে ঢাকায় নিয়ে এসে ভালো স্কুলে ভর্তি করানোর জন্য, ঢাকায় এসে একটা স্কুলে ভর্তি হই, ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করি, তারপর আবার ঢাকার আরেকটা স্কুলে ট্রান্সফার করি মিরপুর গার্লস আইডিয়ালে, সেখানে সেখান থেকে এসএসসি পাস করি। তো যে ঘটনাটা বলতে আসছি সেই ঘটনাটা শুরু হয় ক্লাস এইট থেকে, ক্লাস এইটে মেবি জুন কি জুলাই মাসে। হ্যাঁ তখন আমার মানে আমার পড়াশোনা খুব ফাঁকিবাজি করতাম, পড়াশোনা করতে চাইতাম না, আমার আমার ছোট ভাই দুজনে, তো কি করে যে হ্যাঁ আবার কোচিং করতাম বাইরে, তো বাইরে কোচিং
ফাঁকিবাজি করে কি করতেন?
ফাঁকিবাজি করতাম বন্ধুদের মানে কোচিং করতাম, তো বন্ধুদের সাথে আড্ডা মারতাম, পড়াশোনা করতাম না। তো সেকেন্ড সেমিস্টার মানে সেকেন্ড টার্মিনাল পরীক্ষাটা খুব ভালো হয়নি দেখে আম্মু বললো যে বাসায় পড়াশোনা করাবে আর কোচিং করাবে না, তো তখন আমার এক কাজিনকে বলে বাসার টিচার ঠিক করার জন্য, বাসার টিচার ঠিক করতে যে ভাইয়াকে ঠিক করা হয় সেই ভাইয়ের সাথে টাইমটা মিলতেছিল না আমাদের, তো তখন আবার সেই ভাইয়াই পছন্দ করে তার পরিচিত একটা ছেলেকে নিয়ে আসে আমাকে পড়াশোনার জন্য। তারপর বাসায় যেদিন ফার্স্ট ছেলেটাকে নিয়ে আসে পরিচয় করার জন্য, তো সেদিন আমরা মাত্র আমি স্কুল থেকে বাসায় গেছি, আমি আমার ছোট ভাই মাত্র স্কুল থেকে বাসায় যাওয়ার পর আম্মু এসে বলল আর কোচিং বন্ধ, তোমার কোচিং টোচিং করা লাগবে না, তুমি বাসায় পড়াশোনা করবো। আমার তখন মেজাজ খুব খারাপ, কারণ আমি তো কোচিং এ যাইতাম গার্লফ্রেন্ডের সাথে আড্ডা মারার জন্য, সেটা বন্ধ করে দিবে? তো তারপর আম্মু বললো হাত মুখ ধুয়ে আসো, নতুন স্যারের সাথে পরিচয় করা হবে, আমি কিছুতেই যাব না, কিছুতেই
বাইরে বাইরে পড়ালেখা বন্ধ, এখন
বাসায় পড়তে
হবে।
তো গেলাম, ঠিক আছে, আম্মু অনেক চোখ গরম গরম করে নিয়ে গেল, যাওয়ার পর ফার্স্টে বসছি, আমার ছেলেটাকে দেখে এত মেজাজ খারাপ হয়েছে, খুব রাগি রাগি চেহারা,
নসীনকে দেখে নাকি মনে হচ্ছে তার বয়স অনেক কম, ক্লাস 9 10 এর পরে।
আর কণ্ঠ শুনে
কণ্ঠ মানে ছবি দেখে দুইটা দেখে মিক্স দেখে মনে হচ্ছে যে 9 10 এর পরে।
কণ্ঠ শুনলে তো সবচেয়ে ছোট পরীক্ষাটা কি হয়, সমাপনী নাকি? তাকে কেন
চেহারাটা রাগি রাগি ছিল,
ওগুলো ঠিকঠাক করতে হবে রাইট, শুধু প্রাইভেট টিউটর হলে হবে না, চেহারা মধ্যে
একটা ছোট বাচ্চাদের পড়াতে আসছে একটু ভালো মতো চেহারা যেন চেহারা দেখে তার
ও আচ্ছা চেহারা নিজে নিজে ঠিক করে আসবে রাইট,
হ্যাঁ কিন্তু চেহারাটা অনেক রাগি রাগি ছিল, পড়তে পড়ার সময় দেখে আরো ভয় লাগতেছিল, তো
বাচ্চাটার বয়স কত ছিল তখন, কোন ক্লাসে ছোট বাচ্চা,
যে তখন আমি ক্লাস 8 পড়ি আর আমার ছোট ভাই ছিল 5,
আচ্ছা বড় বাচ্চা ছোট বাচ্চা
টাইপ আর কি, মানে দুজনকে পড়ানোর জন্য ঠিক করছে, তো এরকম করে কথাবার্তা বললাম, আমার নাম জিজ্ঞেস করলো, আমার ভাইয়ের নাম জিজ্ঞেস করলো, তারপরে বললো ঠিক আছে আগামীকাল থেকে পড়তে আসবো সবকিছু।
বাই দ্য ওয়ে নসীম, যে তখন প্রোগ্রাম করতে ঢুকলে, এটা তো অডিও মিডিয়াম আর কি, এখানে তো দেখা দেখির কোনো ব্যাপার স্যাপার নাই, এখানে আবার এরকম মনে হয় তো লোকটা এরকম ভাবে বসে আছে, এর সাথে কি প্রোগ্রাম করবো, মানুষের পরিপূর্ণ ভাবে নিজের কন্ট্রোলে,
এটা তো চোখটাই রাগি রাগি না করলে সুন্দর সুন্দর করে রাখলে
চোখটা ঠান্ডা করে রাখ, অথবা চোখ যদি ঠান্ডা করতে না পারি সেদিকে দিয়ে থাকা সবাই,
আমার কোনো সমস্যা নেই।
ওকে তারপর নসীম,
তারপরে আমি বাইরে আসলাম, তারপর আমার আমার বাসায় আমার একটা কাজিন থাকতো, তো বললো তোমার তো এখন বাইরে ফাঁকিবাজি বন্ধ, বাসায় এখন সিনসিয়ার পড়াশোনা করতে হবে, তার পরের দিন ঠিক সন্ধ্যার সময় পড়াতে আসছে, তারপর পড়াতে বসে বের করলো কি কি সমস্যা না সমস্যা, এরকম করে আমার মানে ফাইনাল পরীক্ষা, এইটের ফাইনাল পরীক্ষার সময় তার মানে টোটালি মানে ম্যাথ দেখাতে ইংলিশ দেখাতে এরকম সাবজেক্ট দেখাতো, তো তারপর ফাইনাল পরীক্ষাও কমপ্লিট, ফাইনাল পরীক্ষার রেজাল্টও মোটামুটি ভালো, এরকম করার পর আমি মানে আমার সে টিচারটা ছিল মানে সায়েন্স সাবজেক্টে পড়া, মানে সে সায়েন্সে পড়তো, মানে সে ফাইনাল ইয়ারে মানে ভার্সিটি ফাইনাল ইয়ারে, আর আমি মাত্র 8 থেকে 9 ভর্তি হব, কিন্তু মানে সায়েন্স নিয়ে পড়তে পারতেছিলাম না, শেষে কমার্স নিতে হলো আমার, তো আমাকে তো আর পড়াতে পারবে না, কিন্তু কেন যেমনি খুব খারাপ লাগতেছিল, যে যতই রাগি রাগি চেহারা হোক লাস্টের দিকে মানে খুব ফ্রেন্ডলি হয়ে গেছিল, ও পড়াতো গল্প শোনাতো দুষ্টমি করতো, এর মাঝে ঈদ গেছে রমজান গেছে আমরা একসাথে ইফতারিও করছি, তারপর আমার ডিসেম্বরের দিকে আমার বার্থডে গেছে, বার্থডেতে আমাকে গিফট দিছে, অনেক মানে ভালো লাগ, লাস্টের দিকে খুব ভালো লাগছে, মানে গল্প বলতো অনেক সুন্দর করে, তারপরে 9 ডিগ্রি আমি কমার্স সাবজেক্টটাই নিলাম, কিন্তু পড়ানো তো বন্ধ হয় নাই, কারণ আমার ছোট ভাই তখন মানে 7 ছিল, তো ওকে ক্যাডেটে ভর্তি করাবে দেখে আশা করছে, তো ওকে পড়াইতো আমি আর পড়তে পারতাম না, কিন্তু তারপরও মাঝে মধ্যে আমার ম্যাথ সাবজেক্টটা দেখাতো, ম্যাথ সাবজেক্টের জন্য আসতে হতো, এই মানে তখন কেন জানি না মনে হতো যে না মানুষটা তো খারাপ না, মানুষটা তো ভালোই, অনেক তারপর এরকম লাস্টের দিকে যখন আর পড়াতেই পারবে না, মানে আমি কমার্স সাবজেক্ট নিয়েই পড়াশোনা করতেছি, আমার ভাইয়েরও ক্যারেটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে, পড়ানো হবে না চলে যাবে ভাবতেই না খুব খারাপ লাগতেছিল, যে খুবই কষ্ট লাগতেছিল, তারও দেখতাম যে হ্যাঁ মন টন খারাপ হইতো যে চলে যাবে এরকম একটা সময়, তো চলে যখন যাবে তার কিছুদিন আগে মানে দুজনেই মানে আমার ম্যাথ সাবজেক্টটা দেখাতো, তো তো এক সময় বলতেছে যে পড়ানো ফাঁকে ফাঁকে বলতেছে যে আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, তা আমি মনে মনে ভাবতেছি এইসব কেন বলতেছে, তারপরে বললো যে মেয়েটা আমার আশেপাশেই থাকে, আমার মেয়েটার সাথে রোজই কথা হয়, তা আমি বলতাম
মেয়েটির বয়স কত তখন,
মেয়েটির বয়স তখন
মানে যে মেয়েটি শুনছে তার বয়স কত,
কত
তখন, কোন কাজ,
8
ও 8 আছে রাইট,
মানে 9 এ
ওই
থেকে 9 এ উঠছে,
9
তো
তাকে বলা হচ্ছে সব কথাগুলো,
তারপরে কিন্তু বললাম যে ভাইয়া আমি এটাকে কি আমি চিনি, তখন ভাই এত বলি, তখন বলতেছে যে হ্যাঁ চিনো, কিন্তু কিছুতেই নাম বলতেছিল না। তা আমি আবার তার কথাতেই দুষ্টুমি করে উল্টে বলতেছি যে ভাই আমিও না একটা ছেলেকে চিনি, ছেলেটা আমার আশেপাশে থাকে, কিন্তু আমার মাইন্ডে কিছু না, আমি তার কথাটা তাকে ফেরত দিচ্ছি। তো তারপরে বলতেছে যে এরকম বললাম যে ছেলেটাকে আমি রোজই দেখি, তারপরে বলতেছে যে তুমি লাস্টের দিকে বলতেছে কি হ্যাঁ ছেলেটা আমি। তারপরে আমি বললাম কেন ভাইয়া আপনি হবেন কেন? তখন কিছু একটা আন্দাজ করতে পারতেছিলাম যে হ্যাঁ তাহলে মনে হয় মেয়েটাও আমি, কারণ সে কেন বলবে যে হ্যাঁ ছেলেটা মনে হয় আমি। তারপরে আমি বলতেছি না না ভাইয়া আপনি না, বলছি হ্যাঁ তাহলে কি বাসায় থাকে কোনো ছেলে? তা বলছি না ভাইয়া এটা তো এমনি, বলে কি কিন্তু আমি তো ভাবছিলাম যে মেয়েটা তুমি। তাও সেদিন ওর তো কি সিরিয়াস নেই নেই, মনে করছে যে এমনি তো ফাজলামি করে, তো ফাজলামি করতেছে। তারপরে বাসা চলে, তার সে তার বাসা চলে যায়, আমি আমার মামার বাসায়
চলে যাই,
আমি আমার বাসায় থাকি। তারপরে কিন্তু ভাব রাত্রেবেলায় খুব ভাবতেছি যে এইভাবে বললো কেন, আর আমি যে ফাজলামো করে কথাগুলো বলছি, তা কিন্তু ফাজলামো করে এগুলো বলতে গেছি কেন এরকম অনেক কথা। তারপর সেটা আমি আমার কাজিনের সাথে শেয়ার করি যে আপু আজকে না পড়ার টেবিলে এরকম এরকম হয়েছে। তো হাসতে হাসতে বলতেছে আমি প্রথমেই আন্দাজ করছিলাম এরকম কিছু হবে, কারণ এত হ্যান্ডসাম ছেলে দিয়ে পড়াশোনা করানো উচিত না। হ্যাঁ ছেলেটা অনেক হ্যান্ডসাম ছিল,
আমরা তো আন্দাজই করতে পারিনি। কোথায় থেকে কই গেছো বলো তো? আমরা শুরু করলাম যে দেখতে পছন্দ না
ভাইয়া, প্রথম দিনে মনে হয় না এত গেছো,
মানে পরে সুন্দর হয়েছে।
হ্যাঁ পরে সুন্দর লাগছে।
ও আচ্ছা আচ্ছা,
চলে যাবে কারণ আমি কমার্স সাবজেক্ট নিয়ে পড়তেছিলাম তো, আর আমার ছোট ভাইটার পরীক্ষা হবে, মানে ক্যাডেট পরীক্ষা। তো এইভাবে যখন বাসে চলে গেছে তখন আর আমাদের দেখা সাক্ষাৎ নাই, কিন্তু আমার আম্মু, আমার তখন তো আমার মোবাইল ইউজ করতাম না, তো আমার আম্মুর নাম্বারটা তার কাছে ছিল, কারণ যেদিন আসবে না বা আসবে এরকম একটা টাইম আম্মুর নাম্বারে বলে দিত, আম্মুর নাম্বারে ফোন দিয়ে।
খারাপ লাগছিল চলে যাওয়ার সময়
অনেক,
কিরকম অনেক?
আর দেখতে পারবো না পড়ার টেবিলে, আর এরকম গল্প হবে না,
কষ্ট হতো,
এই খুবই মানে খারাপ লাগছিল, কেন জানি না, মানে দেখা হবে না আর এরকম মজা হবে না গল্প হবে না, এগুলো খুব খারাপ লাগছিল। তারপর আমি আম্মুর নাম্বারে ফোন দিত, কথা বলতাম, আম্মু তখন এগুলো কিছু মনে করতো না, কারণ এই সময় আমার দাদু মারা গেছিল, তখন আমার মানে আমার দাদি মারা যাওয়ার পরে তাকে জানানো হয়েছে, সে ফোন দিচ্ছে, তার এরকম কথা বলতাম, আম্মু এগুলো কিছু মনে করতো না। একটা সময় কথাটা বলা না বাড়তেছিল, প্রথম যখন দিনে একবার দুইবার, তারপর না বারবার মনে থাকে, যেমন আমি স্কুল সকালবেলা চলে যেতাম কোচিং করতাম, তখন কমার্সের তো তখন আবার স্কুল থেকে কোচিং করানো হতো নাইনের দিকে, কারণ পরে এসএসসি পরীক্ষা, কোচিং করতাম বাসায় ফিরতাম পাঁচটার দিকে, কিন্তু এখানে না তাকে ফোন দিবি, স্কুল ড্রেস খুলতাম না, আগে তাকে ফোন দিতাম, ফোন দিয়ে কথা বলতাম। তো অনেক পরে এরকম যখন চলতেই থাকলো চলতেই থাকলো, অনেক পরে আমি বুঝতে পারলাম যে না কথা না বলে থাকাই যাচ্ছে না, আর মানে খুব দেখা না করলেও কষ্ট হইতো। এরকম করে ফেব্রুয়ারি মাস, মার্চ মাস এরকম গেল, যাওয়ার পরে একটা সময় মানে সে বলতেছিল যে তোমার কি এগুলো মানে ফাজলামো মনে হয়, যে এগুলো কি সিরিয়াস কিছু না? তখন মানে সেই সময় ফার্স্ট দুজন দুজনকে আই লাভ ইউ বললাম, অনেক পরে দুজন দুজনকে আই লাভ ইউ বললাম। এবং
কি বুঝলে আই লাভ ইউ মানে, মানে কি বিষয়টা?
তখন ভাইয়া এত কিছু জানতাম না, কিন্তু কথা না বললে কষ্ট হতো, দুজন দুজনের ফোন না দিতে পারলে মানে কেমন যেন, মেসেজ না দিতে পারলে খারাপ লাগতো, যেমন ঘুমের আগে একটা গুড নাইট, সকালবেলা উঠে একটা গুড মর্নিং, বা কোনো অকেশন থাকলে মেসেজ পাঠাতেই হবে, এগুলো মনে করতাম, কিন্তু বাইরে কখনো দেখা হয়নি। সে যে বাসা থেকে চলে গেছে তারপর কখনো বাইরে দেখা হতো না, বাসায় আসতো হঠাৎ একবার দুবার, আসার পরীক্ষার সময় একবার দুবার খবর নিতে আসতো, কিন্তু এমনি বাইরে কখনো দেখা হতো না, কিন্তু ফোনে প্রত্যেক দিন কথা হতো, প্রত্যেকটা দিন অনেক বেশি।
ওকে, আমরা শুনছি নওশিনের কথা, এবং নওশিন বলছিল যে ক্লাস 9, রাইট? ক্লাস 9 মনে হয় এই সম্বোধনে চলে যাওয়া তার পক্ষ থেকে, আচ্ছা তার সে ও অমক এরকম না বলে বরং নামটাই বলে দাও, তাহলে হয়তো আমাদের সম্বোধন করতে সহজ।
মানুষটার নাম আরাফাত ইসলাম।
ও মানুষ তো অবশ্যই, মানুষটার নাম আরাফাত, রাইট? ওকে, আরাফাতের সাথে তোমার ওইভাবে কথোপকথন হতো, কথাবার্তা হতো। আরাফাত ফাইনালি বললো যে এটা কিন্তু ফাইল যাবে না, একটা সিরিয়াস ব্যাপার, জীবনের ব্যাপার। টিউটরের মতো দারুণ একটা ক্লাস নিল ওভার ফোনে, এবং সাথে সাথে তুমি বুঝতে পারলে যে এটা অন্য কিছুই না, এটা হচ্ছে প্রেম, এটাই ভালোবাসা। নাকি তখনও বুঝতে পারি
আসলে গুরু এগুলো কি জানতাম না, কিন্তু যে বললাম না কথা না বলে কষ্ট হতো, মানে স্কুল থেকে এসে কিছু করতাম না, আগে তাকে ফোন দিতে হবে, এরকম একটা কথা।
কিন্তু না বুঝে কি থাকে তাহলে আই লাভ ইউ বললে?
তখন আই লাভ ইউ জিনিসটাই মনে করতাম, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এগুলো কিছু।
হ্যাঁ আই লাভ ইউ মানে তাই, বাট তখন বলার কারণটা কিছু মনে পড়ে কেন বলছি?
ওই যে বললাম খুব ভালো লাগতো মানুষটাকে।
ও তাহলে তো তাকে ভালোবাসি বলাই যায়। হ্যাঁ
কারণ তখন তার চোখে রাগি রাগি ভাব ছিল না।
ও বাই দিস টাইম সেটা সুন্দর হয়ে গেছে। তারপর
তারপর প্রথম বাহিরে মিট করা হয় নববর্ষেতে, সেই বছরে নববর্ষেতে প্রথম মিট করা হয়।
বয়সের কমতি হয়তো থাকুক, বাট প্রেম বা ভালোবাসা সেরকমই হয়তো, যে কখন কখন মনের মধ্যে দারুণ এক ভালো লাগার সৃষ্টি করে যায়, এবং সেটা হয়তো অনেক পরে বোঝার সুযোগ তৈরি হয় যে এদের নামই হয়তো ভালো লাগা, এরই নামই হয়তো প্রেম। ইনফরমেশন এখন এর মধ্যে একটু নিয়ে নিই। ক্রিকেট পাগল আলামিন, সে লিখেছে সাদা বা ফর্সা মানেই কিন্তু সুন্দর নয়, আর কালো মানেই কিন্তু কুৎসিত নয়। কাফনের কাপড় সাদা কিন্তু ভয়ানক, কাবা ঘর কিন্তু কালো কিন্তু অপরূপ। মানুষের সৌন্দর্য বাহ্যিক দৃশ্যে নয়, চরিত্র দ্বারাই মানুষের সুন্দর হয়। কি 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 কম্বিনেশন! সাদা বা ফর্সা মানেই কিন্তু সুন্দর নয়, আর কালো মানেই কিন্তু কুৎসিত নয়। কাপড় কাফনের কাপড় কিন্তু সাদা কিন্তু ভয়ানক, গাবাঘর কিন্তু কালো কিন্তু অপরূপ। মানুষের সৌন্দর্য বাহ্যিক দৃশ্যে নয়, চরিত্র দ্বারাই মানুষের সুন্দর হয়। খুবই চমৎকার আলামিন। ওকে, দ্য নেক্সট ওয়ান, কোন একদিন আমি অস্তিত্বহীন হব, নুয়ে পড়া তোমার প্রবীণ দেহ হেরে রবে সেগুন কাঠের ইজি চেয়ার ঘেসে, তুমি একলা রবে স্মৃতির বদ্ধ আঙিনায়, কালের বহমান ধারায় তখনও বর্ষা আসবে তোমার দুকুল ছাপিয়ে, আমি দুর্বীনতার দূরত্বে রব, অদৃশ্য ছায়া হয়ে তোমার পাশে রব, হঠাৎ কোনো এক বর্ষায় বর্ষার সন্ধ্যায় তুমি নিঃসঙ্গ হবে, অশ্রু সজল চোখ নিয়ে কান পেতে রবে বর্ষার জানালায়, আমি আবার প্রাণ পাব জলের বিনায় সুর তুলে যাব, তুমি হারিয়ে যাবে অনুভূতির গহীন অরণ্যে, খুঁজে যাবে তোমার পাশে থাকা অদৃশ্যই আমায়, অথবা কখনো কখনো একসাথে মেতে রব দুজনায়, দুজনায় বর্ষার ক্ষণে ঝরে যাওয়া অবিরাম রিমঝিম শীতলতায়। চমৎকার আহমেদ মেহেদি। কিছু ভালোবাসা কল্পনায় থাকে যা বাস্তবে প্রকাশিত হয় না, কিছু স্বপ্ন স্মৃতির পাতায় থাকে একান্ত আপন হয়ে, কিছু প্রিয় মানুষ থাকে পুরোটা হৃদয় জুড়ে, হয়তো হয়তো এক সময় সে হারিয়ে যায় দূর অজানায়, কিন্তু রয়ে যায় তার ভালোবাসার প্রতিশ্রুতি প্রতিটা নিঃশ্বাসে ও বিশ্বাসে। আমি শুনছি সৌদি আরব থেকে আহমেদ মেহেদি হাসান, থ্যাংক ইউ। নাসিরুদ্দিন, কাউকে যদি ভালোবাসতে হয় তাহলে হৃদয় থেকে ভালোবাসো, নিজের স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না, আপনার অভিনয় হয়তো একটি মানুষের জীবনটা এলোমেলো করে। ওকে সুপার, এ ধরনের কমিউনিকেশন, এ ধরনের ভালো ভালো কথা, এ ধরনের দারুণ সৌন্দর্য মাখা উঠে আসুক তোমাদের মাঝ দিয়ে, আমি গুরুত্বসাম মাঝে মাঝে সেগুলোকে তোমাদের কাছে আবার ফিরিয়ে দিব, এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্য তোমরা দিতে পারো, লাইক দাও, কমেন্টস করো, যত খুশি তত সেই তথ্যগুলো নিয়ে আমি ফিরে আসবো। চলে যাই আপাতত নওশিনের কাছে, নওশিনের মধ্যে বাবলি টাইপ যে ব্যাপার, ছোট্ট একটু বিরতি ফিরে আসছে এখনই, টাইম চেক, ওভার টু এমা। ওকে, আমরা চলে যাচ্ছি নওশিনের কাছে। নওশিন বলছিলে যে তার সাথে কি একটা অমোগ আকর্ষণ, অমোগ একটা টান তৈরি হয়েছে, হয়তো তোমার কোমলমতি মন তখন বুঝেনি, বাট বলেছো তুমি যে তুমি তাকে ভালোবাসো, পরে বুঝেছো ওটাই হয়তো ভালোবাসা ছিল। তারপর থেকে,
তারপর গুরু আমাদের ফার্স্ট বললাম যে দেখা হয়েছে নববর্ষতে, আমরা সেদিন দুপুর বেলার বাইরে মিট করি, আমি তাকে ফোন দিই, ফোন দিয়ে উইশ করার পর তখন আমার বাসায় গেস্ট আসবে, তার আগে আমি বসে যে একটু দেখা করবো, তো সে ফার্স্টে খুব ভয় পাচ্ছিল কারণ ওর বাসা আমার বাসা খুব কাছাকাছি ছিল, তো তারপরে ও বললো যে ঠিক আছে একটা পয়েন্ট দেখা দিছে যে ওখানে আসো, ওখানে গেলাম, সেদিন সারাদিন ঘুরছি বাইরে, খুব মজা করছি, আমার মানে সেদিন ওর ব্যবহার গুলাতে মনে হয়েছে যে না, এই মানুষটা আসলে খারাপ না, এই মানুষটা আসলে ঠকাতে পারে না কিছু না, খুব ভালো, আমার খুব কেয়ার করতেছে, মানে তখন কি ঘুরতে ঘুরতে খুব মানে পানি বেপাশা লাগছিল, তারপরে ও দেখলাম যে না দোকানপাট বন্ধ, যেভাবেই হোক পানি এনে খাওয়াতে হবে, এগুলো ব্যাপারগুলো মনে হচ্ছিল অনেক হেল্পফুল, অনেক কেয়ারিং, তো সেদিন ঘোরার পরে বাসায় আসছি, খুব ভালো লাগছে, সারাদিনের কথাগুলো বারবার মনে পড়তেছিল ঘুমানোর সময়, কিন্তু গুরু যে কি হলো যে পরের দিন সকালবেলা থেকে যতবার ফোন দিচ্ছি আর নাম্বার তুলতেছে না, এটা যেহেতু 14 তারিখের কথা, 15 তারিখ থেকেই এই ঘটনা যে বারবার ফোন দিচ্ছি নাম্বার তুলতেছে না, সারাদিনে অনেকবার ফোন দিচ্ছি নাম্বার তুলতেছে না, এরকম করে তো রাজা 5 দিন যাচ্ছে, 10 দিন যাচ্ছে, 1 মাস গেল, 2 মাস গেল, ফোন দিচ্ছি, ফোন বেজে যাচ্ছে, নাম্বার তুলে না, এবং 2 মাস পর নাম্বারটা টোটালি অফ। এর মধ্যে আমার 9-এর ফার্স্ট টার্মিনাল পরীক্ষা, আমার পড়াশোনা হচ্ছে না, যেখানে আমি একদিনে একবারে কথা কেন, একদিনে এত কথা হয়েছে, সেখানে একদিনে আমি কথা বলতে পারলাম না, সেখানে দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেছে, আমার বাসায় যে আমি বললাম যে আমার কাজিন ছিল, সে কাল আমাকে বললো যে সব যা করা উচিত ছিল ভেবে করা উচিত ছিল, কয়েকদিনের পরিচয়ে এতটা ক্লোজ হওয়া উচিত ছিল না যে তার সাথে কথা না বলে থাকতে পারবো না, তাকে না দেখতে পারলে থাকতে পারবো না, এইভাবে 3 মাস চলে গেছে। 3 মাস যাওয়ার পরে একদিন আমার মানে 9-এর ফার্স্ট টার্মিনাল পরীক্ষা হওয়ার পর আমরা বাসা সবাই আমার নানুর বাড়িতে বেড়াতে যাই। নানুর বাড়িতে বেড়াতে যাওয়ার পরে সেখানে 7-8 দিন থাকা হয়েছে। তো ঢাকায় চলে আসবো, তা কয়েকদিন আগে আমার বাসায় যে কাজিন আমাকে ফোন দিছে, ফোন দিয়ে আমাকে বলতেছে তোর কি আশেপাশে কেউ আছে? তা আমি বললাম হ্যাঁ, আমি তো আম্মু নানু এদের সাথে বসে, বলছি তাহলে একটু আড়ালে যা। তা আমি আড়ালে গেছি, বলে কি চিৎকার টিৎকার দিস না, একটা গুড নিউজ আছে। আমি আপু তো মনে হয় পরীক্ষা টরীক্ষা ভালো রেজাল্ট করছে, কিছুতেই ভালো লাগতেছে না সব কিছু শুনতে। আমি যেখানে নানু বাড়িতে এত চিল্লা পাল্লা করি এত সবার সাথে, সেখানে আমি নানু বাড়িতে যাওয়ার পর এক ঘর কোনা হয়ে থাকতাম, দেখা যাচ্ছে তো পুকুরে পাড়ে বসে আছি, কোনো গাছের নিচে বসে আছি, একা একা কান্না করতেছি, কারণ আমার ওই 3 মাস এত খারাপ গেছে যে
কোন রকম কোনো যোগাযোগ নাই। তাই তো
কোনো না, আমার মানে প্রথম 2 মাস ফোন দিয়েছি, ফোন বেজে গেছে, কিন্তু লাস্টের 1 মাসের আগে মানে তখন নাম্বার টোটালি অফ। তারপরে আমি ও বললো যে একটা নাম্বার দিচ্ছি ফোন কর, সেটা হচ্ছে যে আরাফাত ভাই আমাকে ফোন দিয়ে তোর খবর নিচ্ছে এবং এই নাম্বারটা দিছে। মানে এত খুশি লাগতেছিল, মনে হচ্ছে ওই দিন আমার ঈদের দিন। আচ্ছা আমি তারপর খুব রাগি রাগি ভাব, 3 মাস কই ছিল, খুব রাগি রাগি ভাব, থাক এখন ফোন দিব, একবার আম্মুর নাম্বার তুলি না, কেমন যেন খুব লজ্জা লজ্জা লাগতেছিল, কেমন যেন অনেকদিন পর কথা শুনবো, এখন ফোন দিব না। এরকম করে লাঞ্চ করলাম, তারপর আর থাকতেই পারছি না, ফোন দিতেই হবে। তারপর আব্বুর নাম্বার নিয়ে আড়ালে গেলাম, যার পরে আব্বুর নাম্বার থেকে ফোন দিছি, তো এখান থেকে বলছে, আমি বললাম হ্যালো। তো ওখান থেকে যখন প্রথম কণ্ঠস্বরটা শুনলাম আমি কতক্ষণ পুরা চুপ, আমার বারবার বলতেছে হ্যালো, আমি ফোনটা কানে নিয়ে, আসলে হ্যাঁ একটু সেই কণ্ঠটাই তো যেটা আমি একদিন না শুনলে, এক মুহূর্ত না শুনলে কেমন যেমন লাগতো, যে আমার একদিনে অনেকবার শোনা হয়ে গেছে, এখন অনেকদিন পর সেই শব্দটা। তারপরে 3 বার যখন হ্যালো বললো, তারপর আমি বললাম যে কেমন আছো, সে বললো ভালো। তারপরে বললো আমি যে এই নাম্বার আগের নাম্বারটা কি হয়েছে, আগের নাম্বারে যে এতবার ফোন দিয়েছি, বলে না ওটা হারিয়ে ফেলছি, এই নাম্বারটা নতুন নিচ্ছি, এবং আরেকটা গুড নিউজ হচ্ছে আমি জব পাইছি, আমি তোমাকে অফিস থেকে ফোন দিছি। মানে একসাথে অনেকগুলো খুশি সংবাদ। তারপরে আমি বললাম যে হ্যাঁ, কিন্তু তোমার 3 মাস, বলছি এখন তো বলা সম্ভব না আমি অফিসে, তো এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবা? আর আর সবসময় এটা গুরু কি হতো, আমি ফোন দিতাম আম্মু বা আব্বুর নাম্বার থেকেও কেটে আমাকে ব্যাক করতো, আর আমি পরে সেগুলো আবার ডিলিট করে ফেলতাম। তো বলতেছে তুমি আমাকে পরে ফোন দাও, সন্ধ্যার দিকে ফোন হলেই কথা হবে। কিন্তু যেহেতু নানির বাড়িতে ছিলাম, সন্ধ্যার দিকে বাইরে আড়ালে যে কথা বলা সম্ভব ছিল না, তো দেখা গেছে ওই দিন কথা হয়নি। তারপরে 2 দিন পর ঢাকায় ব্যাক করি, আবার কথা সেই আগের মতোই, সব সময় সকালে বিকেলে রাতে এরকম কথা, তারপর ঘুরতে যাওয়া, আবার অনেক দেশে 3 মাস পর আবার দেখা করলাম, খুব মানে করতেছিল যে মনে হচ্ছিল যে হ্যাঁ। তারপর আমরা আমি ওকে প্রবলেমের কথা জিজ্ঞেস করি, 3 মাস পর কোথায় দেখা হলো, বাইরেই দেখা করছি, সেই আমাদের একটা সবসময় একটা আমরা বলতাম যে এটা আমাদের জাতীয় জায়গা, জাতীয় জিনিস থাকে, জাতীয় ফুল থাকে, জাতীয় আমাদের জাতীয় জায়গা, একটা কফি শপে বসতাম সেখানে, আমাদের জাতীয় জায়গা বলি এখনো।
তখন কেমন ফিল ছিল যে অনেকদিন পর
ওর চোখে যেমন তাকাতে পারতেছিলাম না, খুব লজ্জা লাগতেছিল, চোখের দিকে তাকাতে পারতেছিল না, লজ্জা লাগতেছিল।
কেমন দেখাচ্ছিল যখন আসছিল,
কিন্তু হ্যাঁ বলি, যেটা সাথে চেহারাটা মিল আছে, সবসময় বলি তোমার সাথে না অভিষেকের মিল আছে, অভিষেক বচ্চনের সাথে মিল আছে, এটা সবসময় বলি।
যখন দেখলে কি ধরনের পোশাকে ছিল?
নীল ব্লু কালারের টি শার্ট, ব্লু কালারটা ওর সবচেয়ে ফেভারিট কালার, সব টি শার্ট ব্ল্যাক আর ব্লু, সেদিন ব্লু কালারের টি শার্ট পরা ছিল।
চোখে গ্লাস ক্লাস ছিল নাকি?
না,
জিন্স টি শার্ট।
হ্যাঁ জিন্স টি শার্ট, ভাব নিয়ে আসছিল না, জিম টিম করা দেখে একটু ভয় টয় পাইছিলাম, যে বেশি রেগে গেলে। হ্যাঁ আর এমন হতো যে পড়াতে পড়াতে আমি একটু বেশি জোরে ধমক দিলে চোখে পানি চলে আসতো, ও ইচ্ছা করে কাজগুলো করতো, যাও কাম ধরে দাঁড়া থাকো, আজকে হোমওয়ার্ক করো না, কাম ধরে দাঁড়া থাকো। আর মানে আমার ছোট ভাই তখন হে সে অবস্থা খারাপ, আর ও পড়ানো শেষ হতো, আমার ছোট ভাই পুরো বাসে আজকে না অত কাম ধরে দাঁড়ায় ছিল এরকম বলতো, এই জন্য না মানে
সেই কফি শপে ও আসলো, তাকাতে পারছে না চোখের দিকে, তারপর
তারপর ওকে আমি বললাম 3 মাস কোথায় ছিল, ও বলল যে ইন্ডিয়াতে গেছিল, ওর পড়াশোনা শেষ হয়েছে, থিসিস করার জন্য বাইরে গেছিল, আসার পরে ওখানে থাকতেই জবের অফার হয়েছে, তারপর নতুন জব সে আমাকে ডেট দিল, খাওয়া দাওয়া করলাম, বাসায় চলে আসছি, তারপরে সেই কথা বলা, ঘুরতে যাওয়া।
আবার কোথায় ঘুরতে যাওয়া?
ঘুরছি, ঢাকা অনেক ঘুরছি, আমরা বেশি মুভি দেখতাম, বসুন্ধরা সিটি এগুলোতে মুভি দেখছি, আর বসা গল্প হতো আমাদের মিরপুর, আমি তো মিরপুরে থাকি, মিরপুর ও মিরপুরে থাকে, মিরপুর এলাকাটাতে ঘোরা হতো।
সবচেয়ে এক্সট্রিম রোমান্টিক মুহূর্তটা কোনটা ছিল?
আমাকে গান শোনাচ্ছিল, এই জিনিসটা আমি ভুলতে পারবো না, এই জিনিসটার কথা ভুলতে পারবো না।
দিয়ে দিলাম বৃষ্টি তোমার, বৃষ্টি শুধুই তোমার জন্য। এখন কি রিকল করতে পারো এই মুহূর্তের কথা? কি ধরনের গান ছিল এটা?
ও সবসময় আমাকে যে গানটা শোনায় বাপ্পা মজুমদার, আজ তোমার মন খারাপ, আমি মন খারাপ করে এই গানটা শোনায়, ও সেদিনও এই গানটা শোনাচ্ছিল।
রিক্সার কি হুট খোলা ছিল?
না না, হুট উঠানো ছিল, কিন্তু হাত দিয়ে বৃষ্টি ধরতেছিলাম আর গান শুনতে ছিলাম।
এই অনুভূতি গুলো আসলে অন্যরকম, রাইট? যখন সে কাছে থাকে না, যখন অনেক দূরে থাকে, তখন এই জিনিসগুলো হয়তো অনেক অন্যরকম এক ভালো লাগা তৈরি করে নিয়ে যায়, আবার কষ্ট কষ্ট টাইপ ভালো লাগা নাকি, মানে তার কথা মনে হইতেই হয়তো সেই সেই মুহূর্ত গুলো তোমার সামনে ভিজুয়ালাইজ হচ্ছে, এরকম কিছু।
হ্যাঁ এরকম তো হয়েছে। আর সবসময় কি এই যা যা ঘটনা ঘটতো, যদিও লাইফে না মানে যখন আমাদের মধ্যে ঝগড়া হতেই হতো, সেই সময়গুলোর কথাগুলো সবচেয়ে বেশি মনে পড়তো। আমি তো যদি কোনো কারণে মন খারাপ করতাম, ও আমাকে গান শোনাতো, যেটা আমি খুব রাগারাগি করতাম, বা ওর কোনো ভুল হতো সরি সরি, আর ও আমাকে আমার সবচেয়ে যেটা মনে মানে ফেভারিট ছিল, আমাকে বেবি বলে ডাকতো, বেবি সরি বেবি সরি, মানে এগুলো খুবই ভালো লাগতো। আর
সব দিয়ে দিলাম, বৃষ্টি দিলাম আর তোমার গানও দিয়ে দিলাম। ভালোবাসার দারুণ আনন্দে আতিশয্যে হারিয়ে যাও তোমরা, ভালোবেসে সবাই ভালো থাকো, প্রেমের চমৎকার মুহূর্তে তোমরা অবগাহন করো, এরকম বৃষ্টির স্রষ্টা বারংবার তোমাদেরকে দিই, কারণ আমরা জানি স্রষ্টার কাছ থেকে যারা পরিমাণ যদি ভালো লাগার চমৎকার কোনো সুখানুভূতি এসে থাকে এই পৃথিবীতে, তা আছে ভালোবাসার মধ্যে। ভালোবাসাকে কেউ যেন কালিমালিপ্ত না করে, ভালোবাসাকে কেউ যেন কলঙ্কিত না করে, ভালোবাসার বৃষ্টি মিলেমিশে একাকার হয়ে যায়, ভালোবাসার অত্যাচারে ভালো লাগার মৃত্যু হোক মানুষের। সমস্ত আয়োজন তোমার জন্য
ধন্যবাদ গুরু, আমার কি বলবো, খুব ভালো লাগতেছে, আমার ওই দিনের কথা বেশি বেশি মনে পড়ছে।
সব তোমার জন্য, সমস্ত আয়োজন তোমার জন্য, আমরা সবাই তোমার জন্য, আমি মা বারই আমাদের টেকনিক্যাল টিম, আমাদের প্রোডিউসার,
আর আমার মনে থাকবে এত সুন্দর একটা উপহার, খুব ভালো লাগছে।
তুমি আছো তাই পৃথিবী আছে, তুমি আছো তাই আয়োজন আছে, তুমি আছো তাই 40-45 লক্ষ মানুষ এই মুহূর্তে আনন্দ ভাসিত হচ্ছে, তুমি আছো তাই এই রকম ভার্চুয়াল বৃষ্টিতে আমরা ভিজছি সবাই, তুমি আছো তাই বাপ্পার কণ্ঠে গান এত বেশি মিষ্টি, তুমি আছো তাই বৃষ্টি এবং গান এত চমৎকার ভাবে প্রেমের এই মুহূর্ত তৈরি করে, তুমি আছো তাই সব তোমার, ইউ আর দ্য স্পেশাল আওয়ার, ইউ আর দ্য স্পেশাল ক্রিয়েচার ফ্রম দ্য গড, ইউ আর দ্য গিফটেড, সব তোমাকে নিয়ে, তুমি সব। যদি পৃথিবীতে সব থাকতো নশেন তুমি যদি না থাকতে, পৃথিবীতে যদি সব থাকতো, তুমি যদি না থাকতে, প্রকৃতির সবকিছু আছে, প্রকৃতিতে যদি তুমি না থাকতে তোমার কারণে অসম্পূর্ণ হয়ে থাকতে প্রকৃতি, সে তোমার জয়গান করছি আমরা, ইউ আর দ্য বেস্ট, ইউ আর আউট অফ দ্য ওয়ার্ল্ড। ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্ম আমরা সাধারণ মানুষের জয়গান করি, যে সাধারণ মানুষ আমাদের চোখের সামনে অনন্য সাধারণ হয়ে থাকে। তুমি সাধারণ কিন্তু আমাদের ভালোবাসায় তুমি অসামান্য অনন্য সাধারণ। এই মুহূর্ত সমস্ত ভালোবাসা প্রবণ ছেলে মেয়েদের জন্য, যারা ভালোবাসায় ভালো আছে তাদের জন্য, যারা ভালোবাসায় কষ্ট পেয়েছে তাদেরও জন্য, যারা কষ্ট পেয়ে বিমুখ হয়েছ, যারা কষ্ট পেয়ে নিজেকে গুটিয়ে নিয়েছ, কাম ব্যাক, প্লিজ কাম ব্যাক। ভালোবাসার চমৎকার এই সূর্য গায়ে মাখো, ভালোবাসার দারুণ এ সমুদ্রে গোসল করো, ভালোবাসার চমৎকার এই বাতাস প্রাণ করে নাও। এক্স্যাক্ট মেঘের এই গর্জন, বৃষ্টির অবগাহন সব তোমাদের জন্য, প্রেমময় মানুষগুলোর জন্য, ভালোবাসার বেলতে মানুষগুলোর জন্য, ভালোবাসার দারুণ আতিশয্যে ভালোবাসার মৃত্যু হোক তোমাদের।
তারপর গুরু এরকম তো দিন খুব ভালোই যাচ্ছিল, কথা বলতেছিলাম, দেখা করতেছিলাম, খুব ভালোই যাচ্ছিল। এরকম করে দিন পার হয়ে আমার এসএসসি এক্সাম চলে আসলো। এসএসসি এক্সামের সময়ও সে খুব সুন্দর গাইড নিচ্ছে, আমি ঠিক মতো পড়াশোনা করছি কিনা, পড়াশোনার পাশাপাশি শুধু পড়াশোনায় না খাওয়া দাওয়া হচ্ছে কিনা সব ঠিকঠাক। সুন্দর মতো এসএসসি এক্সামটাও পার করলাম, করার পরে আমরা সবাই মিলে ঘুরতে গেলাম অনেক দূরে, আমার ওর ফ্রেন্ড সার্কেল আমরা সবাই ঘুরতে গেলাম। সেখান থেকে আসার পর ঠিক দু তিন দিন পর তার আবার যোগাযোগ নেই, আমি ফোন দিচ্ছি পাচ্ছি না।
এর আগে কিন্তু প্রায় তিন মাস যোগাযোগ ছাড়া ছিল, হঠাৎ করে।
হ্যাঁ, হঠাৎ করে।
আবার কতদিন পরে ঘটনা?
আসার পরে মানে আমার এসএসসি এক্সামের পর, মানে সেটা হচ্ছে 11 সালের মার্চ এপ্রিলের পরে আবার যোগাযোগ নেই অনেক দিন, প্রায় সেই বছরটাই পার হয়ে গেল তাকে ছাড়া। আমি কলেজে ভর্তি হলাম, কলেজে ভর্তি হওয়ার পরে সে ব্যাক করছে, তার সে তখন নতুন অফিসে জয়েন করছে সেই সুখবর নিয়ে কলেজে ভর্তি হওয়ার পরে।
কতদিন পরে? এবার
অনেক দিন, মানে 11 সালের ফার্স্টের দিকে। তখন মানে সেই দিনগুলোর কথা গুরু মনে পড়লে এখনো চোখ দিয়ে পানি বেরোয়। কিন্তু আমার ফ্রেন্ড সার্কেলগুলো খুবই আমাকে মানে এই ব্যাপারগুলো নিয়ে সাপোর্ট দিছে, যে যে মানুষটা বারবার কষ্ট দিচ্ছে। আর আমাকে সবসময় ওরা বলতো, আমি তখনও আমি সেই একই জায়গায় কোচিং করতাম, আমার কোচিং একটা জায়গা ছিল, ওরা সবসময় আমি ওখানে যে কান্নাকাটি করতাম, যে আমার ভালো লাগতো না, ওরা আমাকে হাসানোর চেষ্টা করতো, আমার সাথে ফান করতো, কিন্তু আমার কিছুই ভালো লাগতো না। আমি পড়াশোনা, এটা হয়েছে গুরু যে আমি এসএসসি এক্সামের পরে অনেক দিন গ্যাপ গেল যে কলেজে ভর্তি নাই, মানে তখন কিছুই নেই, কোনো কিছু নেই যে টাইমটা মানে পার করব সেটাও না, বাসায় বসে থাকতাম, কান্নাকাটি করতাম, কিছুই ভালো লাগতো না। আম্মু সবসময় এর মধ্যে না আমি বেশি রাগ করলে নিজের হাত নিজেই কেটে ফেলতাম, নিজের হাত কাটতাম। তারপর মানে আম্মু সব দেখে, আম্মু কিন্তু তখনও খুব একটা মানে জানতে পারে না যে সেই আরাফাতের জন্যই আমার এই অবস্থা, মনে করতো যে হয়তো বা এটা বয়সের দোষ, নতুন পরিবেশে খাপ খাওয়ানো, মানে কলেজে ভর্তি হওয়ার পর ভালো লাগতো না, পড়াশোনা করতে ইচ্ছা করতো না, কোন নতুন কলেজে ভর্তি হওয়ার পরও ফ্রেন্ড হয়েছে ওরা সবাইকেই আমি ওর কথা বলতাম, কিন্তু গুরু ভালো লাগতো না এসব কিছু, পড়াশোনা করতে ইচ্ছা করতো না, খাওয়া দাওয়া করতে ইচ্ছা করতো না, ঠিক মতো ঘুম হতো না, কেমন যেন লাগতো, মানে এগুলো ভোলার মতো না, এখনো মাঝে মাঝে মনে পড়ে যে সেই দিনগুলো আসলে আমি কেমনে পার করছি ওকে ছাড়া। সেই তখন আমার ফ্রেন্ডরা আমাকে খুবই হেল্প করছে এইসব ব্যাপার নিয়ে, যে পড়াশোনায় মনোযোগী হও, যে একবার যেতে পারে সে বারবার যেতে পারে, কারণ তার অভ্যাস হয়ে গেছে, তোমাকে ছাড়া সে থাকতে পারলে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না কেন। তখন মানে এগুলো আগের কথাগুলো মনে করতাম যে এই মানুষটা আমাকে এত গাইড করলো, আমি যেন ঠিক মতো পড়াশোনা করি, আমি যেন খাওয়া দাওয়া করি, এত কেয়ার করে, সে মানুষটা আমাকে ছাড়া থাকে কিভাবে। তারপর আমি এরকম করে কলেজে ফার্স্ট ইয়ার কমপ্লিট করলাম, শেষের দিকে যখন আবার সেই ব্যাক করতেছে, ফোন দিল, আমার নাম্বারে ফোন দিয়ে আবার বলতেছে, তো গুরু এখানে একটা ভুল হয়েছে, আমার এসএসসির পরে আমি ও আমাকে একটা মোবাইল গিফট করছিল, পরে আমার একটা মোবাইল গিফট করছিল, সেটা আমি লুকিয়ে ইউজ করতাম, কিন্তু এটা নিয়েও আমি আম্মুর কাছে ধরা খাইছি জিনিসটা নিয়ে। তখন আম্মুকে আমার সবকিছু বলতে হয়েছে, আম্মু হেব্বি রাগারাগি করলো, মারধর করলো, মোবাইল নিয়ে আটকায় রাখলো, কিন্তু আম্মু যতবার মোবাইল নিয়ে আটকে রাখে আমি মোবাইল নিয়ে রাখি, কিন্তু ট্রাই করতে থাকে ওই মোবাইল নিয়ে, কিন্তু সেই নাম্বার বন্ধ। তারপরে আমাকে এইচএসসি ফার্স্ট ইয়ার কমপ্লিট করার পর সে ব্যাক করছে, ব্যাক করার পরে আমাকে বললো যে নতুন অফিসে জয়েন করছে, তারপর এইখানে তার এতদিন কোথায় ছিল, বলে কি জানো তোমার আমার ব্যাপারটা বাসায় জানাদিনই হয়ে গেছে, ফোনে কথা বলতে দেখছে কিন্তু আমার আব্বু আম্মু এগুলো মানতেছে না। আমিও বললাম হ্যাঁ, আম্মুর কাছে মোবাইল নিয়ে ধরা খাইছে, আম্মু এসব মানতেছে না, আম্মু এখন খুব চোখে চোখে রাখে, আর তুমি নাই তো, আমি কান্নাকাটি করে আম্মু ভাবতেছে সব দোষ তোমার, আমাকে বাইরে যেতে দেয় না, আমাকে অন্যরকমই করে। এরকম করার পর সে বললো যে আমাকে সবসময় বলে যে দেখো বাসা থেকে রাজি না হলে আমি বিয়ে করতে পারবো না, আমি সম্পর্ক ওইভাবে টানতে পারবো না, এগুলো বলতো সবসময়, প্রথম দিকে এগুলোই বলতো, কথাই বলতো কি হ্যাঁ কথা বলতে ইচ্ছে করলে বলো, সম্পর্ক রাখতে ইচ্ছে করলে করো, কিন্তু বিয়েটা কিন্তু নিশ্চিত না। তাহলে আমাদের ফিউচার কি এভাবে চলবে, তোকে হ্যাঁ এটা মেনে নিতেই হবে, কারণ আমি বাসায় রাজি না হলে আমি তোমাকে না রাখবো কোথায়, এসে হ্যান তেন অনেক কথা বলতো। তারপরে আম্মু আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলো যে তুমি তো ছেলেটাকে ভালো মতো চিনো না, তার পরিবারকে চিনো না, তোমাকে পড়াতে আসছে, এনে ফাজলামো করতেছে, এগুলো বলা শুরু করলো। শাস্তে আমি মেনেই নিছি, ঠিক আছে মাঝে মধ্যে কথা বলবো, যেহেতু আমাদের কোনো ফিউচার নাই তাহলে এত দেখা সাক্ষাৎ করা দরকার নাই, তা আমার বাবা মাও মানবে না, আম্মু তো অনেক কান্নাকাটি করছে, আমাকে কসম টসম খাওয়াইছে যেগুলো আমার ছুঁয়ে গাছে প্রমিস করো, এগুলো করবো না, এগুলো সব করবো না, এসবগুলো সব মেনে নিলাম। তারপর আমি সবই মেনে নিছি যে ঠিক আছে, কিন্তু গুরু সেই তো মানে যে মানুষটাকে ভালোবাসি এগুলো মানলে কি হতো, কথা হতোই, কথা হতো খুব ই হলে আমাদের বাসা থেকে যখন অফিস করতো আমাকে সকালবেলা দেখা যেত কোচিংয়ে যাওয়ার পথে আমাকে নামিয়ে দিচ্ছে, কথা হচ্ছে, এগুলা সকালবেলা অফিস করতো আমাকে নামিয়ে দিত, এগুলা মানে যে না আমি আসলে বিয়ে হোক বা না হোক ওকে ছাড়া থাকে, আর ওর লাইফে অন্য কোনো মেয়ে আসবে এটা ভাবতাম, যে বিয়ে হবে না তাহলে কি হবে, অন্য কোনো মেয়ে আসবে এটাও মানতে পারবো না।
ভালোবাসার বাংলাদেশ
দেখি আমার এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষার সময় ও তার আগে আমি বললাম যে দেখো সামনে পরীক্ষা, আমাকে এসব টেনশন দিও না, বিয়েটা হবে কি হবে না নিশ্চিত করাটাই ভালো। ও বললো না, বাসায় খুব গ্যান্দেম করতেছে, বললো যে দেখো আমার এখন একটা বয়স হয়েছে, আমাকে বাসা থেকে মেয়ে দেখাচ্ছে, এগুলো শুনলে আরো মেজাজ খারাপ হতো, কেন তাহলে আমার সাথে এরকম হইলো কেন, আমি কি করলাম এতদিনে যে এগুলো এত ভালোবাসছি বা ও আমাকে এত কেয়ার করছে, এই জিনিসগুলো অন্য কারোর সাথে করবে খুব হিংসা লাগতো। এগুলো আমি বলতাম যে আমি তোমার লাইফে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারবো না, আমাকে যেগুলো যেগুলো করছো ওগুলো সেগুলো করবা, আরো মানে সবচেয়ে হাস্যকর কথা আমাকে বেবি ডাকছো অন্য মেয়েকে বেবি ডাকবা, এটা ডাকতে পারবা না। এগুলো বলতাম না ওকে কিন্তু এটা ডাকতে পারবা না, ওকে এরকম করতে পারবা না, এগুলো বলতাম। অবশ্যই হ্যাঁ ডাকবো না, কিন্তু তাও বলতো হ্যাঁ ডাকবো না ঠিক আছে, কিন্তু আমাকে বিয়ে নিয়ে কোনো নিশ্চিত এইসব জ্ঞান জ্ঞান হতো দেখা যেত সাত দিন আট দিন কথা নাই, ঝগড়া হতো সাত দিন আট দিন কথা নাই, ওর মতে থাকতো, আবার দেখা যেত ও ফোন দিত বা আমি ফোন দিতাম। এগুলো বলার পরে যখন ঝগড়া করতাম কান্নাকাটি করতাম খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম, আম্মু এসে এসব করে লাস্টে আম্মু বললো কি বুঝতে পারছি তোর পড়াশোনা বন্ধ তোকে বিয়ে দেওয়া উচিত, আর ভয় দেখাইতো। তারপরে আমি ওকে বললাম যে হ্যাঁ ভালো হয়েছে তোমার ওদিক দিয়ে বিয়ে হয়ে যাবে আমার ওদিক দিয়ে বিয়ে হবে, আম্মু পড়াশোনা বন্ধ করে দিচ্ছে। তো এরকম করার পর আমার HSC পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। তারপরে বললো আমি তোমার লাইফে থাকছি, তোমার পরীক্ষা শরীরের জন্য ভালো হয় আমি কেয়ার শেয়ার করছি, আর এখন সম্ভব হচ্ছে না। তিনি বললো যে তোমার আমার SD, তখন ও এগুলো বুঝতে পারতেছে যে ওর বাসার থেকে বিয়ের কথা বলতেছে, এখন বুঝতে পারতেছে যে না আমার সাথে ওর SD ফারান্স অনেক, আমাকে সব প্রবলেম দেখাচ্ছে যে এতদিন যা হয়েছে হয়েছে, তোমার আমার SD ফারান্স অনেক বাসায় এটাও মানতেছে না, আর আমার এখন যে বিয়ে করার সময় আমার তো এখন পড়াশোনা এই বাচ্চার ধরনের মেয়ের সাথে বিয়ে করা সম্ভব না, তখন ও এগুলো রিয়ালাইজ করতে পারতেছে। তো এগুলো প্রবলেম যখন আমাকে দেখালো তখন আমাকে মনে হচ্ছিল তাই তো, আমার আম্মু তো এগুলো বলছে যে ছেলের বয়স অনেক, আর সবচেয়ে বড় কথা যে আমার আম্মু ছোট্টবেলা থেকে আশা ছিল যে মেয়েকে তো সায়েন্সের সাবজেক্ট পড়তে পারলাম না, ইচ্ছে ছিল ডাক্তার ইঞ্জিনিয়ার হোক না হোক, আমার একটা ছেলে আমার মেয়ের জামাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় মানুষ, আর আমার খালামণির মেয়ের হাজবেন্ড মানে মেয়ের হাজবেন্ড ডাক্তার, তো ওইটা নিয়ে আমার আম্মু খুব শখ দেখতো, খালামণি কত গর্ব করে বলে তার মেয়ের জামাই ডাক্তার আর কত সুন্দর, আমি এরকমই আনবো তো বলতেছে আর হচ্ছে ডাক্তার। আর সবচেয়ে বড় কথা যে আমরা আমাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ, তো আম্মু বলতে কি আমাদের সব আত্মীয় স্বজনই এই এলাকার মধ্যে মানে মানিকগঞ্জ ঢাকা এই এলাকার মধ্যে বিয়ে, বলতে আমি আমার দেশের ছেলে আনবো তাহলে আমাদের মেন্টালিটির সাথে মিলবে। তা আমি কিছু কিছু উদাহরণ দিতাম যে ও ও তো মানিকগঞ্জের, কিন্তু ওদের কি ডিভোর্স হয় না, ও তো মানিকগঞ্জের, ও ও কি এরকম না, বলে কি হ্যাঁ আছে কিন্তু আমার জানাশোনার মধ্যে আনবো। বলে যখন আমি ব্লককে বলছি ও বলে কি যা হবার হবে এসব নিয়ে ভাবতে, মানে ওসব পা কিছু তখন একটা কেমন যেন ছাড়া ছাড়া ভাব, হলে হবে না হলে নাই, আমি ওকে বলতাম যে তোমার কাছে আমি এখন আনইম্পোর্ট এত ইয়ে হয়ে গেছে যে হলে হবে না হলে নাই, বলে তাই তো আমি তো বাসায় ম্যানেজ করতে পারতেছি না, তো এখান দিয়ে ওকে অনেক পাতি দেখাচ্ছিল, ওরও ওরকম পাতি আসে ডাক্তার এরকম মানে যা আমি ওর কাছে যা শুনছি যেগুলা আসতেছে আমার মা এগুলো পছন্দ করতেছে, তো ওগুলো শোনার পরে কথা বলা বন্ধ করে দিতাম যে ওর মধ্যে তো আমি আর আগের মতো সিরিয়াসনেস দেখতেছি না, তো যা হবার হবে, আমার আম্মুও তো এগুলো মানতেছে না, আবার আম্মু গাছিও প্রমিস করলাম। তো HSC পরীক্ষা কমপ্লিট, ঝগড়াঝাটি কথাবার্তা নাই, তো এই সময় আমি আমার তখন তো কলেজ টলেজ বন্ধ পড়ার লেখা নাই, তখন আমি স্টুডেন্ট পড়ানো শুরু করলাম, আমার ছোট ভাই ওর বন্ধু মানে ফ্রেন্ডের ছোট বোনকে এরকম স্টুডেন্ট পড়ানো শুরু করলাম, কোচিং করা শুরু করলাম, নিজেও কোচিং করা শুরু করলাম, ভার্সিটিতে ভর্তি হব। তো তখন ওর সাথে টোটালি তখন আর কথাবার্তা বলি না, হঠাৎ একবার দুবার যেমন ওর বার্থডেতে উইশ করছি এরকম করার পর। কিন্তু গুরু এর মধ্যে প্রবলেম হচ্ছে যে ওর এই ছাড়া ছাড়া ভাবটা আমি যখন পরে বুঝতে পারি যে হঠাৎ একবার একটা মেয়ে আমাকে ফোন দেয়, হঠাৎ একদিন মেবি ঈদের মধ্যে, ঈদের মধ্যে একটা মেয়ে আমাকে ফোন দেয়, রোজার ঈদ কি কোরবানি দেয় একটা মেয়ে আমাকে ফোন দেয়, হে বি কান্নাকাটি দেখো আমি আরাফাতকে ভালোবাসি, তুমি তো ছোট তোমার তো সামনে অনেক বয়স পড়ে আছে, আমার তো এখন বিয়ে, আমি বলছি আপনি কে, কথাগুলোই বোঝানো হয়েছে খুব কান্নাকাটি, মানে ওদিন কোরবানি কি রোজার ঈদের আগের দিন রাত্রেবেলায় সে কান্নাকাটি করে আমার ঈদ মাটি, এবং তখন আমি আকাশ থেকে নিচে পড়লাম, এই জন্য কি আরাফাত আমাকে পাত্তা দিচ্ছে না। তারপর আমি বলছি আপনি কে, কিচ্ছুতেই পরিচয় দিবে না, কিন্তু কান্নাকাটি করেই যাচ্ছে, কিচ্ছুতেই পড়ে। লাস্টে অনেক কষ্টে তার নামটা জানতে পারছি, নামটা বলতে যাচ্ছি না, অনেক কষ্টে, কিন্তু কোথা থেকে ফোন দিল, আমার নাম্বার কিভাবে পেল কিছুই বলতেছে না। তখন ওই দিন রাত্রিবেলা আরাফাতকে ফোন দিলাম, এমনি তো ফোন দিতাম মেয়েদের উইশ করার জন্য। ফোন দেওয়ার পরে তারপর আমি বললাম যে এরকম একটা মেয়ে এর নাম, ফোন দিয়ে কান্নাকাটি করে, হ্যাঁ আমি তো চিনি না, কে না কে, তা আমার নাম্বার কোথেকে পাইছে, হ্যাঁ আমি জানি না, তবে ওকেও অনেক প্রেশার দেওয়ার পর ও আমাকে বলতেছে হ্যাঁ মেয়েটা আমার অফিসে জব করে। তারপর আমি মাথা থেকে টোটাল ঝেড়ে ফেলাই দিছি, যেই জন্যই আরাফাত পাত্তা দিচ্ছে না, আর মেয়েটা অনেক কান্নাকাটি করতেছে, মেয়েটার বয়স হয়েছে, বিয়ে করবে, আরাফাত নিশ্চয়ই এগুলো গুলো বলছে, তাই আমি ঝেড়ে ফেলাই দিছি। তখন আমি আমার পথে চলা শুরু করলাম, কোচিং করা শুরু করলাম, আমার সেই আমি কোচিং পড়াচ্ছি, বাস কোচিং করতেছি, স্টুডেন্ট পড়াচ্ছি, এগুলো করে তারপরে ভার্সিটিতে ভর্তি হলাম। তখন থেকে তো যোগাযোগ নাই। ভার্সিটিতে ভর্তি হওয়ার পরও তার সাথেই নাই, জানুয়ারি মাস
যোগাযোগ বন্ধ হলো কেন? ওই সব
এসব মেয়ের জন্য,
মেয়ের জন্য সন্দেহ ঢুকেছে তোমার মনে?
হ্যাঁ আমার মনে সন্দেহ,
যে অবশ্যই এর সাথে কোনো সম্পর্ক এর আছে। আরাফাতকে যোগাযোগ করার চেষ্টা করতে তোমার?
না না, ঝগড়া হওয়ার পর অনেক গালিগালাজ করে ফোন নাম্বার টাম্বার সব ডিলিট করে ব্লক করে,
তুমিও বুঝে মানে তোমার মধ্যে এটা ঢুকে গেছে যে আরাফাত অন্য কোন মেয়ের সাথে হয়তো সম্পর্ক করছে,
এই মেয়ে,
তারপর ভাই মেয়ের সাথে, যে মেয়ে কান্নাকাটি
করছে,
না ওই মেয়ে তো আবার তোমাকে কনফিউজ করার জন্য করতে পারে, রাইট?
আমি আমার তখন এসব মাথায় ছিল, কারণ ও আমার সাথে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, যদি বাসায় রাজি হয়
এবং মেয়েটির কান্না তুমি বিশ্বাস করতে
পেরেছো, হ্যাঁ বিশ্বাস করে তারপরে মাথা থেকে ঝেড়ে ফেলা দাও,
আমি আমার ভার্সিটিতে ভর্তি হলে, তাই তো?
হ্যাঁ ভার্সিটিতে ভর্তি হলাম। তারপর
তোমার মাথায় আরাফাত ছাড়া, আরাফাত ছাড়া আর কোন, আরাফাত দিয়ে অন্য কোন নাম আছে নাকি? আরাফাতের সাথে আমার শুধুমাত্র নামটা খুব শোনা, আর একটা অন্য কোন ওয়ার্ড চলে আসতেছে, ও আমাদের ক্রিকেটার আরাফাত, জানি না, আচ্ছা যাই হোক, অন্য অন্য আলাপে চলে যাচ্ছি। আরাফাত ছাড়া অন্য কোন বিষয় কি মাথায় কাজ করতো? তোমার কোনো ভাবে এরকম কিছু মাথায় ক্লিক করেনি যে অন্য কোনো ছেলে, অন্য কোনো মানুষ?
হ্যাঁ ভাই, তারপর এই ঘটনার পর আমার খুব জেদ চাপে, ও যদি পায়, হ্যাঁ তখন আমি যেখানে কোচিং করতাম সেখানকার একটা ছেলের সাথে ফোনে কথা বলা শুরু করি,
মানে জিদ করে, ইচ্ছা করে
একদম। আর সেই ছেলেটা দেখা যেত যে খুব হেল্প করতেছে, আমার সাথে মেশার চেষ্টা করতেছে, এটা লাগবে, সেটা লাগবে,
দেখতে সুন্দর,
ফোন নাম্বার নিচ্ছে, এরকম
একটা বাবলি টাইপ মেয়ে, সবাই হয়তো চাইবে যে তোমার সাথে।
হ্যাঁ আমি ফোনে কথা বলছি, এটা আমি স্বীকার করতেছি, আমি ফোনে কথা বলছি, আমরা কোচিং এর ফাঁকে বাইরে আড্ডা মারতাম, খাওয়া দাওয়া করতাম দুজনে।
এটা কি ওই জেদের বশবর্তী হয়ে ওই যদি পারে আমি পারবো না কেন?
এটাই হ্যাঁ, এটা যেটা কাজ করতো, প্লাস ছেলেটা দেখতাম কি অনেক হেল্পফুল, হেল্প করতেছে, কথা বলতে,
ওখানে কি একটা সফটনেস বা এরকম
কিছু? না না ভাই, ওরকম কিছু না, মানে দেখতাম যে না ছেলেটাও যে খুব ভালো, সব মেয়ের সাথে যা করতেছে আমার সাথেও তাই করতেছে, এরকম মনে হয়েছে, সব মেয়ের সাথেই এরকম ক্লোজ, আমার সাথেও তাই। কিন্তু আমাকে আমার সাথে ফোনে কথা হতো রোজ রাত্রে কথা হতো, কারণ যে টাইমটাতে ভাইয়া মানে গুরু আমি ওর সাথে কথা বলতাম সেই টাইমটাতে খুবই একা লাগতো, ঘুম আসতে চাইতো না, তখন ও আমাকে ফোন দিত এবং কথা বলতাম। আর এটাও ভাবতাম ও তো অন্য মেয়ের সাথে কথা বলতেছে এই টাইমে, আবার মাঝে মধ্যে না থাকতে না পেরে ফোন দিতাম, সত্যি ওয়েটিং পাইতাম, তখন আমি আমার ফোন ওয়েটিং রাখতাম
এবং সে ফোন দিত,
হ্যাঁ ওয়েটিং পাইছা ফোন দিয়ে, যে অনেক রাত্রে ফোন দিতাম তো, ও তখন আবার দেখা যেত ওর কথা বলা শেষ হয়েছে, আমাকে ফোন দিত ওয়েটিং পাইছা। তারপর ও আমাকে বললো তুমি যেরকম তোমার মেয়ে এরকম মেয়ের সাথে আসলে পরবর্তীতে এরকম আমার শুনেছে, আমি উল্টে বলতাম এইটাই এত বাজে একটা পরিবেশ মানে তখন চলে গেছিল, একটা মানে পরিবেশ সৃষ্টি হয়েছে, দুজন দুজনকে সহ্যই করতে পারতেছি না, বারবার মনে হতো কি ছেলেটা খুবই নোংরা, ছেলেটা খুবই নোংরা, আমার সাথে যদি এরকম করতে পারে আরো অনেক মেয়ের সাথে করতে। ওর কি ভাবতো ওই জন্যে, হ্যাঁ আমাকে সরাসরি বলতো তুমি তো অনেক বাজে মেয়ে এরকম করে। তারপর আমি কোশ্চেন করতাম, আচ্ছা বলো তো আমি এরকম কেন হচ্ছি, আগে কি এরকম ছিলাম? ওটার উত্তর দিতে পারতো না, চুপ হয়ে থাকে, এবং আমার মনের মধ্যে মনে হচ্ছে কি একমাত্র বাংলাদেশে কোনো নোংরা ছিল থাকলে আরাফাত এক নম্বর নোংরা ছিল, এটা দেখে আমি আমার ফোন ওয়েটিং রাখতাম। হ্যাঁ
এনজয় করতে তার সাথে কথোপকথন,
না না কিছুক্ষণ কথা বলার পর খুব বিরক্ত লাগতো, সত্যি কথা যেটা, কিছুক্ষণ কথা বলার পর হ্যাঁ কে করো খাইছো দাইছো এগুলো বলার পর না আমার ঘুম পাচ্ছে, রাখি, খুব বিরক্ত লাগতো, ফোনটা রেখে কান্না করতাম, খুবই কান্না করতাম, ওই কয়েকদিন রাত কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলতাম, সকালবেলা চোখ ফুলে থাকতো, ওই অবস্থায় ভার্সিটিতে যাইতাম, কাজে অবস্থা আমি প্রতিদিন যেতে তো অসুস্থ। হ্যাঁ, এর মধ্যে এরকমও হয়েছে, আব্বুর ব্যাগের থেকে ঘুমিয়ে
পড়ে গেলাম। রেজাল্ট গুলো কি এক্সপেক্টেড ছিল এসএসসি এবং এইচএসসি তে?
পড়াশোনা
নিয়ে
খুবই ছিল না, এখন কথা বলা যাবে না, পড়ো বা ইচ্ছে করে।
ফলাফল কি মানে যেটা আশা অনুরূপ ছিল কিনা সেটা বলছি?
আশা যেটা ছিল তার একটু কম
কম, এইচএসসি তেও তাই। ওকে, তারপর তুমি বলছিলে যে ওর সাথে তুমি কথা বলাটা এনজয় করতে না, তোমার ফ্রেন্ডের সাথে শুধু ওকে দেখানোর জন্য বা তুমি আরাফাতকে একটু ভুলে থাকার জন্য চেষ্টা করতে?
হ্যাঁ, ভুলে থাকার, এটা ঠিক, কিন্তু চেষ্টা করতাম। হ্যাঁ, ভুলে থাকার চেষ্টা
সফল হতে না, তাই
না? যেমন আমি ওর সাথে বাইরে আড্ডা মারতেছি তখন মনে হতো যে এটা একটা নোংরামো হচ্ছে, কেমন যেন লাগতো ছেলেটাকে, যে একটা নোংরামো হচ্ছে, এগুলো মনে করতাম। আবার ফোনে কথা বলতে বলতে এড়িয়ে যেতে চেষ্টা করতাম, হ্যাঁ কেমন যেন লাগে, ঠিক আছে এখন ঘুম পাচ্ছে ঘুমাই, এগুলো বলতাম। কিন্তু আমিও ফোনে কথা বলে ওকে ওয়েটিং দেখার চেষ্টা করতাম, মাঝে মধ্যে ফোন পাইতো ওয়েটিং, তারপরে আবার যদি ফোনটা ধরতাম সেক্ষেত্রে আমার খুশটা গালি গালাজ করতো। তারপর এরকম করে ভার্সিটিতে ভর্তি হয়ে ক্লাস চললো, হঠাৎ ফেব্রুয়ারি মাসের দিকে ও ব্যাক করলো, 2014 সালে ফেব্রুয়ারি মাসের দিকে ব্যাক করছে। তখন ওর কথাবার্তা আবার সে আগের মতো খুবই সিরিয়াস, এবং এই এখন বলতেছে আমি বাসায় রাজি করতে পারছি, তুমি তোমার বাসায় কথা তুলো। তখনও বিশ্বাস হচ্ছিল না যে আমিও বারবার ওকে খোঁচা মেরিয়ে যাচ্ছি, হ্যাঁ এটা তোমার কয়েকদিনে, একবার তিন মাস ভালো আছো তারপর সে আগের মতো চলে, আগের মতো হয়ে যাচ্ছ, কিছুতেই বিশ্বাস করতে চাই নাই। তারপরে বললো যে ফেব্রুয়ারি 14 তারিখে দেখা করবে, তখন মা বিশ্বাস হচ্ছিল না, আবার সে তিন মাস ভালো থাকবে, আবার আগের মতো নোংরামি করবে, এই ছেলে মনে এরকমই
আসছে। কথা শুনবো, কিছু মানবিমানের কথা নিয়ে আসি, আমার বন্ধুরা অলরেডি কিছু টেক্সট পাঠিয়েছে, সেই ধরনের টেক্সট। প্রথমটি মোহাম্মদ হেলাল আহমেদ লিখেছে, আমি অভিমান করি তুমি বুঝবে বলে, আমি তোমার থেকে দূরে থাকি তুমি আমায় মিস করবে বলে, আমি অল্পতি রাগ করি তুমি আমার রাগ ভাঙাবে বলে, তুমি তাই বলে আমায় ভুলে যাবে এটা কখনো ভাবিনি। তাই সিরা আহমেদ হৃদয় লিখেছে যে আমি ফাগুনের কাছে ফুল চাইনি, জীবনের কাছে প্রেম চাইনি, রাতের কাছে আমি কখনোই স্বপ্ন চাইনি, তবে জীবনের প্রয়োজনে ভালো একজন বন্ধু চেয়েছি, আর সে আর কেউ না আমার জীবন সাথে। গুড। রবিউল ইসলাম লিখেছে, কতটা ভালোবাসলে তুমি কষ্ট দেবে না, কতটা সুখ দিলে তুমি দুঃখ দিবে না, কতটা আপন করলে তুমি আর পর হবে না, কতটা কাছে আসলে তোমাকে হারাতে হবে না, আই মিস ইউ মৌসুমী। অপদার্থ পলাশ, এটার নাম হলো পলাশ। এনিওয়ে, খুঁজে পাবে যদি কখনো আমি হারিয়ে যাই, তুমি ভেবো না আমি হারিয়ে গেছি, খুঁজে পাবে আমাকে তোমার হৃদয়ের অন্তরালে, দেখবে সেখানে নিবিড় সঙ্গোপনে আমি রয়েছি জড়িয়ে, ঠিক তুমি খুঁজে পাবে আমাকে, আমাকে ভেবে কখন তুমি কাঁদবে না, যখন কখনোই তুমি কাঁদবে না যখনই আমার কথা মনে হবে, তাকিয়ে দেখো ওই দূর আকাশে নক্ষত্র নীলিমাতে আমার ছবি ভেসে উঠবে, আমি অমর হয়ে রব তোমার মাঝে, কখনো ভুলতে দেব না আমি তোমাকে, আসবো ঠিক বারে বারে তোমার হৃদয়ে, কখনো বসন্তের কোকিল হয়ে, শীতের কনকনে স্নিগ্ধ পরশে, হয়তো আষাঢ়ের মেঘ হয়ে, নয়তো শ্রবণের রুমঝুম, শ্রাবণের রুমঝুম বর্ষায়, খুঁজে পাবে আমাকে প্রকৃতির মহিমায়। আকাশ লিখেছে, বালিকা নিজেকে লুকিয়ে রেখো, গুটিয়ে রেখো নিজেকে, আগলে রেখো তোমাকে, তুমি খুব বেশি খেয়াল রেখো নিজের প্রতি, দেখো কেউ যেন কলি ফোটার আগেই তোমাকে ছেড়ে নিতে না পারে, কারণ তুমি তো ফুলের মতন। বাহ, বালিকা নিজেকে লুকিয়ে রেখো, গুটিয়ে রেখো নিজেকে, আগলে রাখো তোমাকে, তুমি খুব বেশি খেয়াল রেখো নিজের প্রতি, দেখো কেউ যেন কলি ফোটার আগেই তোমাকে ছেড়ে নিতে না পারে, কারণ তুমি তো ফুলেরই মতন। ফরহাদ আম্মার লিখেছে, পুষ্প সেদিনের কথা মনে আছে যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম, যেদিন প্রথম তোকে দেখেছিলাম, সেই গোলাপি শাড়ির আঁচলে আজও তো মনটা বাঁধা আছে, তখন তো বলতি ও আমার অবুঝ ভালোবাসা, ওটা মোহ, কিন্তু আজ আজ তো আমার ভালোবাসা শৈশব কৈশোর পেরিয়ে পরিপূর্ণতা পেয়েছে। আজ তো পুরো পৃথিবীর সামনে দাঁড়িয়ে আমি বলতে পারি ভালোবাসি তোকে। বাহ বাহ প্রহাদ, পুষ্প সেদিনের কথা মনে আছে যেদিন প্রথম তোকে দেখেছিলাম? সেই গোলাপি শাড়ির আঁচলে আজও আমার মনটা বাঁধা আছে। তখন তো বলতি ও আমার অবুঝ ভালোবাসা, ওটা মোহ, কিন্তু আজ আজ তো আমার ভালোবাসা শৈশব কৈশোর পরি পেরিয়ে পরিপূর্ণতা পেয়েছে। আজ তো পৃথিবীর সামনে দাঁড়িয়ে আমি বলতেই পারি ভালোবাসি তোকে। হৃদয় লিখেছে, পানা ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবনের পাড়ি দেওয়া অসম্ভব। বাহ, পানা ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেয়া যায়। ও আচ্ছা, জাহাজে করে, আমি তো ভাবছিলাম যে পানা ভিজিয়ে কিভাবে সাগর পাড়ি দেয়া যায়। আমি এবার সাঁতারের কথা ভাবছি, সাঁতারে কেমনে সাগর পাড়ি দেওয়া যায়? জাহাজে করে, রাইট? আচ্ছা তা গেলাম, ঠিক আছে, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। তার অন্দানে তো ফিলোসফার হয়ে গেছে সব। মামুন লিখেছে, যদি ভুল করে ভুলে যাওয়া যেত তবে তোমায় ভুলে যেতাম, যদি অভিমান করে দূরে যাওয়া যেত তবে তোমায় ছেড়ে যেতাম, যদি ইচ্ছের জোরে ঘৃণা করা যেত তোমায় তবে তোমায় ঘৃণা করতাম, যদি কান্নার জলে আমার সকল দুঃখ ধুয়ে যেত তবে দু চোখের জলে সাগর সৃষ্টি করতাম, যদি আরেকটি বার তোমায় কাছে পেতাম তবে হৃদয়ের অবশিষ্ট ভালোবাসাটিকে তোমাকেই দিতাম। শাহিন লিখেছে, পৃথিবীর সব সুখ তখনই নিজের মনে হয় যখন ভালোবাসার মানুষটি ভালোবেসে পাশে থাকে, আর তখনই নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় যখন ভালোবাসার মানুষটি বিশ্বাস দিয়ে বিশ্বাস রাখে। সেই বিশ্বাসটাই আসলেই ছিল কিনা নওশীন এবং আরাফাতের মধ্যে, সেই বিষয়গুলো আমরা জানবো একদম শেষ মুহূর্তে। নওশীন, পরবর্তী বাকি ঘটনাগুলো একটু শুনে নেব।
না, লাস্টের দিকে একদম বিশ্বাস ছিল না, খুবই কেমন মানে ফোন দিলে সন্দেহ লাগতো। আবার মাঝে মধ্যে দেখতাম যে ফোন ওয়েটিং আছে কিনা, ফোন ওয়েটিং আছে কিনা, এগুলো যখন চোখে পড়তো তখন আর বিশ্বাস ছিল না, বিশ্বাস করতে চাইতাম না। তারপরে এই যে 14 সালের ফেব্রুয়ারিতে ও একদম যখন ব্যাক করে আমার কাছে, আবার সেই মানে ঝগড়াঝাটি নাই, ব্যাক করতেছে যে হ্যাঁ এখন কি করো, কোন ভার্সিটিতে ভর্তি হয়েছে, এগুলো সব খবর টবর নিয়েছে। তারপরেই বলতেছে যে আমি বাসায় তোমার কথা বলছি, আপু আম্মুকে তোমার কথা বলছি যে তারা এখন মানে আমাকে তো অনেক মেয়ে দেখাইছে, আমার পছন্দ হয় না, আমি বাসায় খুব গ্যাঞ্জাম করছি, তোমাকে তা এখন তোমাকে ছবি দেখাইছে, তোমাকে খুব পছন্দ করছে, আমার সব মনে হচ্ছে গল্প বলতেছে। আবার 3 মাস থাকবে, আবার থাকবে না, আবার ওর ফোন আমি,
এটা এটা থার্ড টাইম,
হ্যাঁ এই ঝগড়াঝাটি যখন
থার্ড টাইম তার ফিরে আসে, তাই তো ফার্স্ট সেকেন্ড দেন এটা থার্ড টাইম।
তারপরে আমি বললাম যে তুমি তো 3 মাস থাকো, 3 মাস থাকো না, তোমার অবস্থা হচ্ছে তাই, তো এইবারও তাই বলে কি না তুমি চলো, তোমাকে আমি আম্মুর সাথে কথা বলে দিব, আমি বাসায় খুব সবকিছু ম্যানেজ করছি, চলো সব প্রমাণ তোমার নিয়ে, এবার মানে খুবই সিরিয়াস কথাবার্তা। তারপরে আমি বললাম যে থাক, আবার মানে বিশ্বাস করতে ইচ্ছে করলো যে দেখি না, আবার যদি হ্যাঁ আগের মতোই হয়ে যায়, আমরা আগের মতোই দুজন দুজনকে ভালোবাসি এরকম। তারপরও না খুব একটা ইয়ে করিনি। ফেব্রুয়ারি 14 তারিখে আমার যখন খুব রাগ লাগলো, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 14 তারিখে আমার সাথে দেখা করবে বলে, আমি তখন কোচিং করি পান্থপথে, তো আমাকে বললো যে তুমি হ্যাঁ বসুন্ধরায় থাকো, আমি আসতেছি, লাস্ট মুহূর্তে ফোন দিয়ে আসবো না বলে দিল, আমি বসুন্ধরার সামনে অলরেডি দাঁড়ায় আসি। তখন মনে হলো হ্যাঁ ছেলে তো বদলায় নাই, ছেলে তো সেই অন্য কারোর সাথে ডেটিং মারতেছে, আমাকে বলতেছে আসবে না, হ্যান ত্যান বাসায় খুব বললো যে আম্মাকে নিয়ে বেরোতে হবে, অন্য একটা জায়গায় প্রোগ্রাম আছে। আমি বললাম সেই তো, এটা ফাজলম করার জন্য আবার আসছে আমার লাইফে, বিশ্বাস হলো না, বাসে এসে আবার গন্ডগোল। তারপর হ্যাঁ ফোন দিছি, নাম্বার ওয়েটিং পাইছি, আর কি করবো, ক্লোজ সাবজেক্ট ক্লোজ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে শুরু করলাম, কিন্তু না, সে বললো যে দেখো চলো চলো বাসে আম্মার সাথে কথা বলে দে। আমি বলছি তুমি ঠিক হও, তারপরে বাসে ঠিক করে আমাকে নিয়ে যাও, তুমি তো ঠিক নাই। কিন্তু আমি কিন্তু এই দিক থেকে ওই ছেলের সাথে কথা বলতেছি, ছেলের সাথে কোচিং করি যেহেতু ছেলের সাথে কথা বলতেছি, তো ওকে অত পাত্তা দিলাম না, যা তুই তোর ফোন ওয়েটিং, আমার ফোন ওয়েটিং, এই ব্যাপার। ওর ফোন সেদিন রাত্রে ওয়েটিং রাখার দেখার পর আমি আমার ফোন ওয়েটিং শুরু করলাম, যে ওই ছেলের সাথে কথা বলা শুরু করলাম। এরকম করে মার্চ মাসের দিকে, ফেব্রুয়ারি গন, মার্চ মাসের দিকে আমাকে বললো যে দেখো এখন আমার এমন একটা বয়স হচ্ছে, আমি চাচ্ছি বিয়ে টিয়ে করে সংসার টংসার গুছাই। আমি বলছি না বাসা থেকে ওরকম কিছু নাই, আমার বাসা থেকে বলতেছে পড়াশোনা করো, বিয়ে শাদী নাই, তুমি যদি করো আচ্ছা করে অন্য কাউকে করো, আমি বাসায় এসব কথা তুলতে পারবো না, কারণ আমি ওকে বিশ্বাস করি না, আমি কেন এত বড় রিস্ক নিবো বাসায় কথা বলে। ও বললো কি তুমি বলো কার সাথে কথা বলতে হবে, কার সাথে দেখা করতে হবে, খুব সিরিয়াস। তারপরে আমি বললাম যে না আগে তুমি, আমি আগে তোমার সাথে কথা বলে দেখে যাচাই বাছাই করবো তুমি ঠিক আছো নাকি, আমাকে আবার 3 মাস নাচিয়ে বাসায় আমার, কারণ ও যতবার যায় আমি কান্নাকাটি করি, আমি আম্মুর কাছে খারাপ হই। এ দিয়ে আম্মুর কাছে অলরেডি 2 বার আমার প্রমিস করা হয়ে গেছে, এবং আমার মা আমাকে কি ভাবতেছে, এবং সব এবং বাসায় তো আমার জয়েন্ট ফ্যামিলি সবাই দেখে যে আমি কি পরিমাণ উশৃঙ্খল হয়েছি, যে তোমার জন্য লুকোচুরি করে দেখা করা এগুলো সেগুলো বাসায় গ্যাঞ্জাম করা, আমার ফুপিও বকাঝকা করে যে এসব এরকম তো ছিল না আমাদের বাসায়, কোনো বাচ্চা কাছে তো এরকম ছিল না, তুই এরকম হয়েছিস, সবার চোখে আমি খারাপ, সবারই নানার বাড়ির লোকজনও বলতেছে যে কি দেখছি মেয়েটাকে কি হয়ে গেছে, মিথ্যা কথা বলে বাসা থেকে বেরোচ্ছে, প্রত্যেকটা মানুষের কাছে খারাপ। এদিকে আম্মু যখন দেখছে যে এরকম করতেছি, তখন আম্মু মামাকে বললো পাত্র দেখা শুরু করে দাও, আমি পড়াশোনা করতে পারতেছি, আমাকে রাখতে পারতেছি না। এদিকে ওর দেখছে তাও যে আমার, আবার যে বললাম যে একটা দুলাভাই ডক্টর ওর ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজনকে দেখছেন, মামা ও দূরে কোথাও একজনকে দেখছে, আমার এক কাজিন আর্মিতে জব করে তার অনেক জায়গায় দেখছে, আমাকে ছবি দেখাচ্ছে, খুবই বিরক্ত লাগছে সেগুলো দেখার পর। তারপরে ও খুব সিরিয়াস নিয়ে বলতেছে তুমি বলো কার সাথে কথা বলতে হবে, আমি এখন সত্যি বিয়ে করবো করবো, কিন্তু কিছুতেই ওকে বিশ্বাস হচ্ছিল না, কিছুতেই না। তার মানে আমি তখনও ওই ছেলের সাথে ওই ছেলেটার সাথে কথা বলতেছি, শেষ মুহূর্তে ও আমাকে বললো যে বাসায় কথা তুলো, আর না হলে দেখবা যে তুমি অনেক কিছু একজন অনেক কিছু হারিয়ে ফেলবো। তখন বাসায় এসে আমার কাজিনের সাথে সবকিছু ডিসকাস করলাম, ফ্রেন্ড সার্কেলের মধ্যে করলাম, সবাই বলতেছে হ্যাঁ ভাইয়া তো ভালো অফিসে জব করে, এখন মনে হয় সবকিছু গুছানো গুছানো, বাসায় সবকিছু ম্যানেজ করছে, তুই কথা বল বাসায়। তখন খুব সাহস করে মামাকে ফোন দিলাম, খুবই সাহস করে, কারণ মামা পাত্র দেখতেছে, মামা যদি কোনো ভালো পাত্র এনে হাজির করে মা নির্দেশে বিয়ে দিবে। তার মধ্যে হ্যাঁ তো একটা ব্যাপারে খুবই আগানো হয়েছে, আমার উপরে খুবই চাপ সৃষ্টি করা হয়েছে। তখন আমি মামাকে ফোন দিলাম, মামা বললো যে হ্যাঁ, মামাকে ফোন দিয়ে সরাসরি কান্না, কিন্তু সেটা না মনে থেকে না, মামাকে রাজি করাতে হবে একটা চ্যালেঞ্জ, এই জন্য কান্না দিয়ে। তখন ভাবতেছি হলে হবে না হলে নাই, এরকম একটা রাজি করাতে হবে, ঠিক আছে রাজি করে, এই বানোয়াট কান্না মামাকে মানে ই করার জন্য, যে ওকে যদি পাই তাহলে তো ভালো,
বানোয়াট কান্না ছিল,
হ্যাঁ সেটা
বানোয়াট কান্না কেমন যে
আমি তো খারাপ হয়ে যাবো। তখন মামাকে বললাম মামা একটু দেখো, আমি জানি তুমি দেখলেই পছন্দ করবা। মামা বলে কি আমি একা আগাতে পারবো না, তোর মা যদি জানে আমাকে অবস্থা খারাপ, আমার মামা সবার ছোট, আমার অবস্থা খারাপ করে দিবে, আগে আপার সাথে কথা বলি, আম্মুর সাথে কথা বলতেছে। তারপরে বললো যে মামার ঠিকই, আম্মুকে ফোন দিল, আম্মুর তো এই ছেলে এখনো লেগে আছে, এত কিছু করলাম এই ছেলে এখনো কিছু লেগে আছে, ছেলে খুবই খারাপ বাজে ছেলে, পড়ার বাসায় পড়াতে এসে প্রেম করতেছে, এসে বলে তুই না আমার গাছে প্রমিস করলি, এরপর থেকে আম্মুর সাথে সম্পর্ক খারাপ, খেতে ডাকে না, আগের মতো আদর করে না, কথা বলে না। তারপর তারপরে কি হলো, ভার্সিটিতে যাই, আজকে দেরি করে বাসে ফেলে, আজকে নিশ্চয় ছেলের সাথে দেখা, কিন্তু দেখা হয়নি, এত আম্মুর চোখে এত খারাপ হয়ে গেলাম সহ্য করতে পারতেছিল না, আমার সাথে বসে ভাত খাবে না। আব্বুর কাছে সব বললো, আব্বু অতটা পাত্তা দেয় নাই, কারণ আমার কাছে এটা সবচেয়ে বেশি অবাক লাগে, আব্বু আমাকে এত বিশ্বাস করে, গুরু এত বিশ্বাস করে, একদিন ওর সাথে আমাকে একই রিকশায় দেখছে, বাজার করতে গেছে আর আমাকে আরাফাত কোচিং থেকে বাসার সামনে নামিয়ে দিচ্ছে, আমাকে বাজার করতে এসে দেখছে, আমার সেই ড্রেস সেই ব্যাগ দেখে বাসায় এসে আমাকে বলতেছে, আমি তখন জানে মানে তখন ব্যাপারটা আন্দাজ করতেছিল যে মেয়ে মনে হয় অন্য কারোর সাথে ঘুরে ফিরে কোচিং করে দেরি করে বাসায় ফিরে, বাসায় এসে বলে কি আমার ডাকনাম লাবণ্য, আব্বু আদর করে ডাকে লাবু, বলতেছে লাবুকে দেখলাম, লাবুর মতো একটা মেয়েকে দেখলাম রিক্সা করে হুট উঠে যাচ্ছে, চেহারাটা না পুরো লাবুর মতো, আমাকে মানে আম্মুকে আম্মু তো শিওর যে ও ঘুরে আসছে, কারণ এত দেরি করে বাসায় আসছে মানে ঘুরে আসছে। বাসায় আসার পর আম্মু আমার সামনে কান্নাকাটি বলে কি তোর বাবা বিশ্বাস দিচ্ছিস তোর প্রতি, তোকে দেখছে কিন্তু এসে বললো লাবুর মতো একটা চেহারা একটা মেয়েকে দেখলাম রিক্সা করে ঘুরে বেড়াচ্ছে, লাবুর মতোই ড্রেস, এরকম বল। সেদিন না খুব খারাপ লাগে, হ্যাঁ আমি আব্বুকে ঠকাচ্ছি,
খারাপ লাগে
কেন, আমি আব্বুকে খুব ভালোবাসি
না, আসলে খারাপ লাগে,
হ্যাঁ লাগবেই তো, মিথ্যা কথা বললে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বললে পরে ধরা খেলে সবাই যেন কেমন করে তাকায়, এগুলো খুব খারাপ লাগে।
মিথ্যা দেশাতি শুরু হয়ে যেত সেই ক্লাস 9 থেকে, সমস্ত সাবজেক্ট তো ক্লাস 9 থেকে অপশনাল হয়ে গেছে, বাবা মা তাদের ভালোবাসা যৌথ পরিবারে মামা চাচা সবার ভালোবাসা সবকিছুই তো অর্থহীন ছিল একটা সাবজেক্টের ভেতর দিয়ে তো বড় হয়ে ওঠা।
আসলে গুরু তখন না অত কিছু মাথায় ছিল না, আমার ব্যাপার কি একটা জিনিস আমি পাইছি একটা হারিয়ে ফেলবো, আমার একটা জেদ আমি এটা চাইছিলাম এটা পাবই ছোটবেলা থেকে এই জিনিসটা, আমি যখন চাইছি আমাকে পাইতেই হবে, আমি যদি এটা চাই যদি কিছু পছন্দ হয় আব্বা আমারটা পছন্দ হয়েছে তুমি এটা দিবাই, আর আব্বু কি করতো সাধ্য থাকুক না থাকুক ওটা এনে হাজির করবেই।
উত্তোলন করতে হবে তাই দিন রাত 24 ঘন্টা খনিতে কাজ করবে এরকম, এটা কি কোন এগ্রিমেন্ট যে এগ্রিমেন্ট পূর্বজন্মে বা তুমি পৃথিবীতে আসার আগে কারোর সাথে করে এসেছো? যে কোনো সিচুয়েশন যে কোনো পরিস্থিতিতে গোটা পৃথিবী তোমার বিরুদ্ধে সবাই তোমাকে অসম্মান করে।
খুব খারাপ লাগছে গুরু জানো, আমি কিছু কিছু ব্যাপারে এত মিথ্যা কথা বলছি, তারপরে যখন দেখি যে ছেলেটা আমাকে ঠকাচ্ছে আর আমি এই ছেলেটার জন্য বাবার কাছে এত মিথ্যা কথা বলছি, আব্বু এত বিশ্বাস করে তাও যে মিথ্যা কথা বলছি না, পরে একে একে খান্দাম আব্বুর জন্য যে এইটাই তো রিয়েল লাভ ওটা না
বুঝলে বিষয়ে,
কিন্তু জেদ কাজ করতো
জেদ,
আমি তো চাইছি আমাকে পাইতেই হবে
তা পাও, কিন্তু আরেকজনকে যে কয়লার খনির শ্রমিক বানিয়ে দিয়েছে যা চোখে মুখে শরীরে সমস্ত জায়গায় কাজ, আমার
তো আব্বু দুইজনে মানে প্রচন্ড ভালোবাসে আমাকে কিছু যেন কখনো না করে নাই।
হোয়াট এক্স্যাক্টলি ইউ হ্যাভ ডান ইন রিটার্ন?
আমি এখন বুঝতে আমার তখন বললাম না গুরু আমার গেট কাজ করতে আমি চাইছি আমাকে
যেতে, তুমি সফল হও সব ঠিক আছে, বাট যে বললাম কয়লা খনি শ্রমিক বানিয়ে দিয়েছে তোমার বাপ মা কি যে শ্রমিকে অনুভব করো কয়লার খনিতে কাজ করতেছে তারা তোমাকে বাঁচানোর জন্য তোমাকে ভালো রাখার জন্য তার সমস্ত গায়ে শরীরে কালি মাথা কয়লার কালি, যে মানুষটাকে সবাই পছন্দ করে সবাই চিঠি করছে শুধু পারতেছে না তারা যাদের ঔরসে তোমার জন্ম, এটা কি দোষে? এটাই কি নিয়ম? কোন এগ্রিমেন্ট ছিল প্রিভিয়াস যে সবকিছুর বিনিময়ে তোমাকে ভাবে মাথায় তুলে রাখতে হবে? একটা বাপার মন কত বেশি পরিমাণে তার মেয়ের প্রশ্নে ডেভোটেড যে খালি চোখে যেটা দেখেছে দিব্য দৃষ্টিতে সেটাকে অস্বীকার করতেছে কি অসম্ভব, তারপরও মনটা তোমার নরম হয়নি? আমি কিভাবে অবলীলায় অবহেলায় আমার বাপটাকে অসম্মান অপদস্থ করে চলেছি নিরন্তর, এত বেশি ভালোবাসুন দেখি এত বেশি স্বার্থপর তুমি, নিজের জেদ নিজের চাওয়া নিজের আকাঙ্ক্ষা নিজের কাছে হেরে না যাওয়া এগুলোই সবকিছু বাকি কিছু না। তাহলে কি সেরকম বাবা পৃথিবীতে কাম্য? কয়েকদিন আগে দেখলাম 3 কন্যা সন্তানকে যে বাবা খুন করেছে একসাথে, দেখেছো গত সপ্তাহখানেক আগে নিউজটা পড়েছো? সেই বাবাই ভালো তাহলে, সেই বাবাই হয়ে যাবে সবাই, নাকি তোমার মতো বাবার মতো বাবা হবে?
ঘরে ঘরে আমার বাবার মতো বাবা হবে।
আর তোমার মতো মেয়েরাই?
না আমি অনেক খারাপ।
আয় রে আমার কাছে আয় মামনি, সবার আগে আমি
কথা বলো
দেখি কেমন পোকা বেঁধেছি তুমি, কেমন কাজল দিলি কালো চোখে।
বাবা বেঁচে আছেন? আল্লাহ না করুক যখন থাকবেন না চোখের পানি আর বাদ মানবে না, কেউ কোনো দিনে ভয় ভালোবাসে না কেউ কখনো ভালোবাসে না।
তারপর আব্বুকে সবকিছু জানানো হইলো, আব্বু সহজে বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু এটা আমি পুরো ফ্যামিলি থেকে একই বাসায় থাকি একই ঘরে থাকি কিন্তু আমি টোটাল আলাদা, আমি একসাথে খাচ্ছি না। এর মধ্যে আমার বাসায় আমার নানু বেড়াতে আসছে, আমার ছোট নানু বেড়াতে আসছে, নানুকে সব বললাম, নানু বললো ছেলেটাকে দেখতে চায়। তারপর আমি নানুকে নিয়ে ওর সাথে দেখা করতে যাই। আম্মু বুঝতে পারলো সেদিন বাসা আসার পর, আম্মু কোনো এক ভাবে বুঝতে পারলো এবং নানুকে যখন জিজ্ঞেস করলো, নানু তো মিথ্যে কথা বলবে না, নানু বলে দিল হ্যাঁ আমি ছেলেটাকে দেখতে গিয়েছিলাম। সেদিন রাতে বাসার মধ্যে তুমুল যুদ্ধ, আম্মু সেই রকম মার দিল, চিৎকার চেঁচামেচি, আম্মু আব্বু দুজনের সাথে খুব ঝগড়া। সেদিন মনে হচ্ছিল যে হ্যাঁ আব্বু আম্মু খুব খারাপ, আমি যেটা ডিসিশন নিয়েছি সেটাই ভালো। নানু অনেক ভাবে আমাকে, পরে নানুর কথা না তুললে উল্টে আমাকে বুঝাতে গেল যে যেখানে বাবা মা রাজি না সেখানে সুখী হতে পারবা না, এসব নিয়ে গ্যাঞ্জাম করো না, পড়াশোনায় মনোযোগ দাও। পড়াশোনা ঠিকই চলতেছে কিন্তু বাসার থেকে মানে আব্বু আম্মুর কথাবার্তায় বুঝতে পারতাম যে অন্য কোথাও বিয়ে দিবে এরকম একটা কথাবার্তা, যে হ্যাঁ বাইরে ছেলে দেখতেছে কথা বলতেছে এরকম। সেটা আমি বারবার ওকে ফোনে বললাম যে বাসায় তো গ্যাঞ্জাম ই করতে পারে, কিন্তু ও ওর বাসা ঠিকই রাজি করেছে, ওর আম্মা আমাকে দেখতে চায়। ওর বার্থডের দিন, হ্যাঁ ওর বার্থডের দিন ওর আম্মার সাথে দেখা করি, তারপর ওর আম্মার সাথে সব কথাবার্তা বলি, তারপর আবার ওর আপু দেখতে চায়, ওর আপুর সাথে দেখা করতে যাই, ওর বাসায় যাই দেখা করতে, ওই নিয়ে যায়, আবার নিয়ে আসে, দেখা করি। দেখা করার পরে ওর আম্মা যেহেতু সাপোর্ট আছে এটা ভেবে আমরা ডিসিশন নেই যে হ্যাঁ এই বাসায় তো কোনো গ্যাঞ্জাম নেই, এই বাসায় বিয়ে করে ফেলি আমরা বাইরে, এরকমই করি। কারণ আমার বাসায় খুবই গ্যাঞ্জাম শুরু করে, আমাকে ক্লাস করতে দিবে না, আমার হাত খরচ দিবে না, এগুলো খুবই এই করে যে আমার ক্লাস করতে দেয় না, আমার হাত খরচ দেয় না, সব ঝামেলা হয়, একসাথে বসে কথা বলে না, আমার সাথে খাওয়া দাওয়া করে না। মানে বাসার মানুষের কাছ থেকে আমার মনে হচ্ছে বাসার মানুষজন খুব খারাপ, কষ্ট দিচ্ছে আমাকে, আমি এই বাসায় থাকবো না। ফোন দিয়ে বলি যে হ্যাঁ তুমি তো আগাইছো, অন্য কোনো ব্যবস্থা করো, কারণ বাসার লোকজন আমার সাথে খুব খারাপ ব্যবহার করতেছে, আমরা পালিয়ে বিয়ে করবো। তারপর ও অ্যারেঞ্জ করতে থাকে যে আমরা পালিয়ে বিয়ে করবো সবকিছু। তখন বাসায় কিছু জানি না, কিন্তু বাসার মানুষদের সাথে অতটা ক্লোজ হই না, কথাবার্তা বলি না, ও যা বলে সেভাবে চলার চেষ্টা করছি। তারপর ও বিয়ের অ্যারেঞ্জ শুরু করে দেয়, বাইরে পালিয়ে বিয়ে করবো অ্যারেঞ্জ গুলো শুরু করে দেয়, ওর ফ্রেন্ডরা ও এগুলো অ্যারেঞ্জ শুরু করে।
Then finally?
হ্যাঁ আমরা বাইরে পালিয়ে বিয়ে করি।
বাপমা তো ছিল না তার সাথে, রাইট? বাবা মাকে তো ছেড়েছো ক্লাস 8 থেকে নাকি, ওই অর্থে আর কি। খুব বেশি কন্ট্রোল তো সে অর্থে তাদের ছিল না, আর তারা যেভাবে চিন্তা করতেছে যে কি নামে যেন ডাকে, লাবু বাড়ির নাম, লাবণ্য দেন লাবু, রাইট?
আব্বু ডাকে লাবু।
বিয়ের আসলে যে কবুল বলতে হয়, সিগনেচার করতে হয়, ফিলটা কেমন ছিল তখন?
হাত পা কাঁপতেছিল।
কিসের জন্য?
তো বিয়েটা হয় ডিসেম্বর মাসে, যখন বাসা থেকে পালাতে হবে ওই দিন, তার আগের দিন সারা রাত ঘুম হয় নাই। ওই দিন যখন বাসা থেকে পালাতে যাই, সচরাচর দেখা যায় কেন সব দিন আমি ক্লাসের কথা বলে বাসা থেকে বের হয়েছি, আমি সব দিনগুলোতে আম্মুকে সকালবেলায় আমি যখন আস্তে আস্তে করার পর রেডি হওয়ার পর আম্মুকে বলি আম্মু আসি, আম্মু টাইম জিজ্ঞেস করে কখন ফিরবি, বাসায় এসে লাঞ্চ করবি, এগুলো সেগুলো বলে। কিন্তু ওই দিন বাসায় যাদের যারা যারা কাজ করতেছে তাদেরকে আড়াল থেকে দেখে আসছি, কিন্তু একবার ঘুরেও আম্মুর দিকে তাকায়নি, আম্মু রান্না ঘরে ছিল, একবার ঘুরেও আম্মুর দিকে তাকায়নি।
তোমার বাবা?
আব্বু অফিসে ছিল।
রাতে দেখুন
একদমই ওই আগের দিন থেকে কোনো কথাবার্তা নেই কারোর সাথে, পুরা চুপ, ঘরের মধ্যে লাইট অফ করে বসে থাকতাম আর ভাবতাম সকালবেলা কিভাবে বেরোবো, পারবো কি না, আমার দিকে তার আগে বেরোতে পারবো। তখন বাসায় যারা যারা ছিল ছোট ছোট বাবুদেরকে আদর করছি, বাসায় যারা যারা ছিল তাদেরকে আড়াল থেকে দেখছি, ঘরের মধ্যে যে যে আড়াল থেকে দেখছি, কিন্তু আম্মু রান্না করেছিল, আম্মুকে বলেও বেরোয়নি, তাকাইনি, ঘুরে তাকাইনি, প্যাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গেছি। তারপরে সিএনজি ঠিক করলাম, পুরো হাতটা
সময় নেই, ফিরে আসছি তোমার কাছে এখনই।
লেবু কমলা কাঁচা আমার তরমুজ কোলার আইসক্রিম, কোলার লি পাওয়া যাচ্ছে চার ফ্লেভারে, কোলার আইসক্রিম ডিলাইট ইন এভরি বাইট।
এখন সময় রাত একটা, রক্সি ফিউশন স্টাইলিশ ওয়াল ফিনিশ,
রক্সি প্রিন্স নিয়ে স্টাইলিশ ওয়াল ফিনিশ, রক্সি ফিউশনে আছে 9টি ক্যাটাগরিতে 2% হৃদয় করা ডিজাইন, স্টেন্সিল, ওয়ালপেপার, স্যান্ড কোটিং, টেক্সচার, আর্ট, রেইনবো, স্প্ল্যাশ, ফ্লোরাল, ইটস ওয়ার্ল্ড, যা আপনার ঘরের দেয়ালকে করে তুলবে আপনার মনের মতোই সুরুচিকর, সুস্পিন, রক্সি ফিউশন, স্টাইলিশ ওয়াল ফিনিশ।
তারপরে বাসা থেকে বের হই, হওয়ার পরে সিএনজি করি, আর সবকিছু অ্যারেঞ্জ করা ছিল ওর একটা ফ্রেন্ডের বাসায়, সবকিছুই অবশ্য আমাদের মানে একদিন আগে,
কতদিন আগে এটা মানে এই যে বিয়ের ঘটনাটা,
আমি বাসা থেকে যখন বের হই
মানে কতদিন আগে, কোন সন, কত তারিখ?
ও এটা ডিসেম্বরের 9 তারিখ, আমাদের 7 তারিখে কোর্ট ম্যারেজ তো হয়, তারপরে 8 তারিখে সব প্ল্যান, 9 তারিখে সকালবেলা কিভাবে বেরোবো, 9 তারিখে সকালবেলা বেরোয় যখন আমি তো চোখ দিয়ে মানে কান্না আটকে রাখতেছি বাসা থেকে বেরোর পথে, রাস্তায় বেরিয়ে চোখ দিয়ে অটোমেটিক পানি বেরোচ্ছে, সিএনজি করলাম, সিএনজি করে আমাকে দাঁড়াতে বললো যে শিশুমেলা শ্যামনি না শ্যামনি শিশুমেলা ওখানে দাঁড়াতে বলছে, মানে তারা ফ্রেন্ডরা যারা যারা প্ল্যান ট্যান করছে ওইভাবেই আমি বাসা থেকে বেরোই, কানে উঠতে ফিটে শ্যামনি শিশুমেলার সামনে দাঁড়িয়ে আরো অবস্থা খারাপ, সিএনজি থেকে নেমে আমি দাঁড়িয়ে আমার অবস্থা আরো খারাপ, আমি আরো কান্না করতেছি কিন্তু আশেপাশে কেউ আমাকে নিয়ে আসে
না। তুমি অলরেডি 18
প্লাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ইউনিভার্সিটি পড়ছো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 18 প্লাস। তবে হ্যাঁ, আমার 18 সাল হওয়ার জন্য 2014 সালে অনেকটা দিন অপেক্ষা করতে হয়েছে, নাহলে বিয়েটা ডিসেম্বরের দিকেই আমার বার্থডে, ওই দিনই আমার 18 বছর কমপ্লিট হওয়ার পর, তারপরে আমি যেখানে ছিলাম শ্যামলি শিশুমানের সামনে দ্বারা আরো অবস্থা খারাপ, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে নেওয়ার মতো কেউ নেই, কেউ ছিল না, আশেপাশের লোকজন আমাদেরকে তাকে হা করে তাকে আসে যে আমি এখানে দাঁড়িয়ে কান্না করতেছে কেন। তারপরে একটু 5-10 মিনিট পরে ওর দুটো ফ্রেন্ড এসে আমাকে নিয়ে যায় রিক্সা করে, ওই বাসে যে বাসে অ্যারেঞ্জ করা হয়েছে সেই বাসে নিয়ে যাওয়ার পরে বিয়েটা হয় 3টার দিকে, তার আগেই আমাদের বিয়ের শাড়ি টাড়ি কেনা ছিল, ও আগেই সবকিছু কেনাকাটা করে ওর কাছে রাখা ছিল। ওই দিনই ওই বাসে যাওয়ার পরে বিয়ে শাড়ি পরার পরে যে মুসলমান ধর্ম অনুযায়ী কাজে এনে ওদের বিয়ে হয়। তার আগে অনেক কান্নাকাটি বসে যখন সিগনেচার করতেছে হাতটা কাঁপতেছে, ও যখন আমাকে রিং পরাই দিচ্ছিল তখনও হাত কাঁপতেছিল, গা কাঁপতেছিল, মানে কিছু খেতে পারতেছিলাম না, খুব খারাপ লাগতেছিল বসার জন্য।
কেমন আছো বিয়েতে?
এখন আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আব্বু আম্মুর বিপক্ষে যেও যেটা করছি, আমি তো ভাবছি তাদের বড়দুয়াতে আম্মু আমাকে সব সময় না রেগে টেগে বড়দুয়া দিত, এমনকি এটা অবস্থা তুই 6 মাসের বেশি সংসার করতে পারবে না, তুই যে ধরনের মেয়ে এত জেদি মেয়ে এত রাগি মেয়ে তোর দ্বারা 6 মাসের বেশি সংসার করা হবে না। আর আমি বাসা থেকে যাওয়ার পর না আব্বুকে আমি যখন আম্মুর সাথে কথা বলি আমার বিয়েটা কমপ্লিট, ওই দিন রাত্রে আমরা চলে যাই হচ্ছে কক্সবাজার, ওই দিন রাত্রে ওর 3টার দিকে বিয়ে, 9টা 10টার বাসে আমরা কক্সবাজার চলে যাই। যখন আমি সিএনজিতে আম্মুকে ফোন দিচ্ছি আমার পাশ থেকে যখন আম্মু হ্যালো বললো মনে হচ্ছিল কি ব্যাক করে যাই, তখন হাত পা আমি ফোন আমি ফোনে কথা বলতে চাই না, আমি তুমি বলো, ও যখন ফোন দিয়ে বললো বলো বিয়েটা হয়ে গেছে না টেনশন করবে, ভাববে কেউ তোমাকে নিয়ে গেছে, এই এইগুলো টেনশনটা জানাতে হবে। তো আমি যখন ফোনে কথা বলি আম্মু বললো যে কখন কয়টায়, মানে বলি বাসায় চলে আমি সব মিটমাট করে নিব, তখন আম্মুকে বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আম্মুর সাথে কথা বললে মাথা ক্যাচ করতেছে আমার আব্বু শুনলে কি করবে এখন, আব্বু কখন অফিস থেকে আসার পর আমাদের ছেলে ভাত খায়নি, আমাদের ছেলে ভাত খায়নি, আম্মু আম্মুকে বলার পর আম্মু বলতেছে যে বাসে চলে আমি সব কিছু মিটমাট করবো, বিশ্বাস হচ্ছিল না। আর হ্যাঁ যখন বিয়েটা করি আমার আব্বু না সবসময় বাসায় থাকতে বলতে কি আমি খুব দেখতে চাই যে আমার মেয়েটা কিভাবে কবুল বলে, আমার মেয়েটা বিয়ে বউ সাজালে কেমন লাগে, আমি যখন ছোটবেলা আম্মু আমাকে বউ সাজা দিত আব্বু ওগুলো দেখতে কিন্তু বলে কি বাবা মাকে সুন্দর বলতে হয় না, বাবা মার সুন্দর বলতে হয় না, এবং কিছু সাজুগুজু করে আব্বু সময় যখন দাঁড়াই আমাকে নিয়ে মজা করে, আল্লাহ তোকে কেমন বুড়ি বুড়ি লাগতেছে, তোকে পেটির মতো লাগতেছে, কিন্তু আবার হাসে, আমি খেপে যাই তখন হাসে। তারপর আম্মু আম্মুকে বললাম মানে ঈদের দিন যখন সাজি বা এমনি কোনো অকেশনে সাজি আব্বুকে আব্বু কেমন লাগতেছে, আল্লাহ বুড়ি লাগতেছে, আন্টির মতো লাগতেছে, নানির মতো লাগতেছে, এগুলো বলতো। কিন্তু পরে শুনি যে আব্বু সবসময় দেখতে চাইতো আমি বউ সাজলে কেমন থাকি, আমি কিভাবে কবুল বলি, এগুলো পরে খুব খারাপ লাগছে। তারপরে আমরা সিএনজি করে বাস সিএনজিতে শ্যামলের বাস স্ট্যান্ড থেকে চলে যাই কক্সবাজার, 9 ডিসেম্বর চলে যাই, 16 ডিসেম্বর আবার ঢাকায় ব্যাক করি। কিন্তু বিয়ের পরে মানে আব্বু আম্মু যেটা নিয়ে খুবই লাগতো যে ছেলেটা তো ওরকম মিথ্যা কথা বলে এই সেই করে নিয়ে এসেছে ওরা মনে ভালো না, কিন্তু ওর বাসায় গিয়ে মিট করার পর আমার আম্মুকে রাজি করানোর জন্য অনেক ট্রাই করছে, আম্মু আব্বু বসছে আব্বু কিছু খারাপ ব্যবহার করে কিন্তু আম্মু ওর সাথে খুব রাগ ব্যবহার করছে, এটা খুব ই ছিল যে ও বলছে যে মা আপনার যদি বড় ছিল আপনার কাছে কিছু আবদার করতো আপনি কি ফিরে দিতেন, আমি একটা ছেলে হিসাবে আবদার করি, কিন্তু আম্মু কিছুতেই ওকে বিশ্বাস করতে পারতেন না, মানে আম্মু দেখছে যে আমি ওর জন্য কতটা কষ্ট পাইছি, 3 মাস থাকতো 6 মাস থাকতো না, 6 মাস থাকতো কি 3 মাস থাকতো না, আম্মু দেখছে। ওর বাবা মা সবার সাথে মানে মিট করে কথাবার্তা বললে আমার শ্বশুর বাড়ি টুশুর বাড়ি গুলো ঘুরে পছন্দ করে, হ্যাঁ তারপরেই আমার ফুপ্পিরা মামারা সব ওর সাথে আমার আমাদের দুজনের সাথে আমার
খুবই স্বাভাবিক যে আজকের ভালোবাসার বাংলাদেশের যে অতিথি নওশিন তার ভালোবাসার মানুষ আরাফাত সে আমাদের সাথে উপস্থিত, তো আমি খুব আনন্দের সাথে খুব ভালো লাগার সাথে তাকে স্বাগত জানাচ্ছি যে যেভাবে যাই হোক না কেন পুরো ঘটনা জুড়ে যা আমরা নওশিনের কাছে শুনে আসছিলাম অনুষ্ঠানে শুরু থেকে এখন পর্যন্ত, কিন্তু যার শেষ ভালো তার সবই ভালো, অ্যাকচুয়ালি ফাইনালি সবকিছুকে আপন করে নেয়া এবং তাদের পরিবারকে আপন করে নেয়া এই পুরো সম্পর্কটাকে চমৎকার একটা ডেস্টিনির দিকে নিয়ে যাওয়ার জন্য যে আর্কিটেক্টের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল আরাফাত, আমি তার প্রিভিয়াস সমস্ত ঘটনাগুলোকে এখন তাই ওভারলুক করব, আমি শুধু ফোকাস করবো একটা জায়গাতে যে সে এই মেয়েটির পরিপূর্ণভাবে দায়িত্ব তুলে নিয়েছে। শুধু তাই না, আমি যতটুকু আঁচ করতে পারছি খুব ডিটেলস ঘটনাগুলো শুনিনি যে কিভাবে সেটল ডাউন হলো, আমি বুঝতেই পারছি আরাফাতই এখানে মুখ্য ভূমিকা রেখেছিল, কিভাবে পুরো ব্যাপারটাকে সেটেল ডাউন করা যায়, কিভাবে পুরো দুই ফ্যামিলিটাকে ম্যানেজ করে এক জোট করে তোলা যায়। আরাফাত, আমি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। ভালোবাসার বাংলাদেশ এমনই একটি অনুষ্ঠান যেখানে মানুষের জীবনের কথা বলা হয়, মানুষের জীবনকে সাথে নিয়েই পথ চলা হয়। আরাফাত, সব মিলিয়ে শুনছিলাম আপনার ভালোবাসার মানুষের জীবনের কথা, যেখানে আপনার প্রসঙ্গ বারংবার উঠে এসেছিল। আপনার মধ্যে এমন কি দুবিধা ছিল যে কারণে মাঝে মাঝে আপনি এই রিলেশনশিপটাকে নিয়ে কিছুটা হলেও কনফিউজ হতেন? বাট আমি, আমার যদিও ফোকাসটা ওইখানে না, শুধু জানবার জন্য কথাটা বলা, বাট ফাইনালি ফাইনাল ডেস্টিনেশনটার ব্যাপারে আপনি অনেক বেশি ডিটারমাইন ছিলেন শেষের দিকে এসে, না হলে আপনি নিজে থেকে সমস্ত কিছুকে চমৎকার এরকম সমাপ্তির দিকে নিয়ে আসতে পারতেন না, যদি আপনার মনের মধ্যে কোন রকমের কনফিউশন ছিল থাকতো আর কি, বা আপনার 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 নিয়তে যদি কোনো সমস্যা থাকতো। আমার মনে হয় যে এখানে কোনো রকমের কোনো সমস্যা ছিল না, বিদায়, আপনারা এখন একসাথে আছেন, আলহামদুলিল্লাহ আপনারা ভালোও আছেন। সো ওভারঅল পুরো ঘটনাটার উপর আপনি যদি আপনার পক্ষ থেকে একটু আলোকপাত করেন।
থ্যাংক ইউ সো মাচ।
তো বাইরে আমি একটু বর্ণনা দিয়ে দিই, ইউ আর ভেরি রাইট, সালমান খান আসলে কিছুটা হলেও সীমিত হয়ে যাবে। ভেরি মানে গুড হাইট, নাইস ফিজিক, ইনফ্যাক্ট আমরা যে ধরনের বাইসেপ ট্রাইসেপস দা ওয়াইড শোল্ডার
দাঁড়ানো যায় না, আবার বেশি হ্যান্ডসাম হলে টেনশনে থাকি, আবার অফিসে কোনো মেয়ে কান্নাকাটি করবে না। তো
কি করবে বলো, এখন যদি এরকম মানে আগুন ঝরা ফিজিক হয়, সুপুরুষ লুক হয়, আর দু চারটা মেয়ে এসে যদি কি জানো লাইটের কাছে গিয়ে পড়ে না, দেখিস কি বলে ওইটারে, এই টাইপের ঘটনা যদি, সরি
তো হচ্ছে ওই যে বললো যে একটু সাজানোর ব্যাপার স্যাপার ছিল, এখন এমন সাজা সেজেছে
যে তার জন্য দোষের কিছু না, তোকে বলে আমি
আগের মতো রাগে রাগে চেহারা থাকলেই ভালো হতো।
আমরা চলে যাচ্ছি আরাফাতের কাছে, আরাফাতের কাছ থেকে তার মতো করে একটু উপস্থাপন।
গুরু আপনাকে অনেক ধন্যবাদ, যে এইগুলোর কথাগুলো আসলে ও অনেকদিন ধরে বলার চেষ্টা করছিল সবার কাছেই, আসলে কাউকে বলার মতো মানুষ ছিল না। ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো ও আসলে মন খুলে কাউকে বলার মতো স্কোপ চাচ্ছিল, এবং অনেকদিন ধরে সে চেষ্টা করছিল যে এরকম কিছু একটা আনুষ্ঠানিকভাবে সবাইকে বলতে। আমাদের আসলে এখন অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান বলতে তেমন কিছুই হয়নি, বিয়ের অনুষ্ঠান করব আমরা সামনে ইনশাআল্লাহ। এখন আমাদের যে ঘটনাটা সেখানে আপনি তো সবই শুনেছেন যা কিছু ঘটেছে। আসলে প্রথম দিকে যেই আমার যেসব অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলো সম্পূর্ণ আসলে ফ্যামিলি রিলেটেড, ফ্যামিলিতে আমার অনেক প্রবলেম ছিল, ফ্যামিলিতে চাচ্ছিল না যে ওর সাথে আমার বিয়েটা হোক, এটা প্রথম থেকেই জানতো সবাই। আমি বাসায় বলে দিয়েছিলাম যে আমার অ্যাফেয়ার আছে, আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই, কিন্তু অনেকভাবেই আমাকে ডাইভার্স করার চেষ্টা করা হয়েছে যে না ওই মেয়েটাকে না তুমি অন্য কোনো মেয়ে চুজ করো, আমরা তোমাকে চুজের অপশন দিচ্ছি, তুমি দেখো যে এগুলা তোমার কাছে পছন্দ হয় নাকি। তো তখন দেখা যাচ্ছে যে আমার কাউকে ভালো লাগতো না, আমার সবসময় মনে হতো যে না এই মেয়েটা আমার জন্য না, এটা অন্য একটা মেয়ে যে আমার সবসময় চোখের সামনে থাকতো, চোখের আমি ও যখন আমার সামনে ছিল না তবুও আমার মনে হতো যে আমার চোখের সামনে ওর চেহারাটা ভাসছে সবসময়। আর মাঝে মাঝে আমার উধাও হয়ে যাওয়ার কাহিনীটা হচ্ছে জাস্টিফিকেশন এটাই যে ফ্যামিলিতে আমার সবসময় বলতো যে একে না, তুমি তোমার এই সমস্যা, তুমি ওই মেয়েটার এই সমস্যা, তোমার তোমাদের ভিতরে এই যে ডিফারেন্স আছে, তোমরা একে অপরকে সুখী করতে পারবা না, এই ধরনের কথাগুলো অনেকভাবে আমার বোন আমার মা সবাই কানের কাছে সবসময়। একটা যখন একটা মানুষকে যখন তার উঠতি বয়স, যখন যে সে একটা জবে ঢুকেছে, তারপরে যখন তার কানের কাছে সবসময় একই কথা বলা হয় মোটিভেশনের জন্য, এখন কতদিন আর শোনা যায়? একটা ফ্যামিলিতে আপনি যেই ফ্যামিলিতে থাকবেন সে ফ্যামিলিতে তো আপনাকে মানে সবার সাথে একটা গুড রিলেশনশিপ রাখতে গেলে তো এগুলো আপনাকে শুনতেই হবে। সেক্ষেত্রে আমি দেখছি যে আমি যতবার আমি সরে গেছি ওর থেকে আমি নিজে কষ্ট পাইছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কোনো লাভ হয়নি, আমাকে আবার ফিরে আসতে হচ্ছে, ওর কাছেই ফিরে আসতে হচ্ছে। যতবার এরকম হয়েছে আমি চাচ্ছিলাম যে ও যেন খুব ভালো থাকে প্রত্যেকটা বার। যাই হোক, এখন আমরা এখন বিয়ে করে ফেলছি, এখন যা হবার আমি এগুলো কিছুই আমার মনে রাখিনি, এখন যা হবার হয়ে গেছে।
ওকে, আমি আমার অবজারভেশন বলি। হ্যাঁ, আমি তো অনুষ্ঠানের শেষে সবসময় অবজারভেশন বলি বা বলে থাকি, ইটস মাই অবজারভেশন, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন।
আমি এখন লাস্ট একটা কথা ভাবলি, সেটা হচ্ছে যে আমি সারা জীবন ওকে সুখে রাখবো, এটা আমার ওয়াদা। আমি এখন সবার কাছে আমি এই প্রমিসটা করছি, পুরো বাংলাদেশের মানুষের কাছে, যে আমি ওকে 100% হ্যাপি করবো, 100% বেশি, 200%।
আমি এই প্রমিসের জায়গাটা একবার ব্যাক করবো আর কি, তার কাছে যাব। তার আগে ওর আরাফাতের পছন্দের ওই গানটা শুনে আসি, বাপ্পার দেয়া। ওর মাঝে তোরা ওই বৃষ্টির আওয়াজটাও একটু আমি শুনতে চাই, কারণ আমার মনে হয় এক্সট্রিমলি রোমান্টিক যদি কোনো এনভায়রনমেন্ট তারা পার করে এসে থাকে, তাহলে শ্রাবণ মেঘের সেই সেই দিনটিতে। এবং দুটির কম্বিনেশনটা একটু আমি নিজেও, আমরা সবাই মিলে আসলে এই জায়গাটাতে যেতে চাই। আর আমার পার্সোনাল যে অবজারভেশনের কথা বলছিলাম, আবার বৃষ্টি, পার্সোনাল অবজারভেশনটা অনেকটা এইরকমই, এটা ভালো বলবো কি মন্দ বলবো জানি না, যে আমাদের আমরা যারা এই সাব কন্টিনেন্টে, মানে স্পেশালি বাংলাদেশি, তাদের মধ্যে কিন্তু বাবা মা পরিবারের ছাপ একেবারেই প্রচ্ছন্নভাবে কর্তৃত্ব, একেবারে প্রচ্ছন্ন ভাবে। আমি আসবো আবার, আমি আসবো, একটু সময় নিচ্ছি, দেন ওই জায়গাতে যাব। এবং আমার মনে হয় যে সেই জায়গা থেকে যদি, যেটা বলছিল আরাফাত, কাছে পিঠে যদি এই ধরনের কথা বারংবার হতে থাকে, তোর সাথে বয়সের অনেক বেশি পার্থক্য, আমরা চাই না। ইনফ্যাক্ট যারা আমরা বাবা মার ব্যাপারে অনেক বেশি ডেডিকেটেড থাকে, তারা অ্যাটলিস্ট অন্য কিছু দিতে পারি না পারি, অন্তত তারা তাদের পছন্দসই মেয়েকে ঘরে নিয়ে আসুক ছেলের জন্য, অথবা পছন্দসই মেয়েকে না নিয়ে আসলো, আমি পছন্দ করছি এমন মেয়েকে তারা পছন্দ করুক, সেটা মন থেকে চায়। বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা মন থেকে চায়। এই ঘটনা যখন ঘটে না, তখনই মাঝে মাঝে ফ্রিকুয়েন্সিতে মানে ফ্ল্যাকচুয়েশন হয়, এই তার কাছে যায়, যেহেতু পুরো পৃথিবী তার বিপরীতে, তখন আবার সরে আসা, আবার যায়, আবার সরে আসা, এই ঘটনাটা থাকে। শুধু যে এই ঘটনাটাই আছে তা কিন্তু বলছি না নওশিন, যেহেতু এই ঘটনার মধ্যে আছে, তখন তাকে সে তার নিজের মতো করে ভালো লাগার একটা জায়গা খুঁজে নিতে চায়। তখন মনটা তো অনেক বেশি ফ্রাস্ট্রেটিং একটা সিচুয়েশনে ভেতর দিয়ে যায়, যে আমার নিজের পছন্দ করে নেয়া একটি মেয়ে, আর গোটা পৃথিবী অন্যদিকে, যাবো কি যাবো না, এরকম একটা যখন অবস্থার মধ্যে থাকি, সে তখন আবার জায়গা খুঁজে, কোথায় গেলে একটু দক্ষিণা বাতাসের একটা হালকা ঝড়ো হাওয়া এসে আমার শরীরে নরম পরশ বুলিয়ে দিয়ে যাবে, এরকম হয়ে যায় মানুষ তখন বাজবার তারিখ তাগিদে, একটু ভালো লাগা খুঁজে পাওয়ার তাগিদে। সবসময় মনটার মধ্যে একটা বিক্ষিপ্ত ভাব, সে মনটাকে কিছুটা হলেও শান্ত করার তাগিদে ঘটে যায়, তখনই মানুষ হয়তো আনইউজুয়াল কিছু রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যায়, এটাকে প্রেম বলে কিনা জানি না, বা জড়িয়ে যায়, বা কিছু সময় ব্যয় করে ফেলে এই সকল কিছু মুহূর্তে, তাতে করেই কিন্তু তখন আসল যে জায়গাগুলোতে সম্পর্ক, সেখানে কিছু বিষ বাষ্প ঢুকে যায়, তাদের মধ্যে ঝড়ের সৃষ্টি হয়, যেমন তৈরি হয়েছিল তোমার এবং আরাফাতের ভিতরে। এটা আমার অবজারভেশন, এইভাবে ঘটনাগুলো অ্যাকচুয়ালি ঘটে। কিন্তু ছেলে এবং মেয়ের মধ্যে স্রষ্টা যে জিনিসটি খুব ভালোভাবে ঢুকিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে তার বিবেক। মানুষের বিবেক এবং তার আদালত অন্যরকম, অনন্য, সাধারণ। মানুষের যে অবজারভেশন পাওয়ার অসম্ভব রকমের দারুণ। বিয়ের জায়গাতে আমার মনে হয়, আমার বিশ্বাস আর কি, বিয়ের জায়গাতে যখন চিন্তা করেছে আরাফাত, তখন তুমি ছাড়া, তোমার এই মুখটা ছাড়া, তোমার এই নিষ্পাপ অবয়ব ছাড়া কোনো কিছু তার মনের মধ্যে জায়গা করে নেয়নি। কনফিউশন ছিল যে বয়সের এই গ্যাপটা, আমার আশপাশে যে পারসেপশন তৈরি হচ্ছে, আদৌ আমি মিটিগেট করতে পারবো কিনা, তারা ঠিক বলছে না আমি ঠিক আছি, আদৌ আসলে কোনটা পারফেক্ট হবে, সেটা নিয়ে তার মধ্যে অনেক রকমের কনফিউশন ছিল। যারা চারিপাশে কথাগুলোকে বলে পরিবেশটাকে ভারী করে রাখছে, তারা তো দূরের কেউ না, এখন তো কাছের মানুষজন। এ ধরনের মানুষজন যখন সামনে অনেকগুলো কথা বলে, সেটি তখন মনের মধ্যে প্রস্থিত হয়ে যায় খুব দৃঢ়ভাবে, এখানে দোষের কিছু না। কিন্তু আরাফাত নিজে একটি ব্যক্তি সত্তা, নিজের একটি স্বকীয়তা আছে, স্বতন্ত্র একটা ইচ্ছে আছে। সেই ইচ্ছার পুরোটা জুড়েই ছিল তুমি, যেখানে প্রেমের কথা বলছি না আমি, বন্ধুত্বের কথা বলছি না, যেখানে বিয়ের কথা বলছি, সেখানে একটা নিষ্পাপ অবয়বের মানুষকে সবাই পেতে চায়, বউ হিসেবে, তার ঘরের রানী হিসেবে, তার স্ত্রী হিসেবে, তার সন্তানের গর্বিত মা হিসেবে, তাকেই পেতে চায়, যে নিষ্পাপের চাইতে সবচেয়ে বেশি নিষ্পাপ, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আনকরা, যে মানুষটার কলি থেকে ফুলের ট্রান্সফরমেশনটা তো হয়েছে তার চোখের সামনে, তাই তাকে কিন্তু সে কখনো হারাতে চায়নি। নিজে চায় বাড়ি চায় না, তাই কনফিউজড, বাজবার তাকে যে মাঝে মাঝে বাতাস খাওয়ার জন্য হলে এদিক ওদিকের জানলা খুলেছে ঠিকই, কিন্তু মনের মধ্যে বৈবাহিক সম্পর্কের জন্য যে জিনিসটাকে খুঁজে ফিরে চেষ্টা করেছে সে, সেটি হচ্ছে সেই মেয়েটি, যে মেয়েটি কলি হতে ফুল হওয়ার যে ট্রান্সফরমেশন সেটি ঘটেছে সেই ছেলেটি চোখের সামনে। তাকে পাশ কাটায় কেমনি, তাকে অবিশ্বাস করে কেমনি, তাই তোমার কাছে ছুটে আসত, না আসলেও তো পারত, বিভিন্ন সময় বিভিন্ন সিকোয়েন্সে ঘুরে ফিরে তোমার কাছে আসত, সেই কারণে আসত যে গোটা দুনিয়াতে পাবো আমি হয়তো আমার সুদর্শন বা আমার পার্সোনালিটির কারণে অনেক বড় জায়গায় তো হয়তো আমার সম্পর্ক হতে পারে, বাট তাদের মধ্যে সেই ব্যাপারগুলো কি থাকবে যার কারণে আমি তার জায়গাতে আমি আমার ভবিষ্যৎ সন্তানের গর্বিত মায়ের রূপটা দেখতে পাই? সেখানে কিন্তু সবাই চায় একেবারে আনকরা, একেবারে নিষ্পাপ, যেখানে তার ছায়ার সাথেও, যেখানে তার সত্তার সাথেও কোনো মানুষের কম্প্রোমাইজ চলে না, সে ব্যাপারে সে ডিটারমাইন্ড ছিল, যে কারণে তোমাকে তার ভেতর থেকে সে সরিয়ে ফেলতে পরিপূর্ণভাবে পাননি বলেই আমার বিশ্বাস। এবং ফাইনালি সমস্ত কিছুই দোষঘাট সবকিছু দূরে ঠেলে দেওয়া যায় এই কারণে যে সে তোমাকে অন করেছে, সে তোমাকে বিয়ে করে তার ভালোবাসার মানুষ হিসেবে তোমাকে কাছে এনে এসেছে, এবং সে না বলতেই নিজে থেকে প্রতিজ্ঞাবদ্ধ জীবনের বাকি যেটা দিন বাকি আছে ইনশাল্লাহ এই এই মানুষটিকে আর কখনো কষ্ট দিবে না, কারণ তোমার ভাগের যে কষ্ট পাওয়ার ব্যাপার আছে ইহজাগতিক ব্যাপারে, লাইফ পার্টনারের কাছ থেকে, প্রেমিকের কাছ থেকে বা স্বামীর কাছ থেকে, তা তো তুমি এর মধ্যেই পেয়ে গেছো, তো নতুন করে আর কষ্ট দেওয়ার কিছু নাই, কষ্ট দেওয়া উচিত হবে না। আমি মনে হয় মোটামুটি আমার মতো করে বললাম, আমি কি ঠিক বলছেন?
না, ঠিকই বলছেন,
একদম এরকমই কি পুরো বিষয়টা?
100%
আলহামদুলিল্লাহ। এবং তোমার কি শুনে একটু হালকা মনে হচ্ছে না? একটু ইকুয়েশন গুলো কি খুব স্বাভাবিক মনে হচ্ছে? তাই তো, এরকম ব্যবস্থা এরকম হতেই পারে, এরকম কি মনে হচ্ছে না?
না, বিয়ের পরে আমি আগে সবকিছু ভুলে গেছি,
বা ব্যাখ্যা গুলো যখন আমি দিচ্ছিলাম তখন কি মনে হচ্ছে না যে আসলে এসব ঘটনা এরকম পরিস্থিতিতে হতে পারে একটা মানুষের, সেগুলো তো ক্ষমা করা যেতে পারে? হ্যাঁ, ওকে না, আমরা পেছনের দিকে না তাকাই, কোনো রিগ্রেট না রাখি আজ থেকে ইনফ্যাক্ট বৈবাহিক সম্পর্কের পর থেকে যে নতুন পথ চলা শুরু হয়েছে সে পথ চলা শুধু ভালো লাগার গল্প করুক, সে পথ চলা শুধু আমাদেরকে ভালোবাসার দারুণ এক মন্ত্রমুগ্ধের এক জায়গাতে নিয়ে যায়, সে পথ চলা নিজেদের মধ্যে তো
যাবে। আমার কিছু মানুষকে থ্যাঙ্কস বলার আছে,
আমি আসবো অবশ্যই তোমাদের কাছে আসবো, এবং আমি অবশ্যই চাই যারা ফত এবং নাওশিনকে সাথে, দারুণ কাপড় তোমরা, কিন্তু আমি দুজন কাল আলাদা আলাদা ভাবে বর্ণনা করছিলাম, যেমন দেখতে তুমি তেমন সুপুরুষ দেখতে আমাদের আরাফাত। ইনফ্যাক্ট ও যদি আবার তোমার মতো সুন্দর টাইপ হতো আমি নিঃসন্দেহে সেটাকে ভালো বলতাম না, আমি পুরুষ বলতে পুরুষের মতোই বোঝায় আর কি, তো সে কিন্তু আসলে সেই হিউম্যান ইমেজ লুকটা তার মধ্যে আছে। এনিওয়ে, দারুণ কম্বিনেশন এটি, তোমরা একসাথে একসাথে থাকলেই মানায়। আর যেটি বলছিলাম সেই কথা আরাফাতের ক্ষেত্রেও খাটে, আর বাপ্পার সেই গান আরাফাতের ক্ষেত্রেও খাটে, ইনফ্যাক্ট যে সবই সমস্ত ভালোবাসা তো তোমাদের জন্য অ্যাকচুয়ালি, কারণ তোমরা যদি পরস্পরকে ভালো না বাসো, তোমরা পরস্পরের হাত যদি শক্ত করে না ধরো, তিন শব্দের সেই ম্যাজিক্যাল ওয়ার্ড আই লাভ ইউ পরস্পরকে যদি নাই বলো, এই ঝড়ের এই মেঘের গর্জনের কোনো মূল্য হয় না, অর্থহীন, এই বৃষ্টির কোনো মূল্য হয় না, বাপ্পারে গান অর্থহীন সব কিছু, এই পুরো আয়োজন সার্থক তোমরা পরস্পরকে ভালোবাসো বলে। এভাবে ভালোবাসার ভাষাকে করতে থাকো পরস্পর। জীবনে যত রকমের অসম্পূর্ণতা আসুক না কেন, কোনো কিছু যেন তোমার থেকে স্পর্শ না করে, কোনো কিছু যেন তোমাদেরকে স্পর্শ করতে না পারে। এমন চমৎকার ভালো লাগা ভালোবাসা বারংবার ঘুরে ফিরে আসুক। আজকের এই মুহূর্তে ডেডিকেট করতেছি তোমাদের ভালোবাসাকে উদ্দেশ্য করে। তোমাদের হাত ধরে পৃথিবীতে দারুণ এক সন্তানের জন্ম হয়েছে, স্রষ্টাটাকে বহু বছর বাঁচিয়ে রাখুন। এবং অবশ্যই দোয়া করি, তোমরা যদি কোনো কারণে তোমাদের প্রেমের জন্য তোমাদের বাবা মার কাছে বিরাগ ভোজন হয়ে থাকো, অ্যাটলিস্ট তোমাদের সন্তানের হাত ধরে যেন এমন কষ্টের সামনে তোমাদেরকে পড়তে না হয়। ব্লেস ফাদার ব্লেস মাদার, এরকমই একটি সম্পর্ক নিয়ে তোমাদের সন্তান পৃথিবীতে আসো। তোমরা যেভাবে চাও, যেভাবে কল্পনা করো, তোমাদের স্বপ্নের চাইতে বড় করে বাঁধুক তোমাদের সন্তান। আর এরকম মুহূর্ত হাজারবার লাখবার কোটিবার তোমাদের মধ্যে তৈরি। আমি তো চলে গেছি তোমাদেরকে নিয়ে ভিজুয়ালাইজ করতে করতে কক্সবাজারের সেই দীর্ঘতম সমুদ্র সৈকতে, বৈবাহিক সম্পর্কের পরপর যেখানে ছুটে গিয়েছিল। এবং কক্সবাজারে বহু মানুষের, বহু কাপুলের, বহু ভালোবাসার মানুষের স্মৃতির চিহ্ন রেখেছে কক্সবাজার। কক্সবাজার তোমাদের ভালো লাগায় ভালোবাসে ভালোবাসিত হয়েছে আরো বহুবার হোক সে প্রত্যাশায় থাকলাম। অনেকে টেক্সট করতেছে যে আরাফাতকে দেখতে চাই, জাতির দাবি, আরাফাতের ছবি আপলোড করেছি, সবাই দেখুক। আপাতত বিদায়ের একদম শেষ মুহূর্তে চলে এসেছে বন্ধু, অনেক ভালো থাকো আরাফাত, অনেক ভালো থাকো নওশীন। ভালো লাগার ভালোবাসায় পরস্পরকে জীবনের শেষ দিন পর্যন্ত বেঁধে রাখো। জীবনের শেষ মুহূর্তে চলে এসেছো, এই চলে যাবো তখনও যেন মনে হয় আর একটা দিন, আর একটা মুহূর্ত, আর কিছু সময় যদি একসাথে বাঁচতে পারতাম। কখনো যেন পরস্পরের কাছে কেউ পুরাতন না হয়ে যায়, কখনো যেন নিজেদের ভালোবাসা কারোর কাছে বিবর্ণ না হয়ে যায়, এই দোয়াই করি। এই আকর্ষণের তীব্রতা যেন কখনো কমে না আসে, শেষ মুহূর্তে যেন না মনে হয় যে আর কিছুক্ষণ, আর কয়েকটা মিনিট যদি একসাথে কাটাতে পারতাম। এভাবেই ভালো থাকে, তোমরা পরস্পরকে ভালোবাসো, তোমরা বিদায় নিচ্ছি। শেষ মুহূর্তে যদি কিছু বলার থাকে আরাফাত, আর তারপর নওশীন প্লিজ।
I love you.
I love you so much. I'm sure you don't go on in my life.
অভিনয় করে অন্যরকম হতে পারেনি তাই না? যেমন ওকে কষ্ট দেওয়ার জন্য যেগুলো করতে, এটা কিন্তু আর কেউ না যেন কারাফাত জানতো, সে কারণেই তোমার কাছে ফিরে আসে বারংবার। আমরা ছেলেরা আর যাই করি, যখন দেখি যে কোনো মেয়ে অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে, তার কাছে বিয়ের কারণে ফিরে যেতে চায় না। আর বুঝুক না বুঝুক, অন্তত সে এটা পরিষ্কারভাবে বুঝেছিল যে এই মেয়ের পক্ষে আমাকে ছাড়া অন্য কোথাও যাওয়া সম্ভব না। এই ভরসাটাই, বিশ্বাসটা টেনে নিয়ে এসেছে শাহরুখের কি যেন হিন্দি ডায়লগটা, তুম জব সিদ্ধার্থ সে কই চিজ কে লিয়ে চাহতে হো, এরকম সামথিং আর কি। পুরো কায়নাত মানে সেই জিনিসটাকে মেলানোর জন্য ব্যস্ত হয়ে যায়, এরকম টাইপের একটা কথা আছে। তো সেই জায়গাতেই তোমার বিজয়, এখানেই তোমার ভালোবাসার বিজয়। জেদের বিজয় বললে এটা অন্যায় করা হয় ভালোবাসার বিজয়, কারণ তুমি মন প্রাণ সপে দিয়ে পাগলের মতো ছেলেটিকে চেয়েছিলে, স্রষ্টা তাই তোমাকে সেটিকে যুক্ত
করে। আমি ওকে কিছু বলতে চাই যে ও এত ধৈর্যশীল যে আমি এত জেদি, এত রাগে ওকে এত মানে কষ্ট দেই, কিন্তু খুব ধৈর্য সহকারে আমাকে সহ্য করে। আমার কাছে মনে হয় অন্য কোনো ছেলে হলে একদিনের বেশি আমার সাথে টিকত না। আমি ওর উপরে এত রাগারাগি, এত জেদ করি, কোনো কিছু বিষয় যে বললাম না যেটা কাজ করে আমি এটা চাই টাই না দাও, ও কিভাবে যে সব হ্যান্ডেল করে এবং সবকিছুর বিনিময়ে, আমার আমার বাবা যা করতো তাই করে, যে সবকিছুর বিনিময়েই সেটা এনে হাজির করে। আমি ওর সম্পর্কে একটা বলতে চাই, আমি বলি যে তোমার মতো স্বামী পেয়ে আমি আমি ভাগ্যবতী, আমি আমার এই জন্মে মনে হচ্ছে আমি দেশ পেয়ে।
তুমি যে বিভিন্ন মানুষের দায় নিয়ে মাথায় নিয়ে চলতেছো, সেগুলোর রিটার্ন কিভাবে দিবে? তুমি কিন্তু পেয়ে আসতেছো জ্ঞান হওয়ার পর থেকে। এইভাবে একটু ভেবে দেখো, যেমন তোমার বাবা সবকিছুর বিনিময়ে তোমার জন্য এক্সট্রিম লেভেল পর্যন্ত যাচ্ছেন, তোমার মা এক্স্যাক্টলি ইউ হ্যাভ ডান ফর ইউর মম অ্যান্ড ড্যাড, হোয়াট এক্স্যাক্টলি ইউ হ্যাভ ডান ফর ইউর হাজব্যান্ড, এগুলোও কিন্তু ভাববার সময় এসেছে। আচ্ছা আমি তো যদি আমি যেটা চাই তাই পেয়ে যাচ্ছি, হোয়াট অ্যাবাউট মি, আমার কি করা উচিত, আমি কি কন্ট্রিবিউট করতেছি আমার স্বামীর জন্য, আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, এটা দেখবার জন্যই কিন্তু আমরা তাকিয়ে আছি। শুধুই তুমি পাবে একদম বংশানুক্রমে, তুমি কারোর জন্য ইন রিটার্ন কিছু করবে না, সেটাও কিন্তু আমরা কোনো ওটার জন্য তাকিয়ে আছো। ওখানে ছেলে মানুষের কোন সুযোগ নাই, কম বয়সে নিজেকে অনেক বড় মানুষ বানিয়ে ফেলেছো তুমি, তো ইউ হ্যাভ টু অ্যাক্ট যাম, তুমি আসলে ম্যাচিউরড হয়েছো, রাইট? এটার জন্য আমরা তাকিয়ে থাকি।
এই জিনিসটা কেন জানি আমার মধ্যে কাজ করে না, মানে এটা সত্যি আমার আমার এগুলো সবকিছুই
তুমি চাইলেই সম্ভব। ইউ হ্যাভ টু এক্সারসাইজ ইন ইওর পার্সোনালিটি, শুধু পেয়ে যাবে পেয়ে যাবে, এটা তো কারো দয়ে দাক্ষিণ্যে বাঁচা জীবন। তোমার প্রতিও মানুষ ডিপেন্ড করবে, তোমার প্রতিও মানুষ এভাবে আশা আশা আকাঙ্ক্ষা রাখবে, তুমি তাদেরকে জন্য করবে, এটাই তো হওয়া উচিত। এটা তো দয়ে দাক্ষিণ্যের জীবন, এমন তো হতে পারে না দিনের পর দিন। তবে ওটাও গুড পার্ট যে তোমার এত এক্সট্রিম ভালোবাসার ফসল তোমাদের একসাথে থাকা।
না, ওকে দেখার পর আমার আব্বু আম্মু যেটা সত্যি ভাবছে, আগের দিকে তোকে চিনতো না, বুঝতে পারে নাই, কিন্তু ওকে দেখার পর আমার আব্বু আম্মু নিশ্চিত যে আমার মেয়েকে সুখে রাখার জন্য যেরকম ছেলে খুঁজছে, যে টাকা পয়সা তো সুখে রাখতে পারতেছে না, কাউকে পারে বলে না, এটা তো কোনো নিশ্চিত কথাবার্তা না। ওকে নিয়ে যে ভয়টা আমার আব্বু আম্মুর মধ্যে ছিল, এখন আমার আব্বু আম্মু বলতে পারে যে তারা নিশ্চিন্তে ঘুমায়।
ভালো, এখন এখন তোমার সময় এসেছে, তুমি কি করবে এই কাছের মানুষগুলোর জন্য, তাদের জন্য তুমি কি ভাববে, তাদের জন্য তুমি নিজে কি কন্ট্রিবিউশন রাখবে তাদের জীবনে, সেটির সময় এসেছে। সেটি কোনো এক সময় জানবো, আমরা ফলো আপ করবো, আমরাও জানবার চেষ্টা করব যে তুমি তোমার স্বামীর জন্য, তোমার শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য, ননদের জন্য, দেবর ভাসু দেদের জন্য, বাবা মার জন্য, কারোর জন্য কি করতেছো, তুমি কন্ট্রিবিউট কেমন করতেছো, তোমার প্রতি কেমন মানুষ ডিপেন্ডেন্ট।
আমার বাড়ির লোকজন যে আমার শাশুড়ি, আমি মা ডাকি, আমার আম্মুকে আমি মা ডাকি, মানে আমার শাশুড়িকে মা ডাকি, আমার শ্বশুর, আমার
বিষয়টা আমি এখন তোমার মুখ থেকে আমি কিছু অবশ্য শুনতে চাইবো না ইচ্ছে করে, কারণ এটি একদিন দুই দিন একবেলা দুই বেলা ব্যাপার
না। তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমরা এত, আমি এত বড় ও বা আমি এত বড় ভুল করার পর তাদের ব্যবহার, তারা আমাকে এত সুন্দর করে যে মেনে নিচ্ছে, যে আমার অনেক সাপোর্ট দেয় আমার।
ভেরি গুড, ভেরি গুড। এগুলো 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 সবই পজিটিভ দিক, পেয়ে আসা দিক। ইন রিটার্ন কি করবে তুমি, সেটার জন্য আমি প্রতীক্ষায় থাকলাম। সব দিক থেকে তুমি ভাগ্যবতী বিধায় সবকিছুতেই সুরে বাসে বেঁধেছে, এখন তুমি কি করবে, তোমার পক্ষ থেকে কি এমন কন্ট্রিবিউশনের কারণে ওরা তোমাকে ভাববে যে না আমরা ঠিক করেছিলাম, আমরা ভুল করিনি, সবাই
ভাববে।
এক্স্যাক্টলি, সেটার অপেক্ষায় থাকলাম। আরাফাত, থ্যাংক ইউ ফর কামিং হিয়ার, খুব ভালো একটা সময় কাটলো।
আপনাকে অনেক ধন্যবাদ।
আমি কিছু লোকদের ধন্যবাদ জানাতে
চাই।
আমি তাদের নাম উল্লেখ করতেছি, আমার রাজীব বাবা, আমার তন্ময় ভাইয়া, আমার কাজিন, এদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এদিকে নয়ন ভাইয়া, সাকিব ভাইয়া, এদেরকে সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তারা অনেক রিস্ক নিয়ে, মহাদেব ভাইয়া, এদের হেল্প না পেলে আজকে এই দিনটাতে আমরা পৌঁছাতে পারতাম, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোট ভাইটাকেও অনেক, ওদের অনেক অনেক, ওদের বলে শেষ করতে পারি আমি কি চেষ্টা করি, কৃতজ্ঞতা আমার কখনো শেষ হবে না। ভাইয়া দোকে অনেক ভালোবাসি, এদেরকে খুব মানে আমি যেদিন বাসা থেকে চলে যাই, তারা ওইখানে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছিল যে ভয়টা আমার মধ্যে কাজ করছে।
বাট কখনোই আমাদের আসলে কাম্য হয় না এটা যে আমরা বাবা মাকে যে তর করে দিয়ে ধরনের রিলেশনশিপের একটা দারুণ পরিসমাপ্তির দিকে যাব। বাট ইউ আর ব্লেসড যে ফাইনালি খুব ভালোভাবে আছে সবকিছু। অনেক বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটার নেগেটিভ কনসিকোয়েন্স হয়, এটা আমরা নিজেরাও জানি, রাইট? পড়ালেখাটা এটা আমাদের কাম্য না, পড়ালেখার ব্যাপারেও ফর্চুনেটলি তুমি ইউনিভার্সিটি এবং ট্র্যাকে আছো, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডিট্র্যাক্ট হয়ে যায়, ট্র্যাক থেকে বিচ্যুত ঘটে যায়। সো যখন ফোকাস হওয়া উচিত পড়ালেখার প্রশ্নে, সেখানে ফুল ফোকাস থাকা উচিত। তুমি ফর্চুনেট যে ফাইনালি তুমি এখন পর্যন্ত সবকিছু মিলিয়ে ভালো আছো। আরাফাত, বিদায় নিচ্ছি। ওকে, একদম শেষ মুহূর্তে সবাই অনেক ভালো থাকুক, অনেক অনেক ভালো থাকুক। আর মনে তো আছে বন্ধু, আগামী 10ই জুন থেকে কিক অফ করতেছি আমাদের অ্যাম্বিশিয়াস প্রজেক্ট, আমাদের ক্যাম্পেইন, যে বাংলা ঢাকা শহরের কোনো পথ শিশুকে আমরা নতুন কাপড় ছাড়া ঈদ করতে দিব না। তোমরা আমার সাথে আছো আমি বিশ্বাস করি। যারা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ভলেন্টিয়ারের দায়িত্ব নিতে চাও, প্লিজ কল মি, এবং আমরা সবাই মিলে একসাথে চমৎকার একটা ঈদ উপহার দিব এই পথ শিশুদেরকে। সবাই অনেক ভালো থাকুক, স্বপ্নের চাইতে বড় করে বাঁচুক। আমার সেই কথাগুলো আবার উচ্চারণ করতে করতে বিদায় নিচ্ছি বন্ধু। চলে আসুক, চলে এসো বন্ধু, মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
চমৎকার চমৎকার একটি ভালোবাসার গল্প বলেছিলাম না যে দেখতে এত সুন্দর এবং সবকিছু মিলে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আজকে ভালোবাসার বাংলাদেশ। এবং আমি নিজে খুবই হ্যাপি এবং যারা তখন ছিলেন আমাদের সঙ্গে ঠিক 10:30 থেকে 1:30 পর্যন্ত, যদিও এখন রাত 1:33 হয়ে গিয়েছে, এতক্ষণ যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক বেশি এনজয় করেছেন আজকে সবাই, সেটা তো আমি বুঝতেই পারছি আপনাদের কমেন্ট এবং SMS দেখে। তো বন্ধুরা যারা ছিলেন এতক্ষণ অনেক অনেক ধন্যবাদ এবং অনেক বেশি ভালো থাকবেন, ভালোবাসা থেকে খুব বেশি সুন্দর করে ভালোবাসবেন। ভালোবাসাটা তো খুব সুন্দর জিনিস, ভালো খুব বেশি করে বাসতে হবে, ভালো করে বাসতে হবে। আর আজকের মতো তো বিদায় নিতে হচ্ছে এবং যেতে যেতে যে কথা বলে যেতে চাচ্ছি, গুরু যেটা বলে গেলেন যে আগামী 10 জুন থেকে আমরা কিক অফ করছি, তো বন্ধু অবশ্যই কানেক্টেড হবেন এবং কন্ট্যাক্ট করবেন 01841904928 এই নাম্বারটিতে। আজকের মতো ইমরা বিদায় নিচ্ছি, সামনে বৃহস্পতিবার নতুন ভালোবাসার বন্ধুকে নিয়ে, ভালোবাসা অতিথিকে নিয়ে ভালোবাসা বাংলাদেশে আবারও হাজির হবো সেই প্রত্যাশায়। আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি এবং যেতে যেতে তাদের পছন্দের গান এবং আমাদের নওশীন এবং আরাফাতের পছন্দের গান তাহসানের আলো এই গানটি রেখে যাচ্ছি, সঙ্গে থাকুন।
Yeah.